This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920 তে। বুঝতেই পারছেন যে হ্যালো 8920 মানে হচ্ছে এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান, এবং হ্যালো 8920 মানে হচ্ছে কথা বন্ধু কিবিয়া, আর হ্যালো 8920 মানে হচ্ছে লাখো শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের এবিসি রেডিওতে কান পেতে আছেন, তাদের মধ্য থেকে যে কোনো একজন আসবেন আমাদের এখানে, এসে তার জীবনের গল্পগুলো অকপটে স্বীকার করে যাবেন। আমরা সেই গল্প থেকে শিখব, আমরা সেই গল্প থেকে উদ্বুদ্ধ হব, সেই গল্প থেকে আমরা আমাদের জীবনের পাথেয় হিসেবে যে জিনিসগুলো শেখা দরকার সেগুলো নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। হ্যালো 8920 আজকেও তার ব্যতিক্রম করছে না, আজকেও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন যিনি তার জীবনের গল্প বলবেন। তার কাছে যাবার আগে একটু নিয়মগুলো বলে দিচ্ছি আপনাদের। আপনারা যারা নিয়মিত আমাদেরকে শোনেন তারা জানেন হ্যালো 8920 দুভাবে এখানে আসা যায়, যোগাযোগ করা যায়। একটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটি যেটা 24 ঘন্টা হ্যালো 8920 এর জন্য খোলা থাকে, এটি একটি ডেডিকেটেড নাম্বার। নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার জীবনের গল্পটি আপনি খুব ছোট করে বলবেন, বলার পর বলবেন আপনার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি মাধ্যম রয়েছে যেটার জন্য আমরা সবসময় বলে থাকি, যারা হ্যালো 8920 শোনেন তারা প্রত্যেকেই হ্যালো 8920 মেম্বার হতে পারেন ওখানে গিয়ে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকের যিনি অতিথি তাকে নিয়ে ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে তাকে প্রশ্ন করতে পারেন, বিভিন্ন কমেন্টস করতে পারেন, এগুলো অবশ্যই আমাদের অতিথি পড়বেন এবং তার কালেকশনে রাখবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম হচ্ছে চয়ন, আমি ঢাকা লালবাগ থেকে এসেছি।
চয়ন এসছেন ঢাকা লালবাগ থেকে। আপনার হ্যালো 8920 শোনা হয়?
জি,
আপনার জীবনের গল্প আমরা জানতে চাই, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কোথা থেকে শুরু করবেন?
আমি শুরু করবো 2007 থেকে।
ওকে, চলুন।
2007 আমার বন্ধুর সাথে আমার কথা হয়, কথা চলতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। তো আমাকে একটা নাম্বার দেয় যে মেয়েটার ভয়েসটা খুব সুন্দর, তুই কথা বলে দেখতে পারিস। তো আমি নাম্বারটা নিলাম, নেওয়ার পর সেদিন রাতেই ফোন করলাম। তো উনি বললো যে আসলে আমি তো আনলন কারোর সাথে কথা বলি না, আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা দেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো।
প্রথমেই গল্পের একটা মজার দিক আমরা পেলাম, আমরা এই মজার দিকে থাকা অবস্থায় আমরা একটু আরেকটু বেশি জেনে নিতে চাই আপনার সম্পর্কে। যেমন আপনি পড়াশোনা করেছেন কোথা থেকে?
আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি থেকে।
ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন, ল্যাবরেটরি সায়েন্সে পড়াশোনা করেছেন। ওকে, আর আপনি পেশায় কি করছেন যদি আপনার কোনো সমস্যা না থাকে বলতে?
জি জি, না আমি পেশায় এখন একটা জব করছি।
ওকে ফাইন, আপনি যে বিষয়গুলো গোপন করতে চান সেগুলো আপনি অনায়াসে করতে পারেন আপনার গল্পের স্বার্থে বা আপনার ব্যক্তিগত জায়গা থেকে। আমাদের শুধুমাত্র কিছু এনকোয়ারি আছে যেগুলো আমরা আপনার কাছ থেকে জানতে চাই। ঠিক আছে, তারপরে কি হলো ফোনে?
তারপর মেয়েটার নাম ছিল লাকি, ওর সাথে ধীরে ধীরে SMS দেয়া, কথা বলা, এটা চলতে থাকে।
জি,
আস্তে আস্তে লাকি আমার প্রতি একটু উইক হতে থাকে। তো ও আমাকে খুব রিকোয়েস্ট করতে থাকে যে ওর সাথে সামনাসামনি দেখা করি। তো আমি আজ করব, কাল করব, এভাবে করতে করতে একদিন তো লাকি বললো যে আমি প্রাণীবিদ্যা বিভাগে আসবো, ওখানে একটু কাজ আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আবার ওই দিন ওই সময় ওই পুকুর পাড়ে গেলাম, আমার কানে ব্লুটুথ ডিভাইস লাগানো ছিল, তো মোবাইল হাতে ছিল না, আমি ওর সাথে কথা বলছিলাম। ও আবার পুকুর পাড়ে একটা বেঞ্চে বসা ছিল, আমি ওকেই ক্রস করে যাচ্ছিলাম, ও আমার দিকে তাকিয়ে ছিল, আমি যেভাবে কথা বলছি মোবাইলে যেটা শুনছে আমার সাথে সেটা মিলে যাচ্ছে। তো কি করলো, হুট করে দাঁড়িয়ে গেল, বললো যে তুমি চল। তো আমি সেটা স্বীকার করলাম। ওই দিন ওর সাথে আমার প্রথম দেখা হয় লাকির সাথে। তো দেখা হওয়ার পর সেদিন আমরা বসি কার্জন হলে একটা দোকানে চা খাই। চা খাওয়ার পরে ওর সাথে বাংলা একাডেমিতে ঘুরি, মানে বই মেলা চলছিল, ওর সাথে কিছু বই কিনে দেই। সেদিন আমাদের ফার্স্ট দেখা হয় জীবনে। তো দেখার পর লাকির খুব ভালো লাগে আমাকে, আমারও খুব ভালো লাগে।
আপনার কি বিষয়গুলো ভালো লেগেছিল?
লাকি খুব বড় করে টিপ পড়তো।
ওকে,
আর লাকি দেখতে হচ্ছে মিতালী মুখার্জি আছে না এর মতো সেম।
বাহ বাহ বাহ, চমৎকার।
তো দেখার পর আমি তো খুব ইমোশন হয়ে পড়লাম। তো লাকি সেদিন বাসায় চলে গেল, যাওয়ার পর বাসায় যেদিন গেল সেদিন ওর সাথে কথা বলা শুরু করলাম রাত 10:45 থেকে ফজর আজান পর্যন্ত।
সারা রাত
এই জীবনের কথা ছিল, ভালো লাগা ছিল, তারপর ভবিষ্যৎ নিয়ে কথা ছিল, মানে কথা শেষ হচ্ছিল।
তখন আপনি জব করছেন?
হ্যাঁ, তখন আমি জব করছি।
জব করছেন? আর লাকি কি করছেন, কি জানলেন?
লাকি একটা স্কুলে শিক্ষকতা করছে।
ওকে,
তো কথাগুলো বলার পর একটা সময় লাকি ওর স্কুলের ঠিকানা দিল, কখন থেকে কটার সময় ব্যস্ত থাকে, স্কুলে থাকে, কোন সময়টা ফ্রি থাকে, আনুষঙ্গিক এই ব্যাপারগুলো আমার জানা হয়ে গেল। তো জানার পর সেদিন ভোরবেলা আমি ঘুমোতে যাই, তারপর থেকে লাকির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক চলতে থাকে। তো এর মাঝখানে আমি একটা ব্যাপার বলে যাই, সেটা হচ্ছে যে আমি তখন অ্যাডিক্টেড ছিলাম।
আপনি তখন অ্যাডিক্ট ছিলেন? ওকে,
যেটাকে আমি লাকিকে কখনো বলিনি।
আমরা একটু আরেকটু পেছনে যেতে চাই লাকির এই গল্পটা থেকে।
কি
আপনার অ্যাডিকশনের প্রসঙ্গটা যেহেতু চলেই আসলো,
জি,
এটা শুরুটা কিভাবে হলো এবং আপনি কি নিতেন?
এটা শুরুটা হয়েছিল ফেন্সিডিল দিয়ে। তো একটা সময় ঢাকা শহরে ফেন্সিডিল আসা বন্ধ হয়ে গেল এবং এটা খুব এক্সপেন্সিভ হয়ে গেল, 1500 টাকা চলে গেল একটা ফেন্সিডিলের দাম। তো সেটা চলে গেল, সেটা ভালো কথা, কিন্তু তারপরও এটাকে অরিজিনাল ফেন্সিডিল পাচ্ছিলাম না, টুইনিং করা, ভেজাল, তারপরে দুর্লভ হয়ে গেল। এর মাঝখানে ঢাকা শহরে ইয়াবাটা খুব আস্তে আস্তে বিস্তার লাভ করতেছিল। ইয়াবাটা একটা সময় খুব ধনীদের ছিল,
জি।
তো একটা সময় ইয়াবাটা 500 টাকা চলে আসলো। তখন থেকে ইউনিভার্সিটি আমার এক বড় ভাই, উনিও ফেন্সিডিল খেত, একসাথে আমরা ফেন্সিডিল খেতাম। তো উনি একদিন আমাকে নিয়ে গেল শহীদ মিনারের ওখানে, ওখান থেকে ইয়াবা সংগ্রহ করলো, করার পর আমাকে প্রথম সেদিন ইয়াবা খেতে দিল। খেলাম, আমি খাওয়ার পর বললাম যে এটার মধ্যে কোনো ফিলিংস নাই, ফেন্সিডিলের মতো কোনো ফিলিংস নেই। বলে যে এটা কন্টিনিউ অনেকদিন খাওয়ার পর ফিলিংসটা পাওয়া যাবে।
ওকে,
এভাবে হ্যাঁ আমি কন্টিনিউ তখন এটা ফিলিংসটা পাওয়ার জন্য এটা খাওয়ার পর আমি বুঝলাম যে না আসলে ইয়াবাটা।
কতদিন আপনি খেয়েছিলেন
এটা? প্রায় 3 মাস খাওয়ার পর আমি ফিলিংসটা বুঝি।
3 মাস খাওয়ার পর আপনি ফিলিংসটা বুঝতে পারলেন। আপনি ফেন্সিডিলের কথা বলছিলেন, যে ফেন্সিডিলটা আপনি নিলেন কিভাবে? এটা তো আপনার বন্ধু আপনাকে বললো যে ঠিক আছে ফেন্সিডিলে কাজ হচ্ছে না, সুতরাং ইয়াবাতে যাও, কিন্তু আপনি ফেন্সিডিলটা নিয়েছিলেন কিভাবে?
ফেন্সিডিলটা নিয়েছিলাম আসলে তখন আমার যে সার্কেল ছিল এরা সবাই ফেন্সিডিল খেত, সবাই ঢাকা শহরে বিভিন্ন স্পটে যেত আর কি। এরকম এক ফ্রেন্ডের মাধ্যমে আমি একদিন ওদের সাথে যাই, তো ওরা গিয়ে দেখি যে একটা বস্তির মধ্যে জায়গায় থামলো, তো ওরা ভিতরে গেল, আমাকে নিয়ে গেল। নেওয়ার পর ওরা তিনজনে 3টা ফেন্সিডিল নিল, একটা আমাকে দিল আর 2 জন 2টা খেলো। তো আমি অর্ধেক খেলাম আর অর্ধেক পকেটে রাখলাম। তো সেই থেকে আমি ফেন্সিডিল, আমি ফেন্সিডিলের ব্যাপারটা হচ্ছে কি, ফেন্সিডিল প্রথম দিন থেকে আমি ফিলিংসটা পেয়েছি, ফেন্সিডিল ফিলিংসের রাজা বলা চলে।
আপনি ফিলিংস গুলো কেন চাইতেন? আমি কেন জিজ্ঞেস করছি, যারা সাধারণত ড্রাগ নেন তাদের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে আমি ড্রাগ নিচ্ছি এই কারণে যে আমার প্রিয় মানুষের কাছ থেকে আমি প্রতারিত বা আমি তার কাছে জায়গা পাইনি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটা সমস্যা আছে, আমার ব্যক্তিগত একটা অনেক বড় একটা কষ্টের জায়গা আছে, কিংবা এরকম কোন ঘটনা যেটা আপনাকে ড্রাগ নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল, এরকম কিছু কি ছিল নাকি একদম শখের বসে?
শখের বসেও ঠিক না, আসলে আমি তখন ওই বিদেশ থেকে চলে আসছিলাম।
একটু জানতে চাই কাহিনীটা।
আমি 95 এ ব্রুনাইতে যাই।
ব্রুনাই?
জি।
ওকে,
তো ওখানে যাওয়ার পর আমার ওখানে কাজ পরিবেশ খুব একটা ভালো লাগে না, তো ওখান থেকে আমি প্রায় 6 মাস পর চলে আসি, ব্যাক করি বাংলাদেশে। তো আসার পর আমি দেখলাম যে আসলে আমি চলে আসাতে ভুল করেছি। তো এই ভুল করা থেকেই তখন আমি খুব ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম, এটা থেকে আমি তখন ওই সেন্সিটিভটা আসক্ত হয়ে যাই।
ওকে,
এটা থেকে আমার ফেন্সিডিল ঢোকার শুরু হয়ে গেল। তো তখন দেখলাম যে আসলে ফেন্সিডিল নিতাম, আমি সারা রাত জাগতাম, সারাদিন ঘুমাতাম, আমার এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল, তখন আমি সম্পূর্ণ বেকার। 96 এর কথা, তো এই 96 থেকে আমার ফেন্সিডিল খাওয়া শুরু এবং আমি পুরোদমে আসক্ত।
আপনার ফ্যামিলি আপনাকে কিছু বলতো না? ফ্যামিলি সম্পর্কে আমাদের একটু বলেন।
ফ্যামিলি আসলে ঠিক বৃদ্ধ বাবা মা, এরা আসলে আমাকে ঠিক ওভাবে গেস করতে পারতো না, বড় ভাই ছিল ব্যস্ত, তো বাসায় আমি একাই।
মানে দুই ভাই আপনারা? শুধু
দুই ভাই। বড় ভাই যদিও খুব ব্যস্ত, সে
কি ম্যারিড ছিল?
সে ম্যারিড ছিল।
ওকে,
সে কখনো এটা খেয়াল করতো না, কারণ সে সকালে উঠে চলে যেত, আমি বেলা 1টা পর্যন্ত ঘুমোতাম। তো এটা করতে করতে আর কি আমার সেন্সিটিভ আসক্ত হয়ে গেলাম আর কি, আমার এই হতাশা থেকেই আমি সেন্সিটিভে ঢোকা।
ওকে, তার মানে আমরা একটা কারণ এখানে পেলাম, সেটা হচ্ছে যে এক ধরনের হতাশা থেকে এই নেশার জগতে চলে আসা। ঠিক আছে, আমরা গল্পের আবার ঠিক ওই জায়গাটাতে ফিরে যেতে চাই যেখানে আপনি ছিলেন, যে আপনি যে ভদ্রমহিলার নাম বলছিলেন লাকি সম্ভবত না, এবং সে জানে না আপনি ড্রাগ অ্যাডিক্ট
না।
ওকে, তারপর
তারপর লাকির সাথে যেদিন দেখা করতে যেতাম, যাওয়ার আগে আমি দুটা তিনটে ইয়াবা খেয়ে যেতাম
প্রতিদিন
প্রত্যেকদিন, এবং ওর স্কুলের ওখানে গিয়ে অপেক্ষা করতাম। ও স্কুল থেকে বের হলে দুপুরে কোথাও আমরা লাঞ্চ করতাম, হয়তো মতিঝিলে চলে আসতাম, কখনো মালিবাগে চলে যেতাম, এরকম লাঞ্চ করে বিকেলে দেখা গেল যে যদি সময় থাকতো আরো কিছুক্ষণ সময় বাইরে কাটাতাম। এভাবে আমাদের ভালোবাসার মুহূর্ত গুলো চলতে ছিল আর কি।
ভালোবাসাটা শুরু হয়ে গেল,
শুরু হয়ে গেল
এর মাঝখানে কি আপনাকে প্রমিসিং ওয়ার্ড যেটাকে বলে, যে আমরা দুজন দুজনকে ভালোবাসেন, এটা কিভাবে হয়েছিল আমরা জানবো একটু পরে। তবে তার আগে বলে নিই, শ্রোতা আপনারা শুনছেন হ্যালো 8920, আজকে চয়ন আমাদের সঙ্গে রয়েছেন, চয়ন তার জীবনের গল্প বলছে। চয়নের জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় যাবে সেটা জানার জন্য আমাদের পুরো অনুষ্ঠানটা শুনতে হবে, এবং চয়নকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস এই মুহূর্তে দেওয়া আছে। আপনারা চাইলে ফেসবুকে গিয়ে রেডিও স্ট্যাটাসে চয়নকে প্রশ্ন করতে পারেন, চয়নের গল্প শুনে মন্তব্য করতে পারেন। অবশ্যই চয়ন আমাদের এই ফেসবুকে মেম্বার হিসেবে রয়েছেন, চয়ন এগুলো দেখবে এবং চয়নকে এগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওকে চয়ন, যেটা বলছিলেন যে ভালোবাসার মুহূর্তটা আপনার প্রমিসিং ওয়ার্ডটা আপনারা কবে নাগাদ দিলেন? আগে তো কথাই বলতেন শুধু, ভালো লাগতো, কিন্তু প্রমিসিং ওয়ার্ডটা আপনারা কিভাবে দিলেন?
প্রমিসিং ওয়ার্ডটা ছিল একদিন লাকির সাথে আমি উত্তরা যাই। উত্তরা যাওয়ার পর ওখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর সেদিন লাকিকে আমি প্রপোজ করি যে আমি তোমাকে বিয়ে করব।
প্রথম ওয়ার্ডটাই ছিল আপনি তাকে বিয়ে করবেন?
বিয়ে করব।
তখন আপনার এজ কত ছিল?
তখন 2007, তখন এই ছিল আপনার
30-এর উপরে, নিশ্চয়ই 30-এর উপরে, মানে আপনি বিয়ের বিয়ের উপযুক্ত, এবং লাকিও ঠিক ওই পার্সপেক্টিভে বলা চলে। ওকে, সো আপনারা প্রপোজ করলেন প্রথমে যে বিয়ে করবেন।
জি।
তারপর?
তারপর লাকি খুব চুপ থাকলো এবং বললো যে ঠিক আছে, আমি ভেবে চিনতে ব্যাপারটা আমি জানাবো।
আমি বারবার আপনাকে প্রশ্ন করছি কারণ এই গল্পটা আসলে এভাবে শুরু হয়েছে, অনেক এনকোয়ারি থাকবে।
জি জি।
আপনার জীবনে নিশ্চয়ই এটা প্রথম লাভ ছিল না?
আমার জীবনে এটা লাকি হচ্ছে প্রথম লাভ,
টু বি অনেস্ট,
অনেস্টলি বলছি।
আর লাকি কি, লাকির ক্ষেত্রেও কি একই রকম আপনি প্রথম লাভ ছিলেন?
লাকির ক্ষেত্রে আমি প্রথম ছিলাম কিনা সেটা তো আমি জানি না।
সেটা আপনি জানেন না, তাহলে গল্প জানতে হবে আমাদেরকে, চলুন। তারপরে কি হলো?
তারপর ধীরে ধীরে লাকি আমাকে, হ্যাঁ, বললো যে ঠিক আছে, তুমি যখন এটা করছো তাহলে পারিবারিক ভাবে তুমি আগাতে হবে, কারণ লাকির মা ছিল না, লাকির বাবা ছিল আর তো ভাই ছিল, এই নিয়ে ওদের পরিবার। আমি বললাম ঠিক আছে। আমি লাকিকে বলতাম, তখন আমি জব করি, লাকিকে মিথ্যে কথা বললাম যে আমি জব করি, এবং আমার যে দুলা ভাইয়ের যে একটা অফিস আছে সেই অফিসের ঠিকানা দিলাম, এখানে আমি জব করি। তো লাকি খোঁজ খবর নিয়ে দেখলো যে হ্যাঁ, এটা এক্সপোর্ট ইম্পোর্টের একটা ভালো অফিস উত্তরায়। তো সেইগুলো দেখার পর এবং ওই অফিসে যখন ফোন করতো, তখন বলতো যে চয়ন সাহেব তো বাইরে আছে, এয়ারপোর্টে আছে। আমার মানে আমি যে পথটা ওকে বলেছিলাম, আমার কাজটা ছিল কার্গোতে, এক্সপোর্টের জন্য, তো উনি তো কার্গোতে আছে, উনি বাইরেই থাকে সবসময়। তো তারপর লাকি আমাকে মোবাইলে করতো, আমি বলতাম হ্যাঁ আমি কার্গোতে আছি। লাকিকে আমি এই জিনিসগুলো মিথ্যে বলেছিলাম।
ওকে,
যখন লাকি যাতায়াত বাছাই করলো যে দেখলো হ্যাঁ আমি এই অফিসে, আমাকে ট্রেনে সবাই জানে, এভাবে আমাদের প্রেমের সম্পর্কটা আস্তে আস্তে আগাতে থাকলো। আর আমিও লাকিকে একটা ব্যাপার অস্বীকার করে যাচ্ছিলাম, যে লাকি আমাকে রাত 2টা বাজে ফোন দিল, দেখতো যে আমি ফোন ধরছি, ঘুমাচ্ছি না। তো বলতো কি ব্যাপার, তোমাকে রাতে ফোন দিলে তুমি অফিস করো কখন? আমি বলতাম যে না, এই ঘুম আসছে না আজকে, কিন্তু আমি তখন তো অ্যাডিক্টেড, আমার তো রাতে ঘুম আসে না, আমি দিনে ঘুমাই।
ইয়াবা আপনি খান, তারপরে রাতে আপনার ঘুম আসতো না?
ইয়াবা হচ্ছে রাতে ঘুম নষ্ট করে দেওয়ার জন্য একটা ওষুধ।
আচ্ছা, এটা এটা ফিলটা আসলে কি?
এটা ফিলটা হচ্ছে ইয়াবা মূলত এখন যারা সেবন করি, এটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে সেক্সুয়াল যে ইয়ের জন্য আর কি,
মানে সেক্স পাওয়ারটাকে বাড়িয়ে দেয়,
সেক্স পাওয়ারটাকে বাড়িয়ে
দেয় এবং শরীরের স্ট্যামিনাটাকে বাড়িয়ে দেয়,
স্ট্যামিনাটাকে বাড়িয়ে দেয় এই জন্য।
তো আপনি তো সেই সময় ফিজিক্যালি কারোর প্রতি অ্যাটাচ ছিলেন না ওই সময়টাতে, লাকি ছাড়া?
না,
লাকির প্রসঙ্গ, লাকি তো অ্যাটাচ হয়েছে কিনা আমি জানি না, তো ফিজিক্যালি আপনি যেহেতু অ্যাটাচ না, এবং তাহলে ওটা আপনার কি ধরনের কি উপকার করতো? কিছু তো করতো না, আমার
কিছু করতো না, শুধু আমি ফিলিংস টেনতাম, খুব ধূমপান করতাম, সারাপ দেখতাম। এই যে আমার যে সেক্সুয়াল যে ইমেজটা, এটা আমি ধীরে ধীরে তখন বুঝতে চিন্তা করলাম যে আসলে লাকিকে আমার পাওয়া লাগবে, লাকিকে পেলে আমি সেক্সুয়ালি এটা ই করতে পারবো,
মানে আমার যে ড্রাগের যে ব্যাপারটা আসছে সেটা আমি ফুলফিল করতে পারবো,
ফুলফিল করতে পারবো।
চলেন গল্পের সামনে দিকে যাই।
এটা করতে করতে একটা সময় আমার ভিতরে একটা দুরভিসন্ধি কাজ করলো, এবং আমি যখন ঠিক ইয়াবাটা নেই তখন আমার প্রচন্ড রকম সেক্স পাওয়ার কাজ করতে ইচ্ছে করে, যে আসলে আমি একটা নারী সঙ্গ চাই তখন, যেটার জন্য আমি আস্তে আস্তে খুব ক্রেজি হয়ে যাচ্ছিলাম। তো এরকম করতে করতে আমাদের বছর চলে যাচ্ছিল, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, এরকম একটা সময় আমি লাকিকে বললাম যে তুমি তো ভালো ডাল রান্না করতে পারো, আমাকে একদিন ডাল খাওয়াতে হবে এবং তোমার চিংড়ি ভর্তাটা। তো লাকি বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একদিন বলবো তোমাকে, ওই দিন তুমি বাসায় আসবে। এই কথা বলার পর আমাদের প্রায় 6 মাস চলে গেল, এর মাঝে আমাদের অনেক গিফট আদান প্রদান হচ্ছে, অনেক জায়গায় যাওয়া হচ্ছে, লাকিকে আমি হয়তো ঈর্ষায় টাচ করছি বা কিস করছি, বা লাকি কোথাও গেল শপিং করলো, লাকি একদিন বললো যে সামনে ঈদ আমি বেলিউডে শপিং করবো। আমি বললাম যে তুমি কি ধরনের শাড়ি চাও, ও লাকি আবার খুব শাড়িটাকে পছন্দ করতো, বললো জামদানি শাড়িটা খুব পছন্দ করে। তো বললো যে আমি বেলিউডে এরকম একটা শাড়ির দোকান আছে, মানে আমাকে যেতে বললো। আমি গেলাম, গিয়ে দেখার পর লাকি বললো যে আমি তিনটা শাড়ি চুজ করেছি, আমি তিনটা শাড়ি ওকে গিফট করলাম, প্রাইসটা আমি দিয়ে দিলাম। তো লাকি সেদিন খুব হ্যাপি। এরপরেই লাকি আমাকে একদিন বললো যে ঠিক আছে, আমি তোমাকে একদিন আমার ডাল রান্না খাওয়াবো। এর ভেতরে কিভাবে আমার ভিতরে আস্তে আস্তে খুব দূরভিসন্ধি কাজ করছিল, যে আমি যেহেতু অ্যাডিক্টেড, সেহেতু আমি আস্তে আস্তে ওই নেশার জন্য সেক্সুয়াল যে সম্পর্কটা এইটার দিকে খুব আসক্ত হচ্ছিলাম যে লাকির সাথে আমি এটা করতে পারবো। তো এরকম একদিন লাকি আমাকে বলল যে অমুক দিন ওর বাসায় যেতে।
আপনি এর আগে তাকে বুঝিয়েছেন যে আপনি এই ধরনের একটা সম্পর্ক চান তার সাথে?
না,
একদমই বোঝাননি,
একদমই বুঝতে দেয়নি যে লাকির সাথে এরকম। তাহলে তো লাকি আমাকে ভুল বুঝবে এবং লাকির সাথে আমার সেই ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে।
না, সে এরকম সম্পর্ক থাকে না অনেক সময়, যে নর্মালি দেখা গেল সম্পর্কটা অনেক স্মুথলি যাচ্ছে এবং তার মধ্যে দিয়ে এটা ফিজিক্যাল রিলেশন হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে বোধহয় এরকম একটা আশঙ্কার ব্যাপার ছিল যে বিশ্বাসের এরকম একটা জায়গা এখন পর্যন্ত তৈরি হয়নি যার সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করা যায়, ইজ ইট?
এটা তো অবশ্যই। তারপরে লাকি আমাকে যেরকম ভালোবাসতো, আমি লাকিকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমি তো অ্যাডিক্টেড ছিলাম, আমার সেই ভালোবাসাটা এটার মধ্যে ডুবে যেত যখন আমি নেশাগ্রস্ত হয়ে যেতাম।
ওকে, ঠিক আছে, আপনাকে আমরা আপনার মতো করেই বুঝবো। তারপরে কি হলো?
তারপর আমি লাকিকে বললাম যে ঠিক আছে, তুমি সময় করো, আমাকে ডাকো, আমি ওই দিন তোমার সাথে ডাল ভাত খাবো তোমার বাসায়, এবং সেটা তুমি রান্না করতে হবে, অন্য কেউ রান্না করলে চলবে না। তো এক্ষেত্রে বললো আচ্ছা ঠিক আছে, আমি রান্না করবো। লাকি একদিন আমাকে বললো যে তুমি অমুক দিন আমার বাসায় আসো, সেদিন আমি ডাল রান্না করবো। তো আমি ওইদিক জিজ্ঞেস করলাম ওকে যে কি খেতে চায়, তো আবার কমলা খেতে চাইলো, আমি কমলা নিয়ে গেলাম। এটা বলার আগে আমি আর একটা কথা বলে নিই, যে আমি লাকির বাসায় যেদিন যাই সেদিন 7টা ইয়াবা টেক করি।
যাওয়ার আগ মুহূর্তে আপনি 7টা ইয়াবা খেয়ে যান?
খেয়ে যাই। খেয়ে যাওয়ার পর আমি রাস্তা থেকেই খুব ক্রেজি হচ্ছিলাম এবং আমার মুখ টুক একেবারে শুকিয়ে যাচ্ছিল এবং আমার কান টান খুব গরম হয়ে যাচ্ছিল। তো আমি লাকির বাসায় গেলাম, যাওয়ার পর হাত মুখ ধুলাম, তো লাকি দেখলাম যে ডাইনিং এ আমার জন্য খাবার টাবার রেডি করছে।
ওর বাসায় কেউ ছিল না আপনাকে যে আমন্ত্রণ করলো?
না, ওর বাসায় কেউ ছিল না, এই সুযোগটা অপেক্ষা ছিল।
আচ্ছা, আমি একটু জানতে চাই, মানে ওর বাসার ব্যাপারে, যেহেতু আপনাকে ঠিকমতো চেনে না, আপনাদের রিলেশনশিপ এখন পর্যন্ত ওই ধরনের ওই জায়গাতে যায়নি, আস্থার জায়গাতে যায়নি, বা গেলেও ঠিক ওই বাসাতে আমন্ত্রণ জানানো মানে একটা মেয়ে খুব ভালো করে বুঝতে পারে যে একটা ছেলেকে আমি বাসায় আমন্ত্রণ জানাচ্ছি, এরকম একটা বয়স দুজনের, সুতরাং সে কোনো কিছু হতেই পারে। তার মানে ওর বাসায় সে ফ্যাসিলিটিটা ছিল, আইদার ওর বাসায় কেউ ছিল না অথবা সে একা বাসা ভাড়া নিয়ে থাকতো, আসলে ঘটনাটা কি ছিল?
আসলে ও ফ্যামিলির সাথে থাকতো, ওদের নিজের বাড়ি, বাবা ছিল, মা মারা গেছে, দু ভাই ছিল, দুই ভাই জব করে। তো ওদের দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। যে কোনো একটা কারণে ও বাবা এবং ভাই জমি জমা সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে ঝামেলা হতে ওই সময় কুষ্টিয়া যায়।
ওকে, তার মানে ও পুরো বাসাতে একা ছিল?
একা ছিল। ও এই সুযোগটার জন্যই আমাকে সেদিন ইনভাইট করে, যে তাহলে কাউকে আর কৈফিয়ত দিতে হবে না, আমি কে বা আমার পরিচয় কি, বা কারো কাছে হেজিটেট ফিল করে।
খুব স্বাভাবিক ভাবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। চয়ন এখানে আছে এবং চয়নকে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে চয়নকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি 7টা ইয়াবা খেয়ে রাস্তার মধ্যে?
হ্যাঁ, রাস্তার মধ্যে। এবং সেদিন ওর বাসায় গেলাম, গিয়ে দেখলাম যে আসলে ও বাসায় একা, আমি বুঝতে পারলাম। এবং ওকে আমি যে শাড়িটা গিফট করেছিলাম সেদিন ওই শাড়িটা পরা ছিল। আমি এবং যাওয়ার আগে ওকে আগের দিন রিকোয়েস্ট করেছিলাম তোমাকে শাড়ি পরতে হবে, শাড়ি পরতে হবে, বড় টিপ দিতে হবে, যেন তোমাকে ঠিক ওই মিতালী মুখার্জির মতোই লাগে।
আপনি মিতালি মুখার্জির ফ্যান
বলা চলে। মিতালি মুখার্জির ওই গানটা আছে না, যেটুকু সময় তুমি
থাকো পাশে,
গানটা খুব ভালো লাগে আমার।
যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ। তারপর আচ্ছা ভুলে গিয়েছে, আমাদের লিস্টার এসে যাবেন। তারপর গিয়ে শুনিয়েছেন কখনো ওকে
এই গানটা? আমি ওকে আমি মোবাইলে শোনাতাম, যে তুমি জানো যে তোমাকে মিতালি মুখার্জির মতো লাগে। ওই কথাটা শুনে খুব হাসতো এবং খুব খুশি হতো।
আচ্ছা আচ্ছা,
সত্যি বলি হ্যাঁ
ঠিক আছে। তারপর
তারপর গেলাম, তো যাওয়ার পর দেখলাম যে আমার গিফট করার শাড়িটা নাকি আসলে সত্যি পড়েছে এবং খুব বড় একটা টিপ দিয়েছে। আমি গিয়েই ওকে বললাম যে আসলেই তোমাকে আজকে মিতালি মুখার্জির মতো লাগছে। তো আমাকে ধন্যবাদ দিল, বললো যে তুমি হাত মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া করো, তোমার জন্য আমি ডাল রান্না করেছি বিভিন্ন ভর্তা। তো আমি দেখে দেখলাম যে আসলে তো ইয়াবা খাওয়ার পর কিন্তু ক্ষুধাটা নষ্ট হয়ে যায়, ক্ষুধা থাকে না। স্বাভাবিক মানুষের যেরকম একটু ক্ষুধা লাগে, ইয়াবা খাওয়ার পর কোনো ক্ষুধা লাগে না, যার কারণে মানুষ স্লিম হতে থাকে। মানে স্লিমটা হচ্ছে কি, মানুষ শুকিয়ে যায়।
হ্যাঁ, খাবার পেলে যে ফ্যাটটা গ্রো করে, খাবার না পাওয়ার কারণে সে ফ্যাটটা লেস হয়ে যায়।
হ্যাঁ,
কিন্তু এনার্জিটা থাকে, কিন্তু শুকিয়ে যায়,
শুকিয়ে যায় মানুষ। আমি তো বলতে পারছি না ওকে যে আমার ক্ষুধা নাই। তো তারপর কি করলাম, ভাত নিলাম, নাড়াচাড়া করলাম, অল্প অল্প খেলাম। তারপর বললো কি ব্যাপার, এতদিন এত ক্ষুধা, তোমার ডাল ভাত খাবে, এটা খাবে, তুমি তো কিছুই খাচ্ছ না।
জি,
তো আমি বললাম যে আসলে আমি খেতে ইচ্ছে করছে না, তারপর আমি খাই। তো খাওয়া দাওয়া করার পর একটা সময় আমি চেয়ার নিয়ে ওর পাশে গেলাম। যাওয়ার পর আমি ওই ডাল নিয়ে বললাম যে চামচে করে খাবো আর কি। আমি ইচ্ছা করে, আমার ভিতরে একটা দুরভিসন্ধি ছিল যে শাড়িটাকে নষ্ট করে দেবো আমি, যেন শাড়িটাকে পাল্টাতে হয়। তো আমি ডালের বাটিটা নিয়ে, আমার ওকে দেখানোর ইচ্ছে ছিল যে আমি অনিচ্ছাকৃত ভাবে ডালের বাটিটা ওর শাড়ির মধ্যে পড়ে গেছে। তো আমি ইচ্ছা করে হাত নাড়িয়ে ওর শাড়ির মধ্যে ডালের বাটিটা ফেলে দিলাম। তো সম্পূর্ণ ডালটা ওর শাড়ির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওইরকম নাড়াচাড়া করলো, একটা বললো যে আমি শাড়িটা পাল্টে আসি। তেমন আচ্ছা ঠিক আছে। তো এটা যখন ও করতে গেল, তো আমি উঠে হাতটা ধুয়ে ঠিক এক মিনিটের মতো হবে ওর পেছন পেছন গেলাম, ওর রুমে ঢুকে গেলাম, বেডরুমে যেটা আর কি। তো আমি যেহেতু অ্যাডিক্টেড, আমার ভালোবাসার ব্যাপারটা আসলে তখন ছিল না, স্বাভাবিক মানুষ ছিলাম না, বলতে গেলে আসলে আমি পশু হয়ে গিয়েছিলাম তখন।
Tell me frankly, what you did?
তো আমি গিয়ে দেখি যে লাকি ওর শাড়িটা আপনার ওয়াশরুমে গেছে, আর একটা শাড়ি তো শোনাচ্ছে, এবং সে একটা শাড়ি খোলা অবস্থায় একটা মেয়ে যেরকম পোশাকে থাকে, ঠিক লাকি সেরকম একটা পোশাকে। তো আমাকে যখন দেখলো যে আমি বেডরুমে ঢুকে গেছি, তখন ও বললো তুমি এখন এখানে কেন আসছো, আমি তো পোশাক পাল্টাচ্ছি।
ভোরকে যাওয়ার মতো একটা অবস্থা,
মানে খুব আটকে গেল আর কি। তো আমি বললাম আসলে আমি দেখবো না, কে দেখবে, আমি তুই তোমাকে সারা জীবন দেখবো এই অবস্থায়, তাই না? আর তো কেউ দেখছে না, শুধু আমি। আর আমি যেহেতু তোমাকে খুব ভালোবাসি, সেক্ষেত্রে আমি দেখার অধিকার আমার আছে। তো লাকি বললো যে না, এই দুজনের মধ্যে এরকম খুনটুসি হচ্ছিল এবং এটার মধ্যে আমি ওকে দেখছিলাম। তো একটা সময় দেখতে দেখতে আমি ওর কাছে গেলাম। তো লাকি বললো যে না প্লিজ, তুমি রুম থেকে চলে যাও, এখানে তুমি থাকার দরকার নেই, আমি শাড়িটা পরে আসি, তারপর আমরা কথা বলবো। আমি বললাম যে না, আমি বসে অসুবিধা কি। এরকম কথা বলতে বলতে তো লাকি শাড়ি পরা হচ্ছিল না, আমার সাথে এরকম কথাবার্তা বলছিল। আর ওই ইয়াবার আসক্ত যেটা আর কি, ধীরে ধীরে আমার ভেতরে একটা পশু জাগ্রত হচ্ছিল, যে সেক্সুয়াল যে ব্যাপারটা। তো আমি একটা সময় উঠে গিয়ে লাকিকে তো আমাকে সরিয়ে দিল, কিস করতে দিল না। আমি বললাম আমি একটাই শুধু কিস করবো, একটা কিস করে রুম থেকে চলে যাব, এই সপ্তাহে আমি যেতে পারি। ও বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে কপালে একটা কিস করতে দিল। তো দেওয়ার পর আমি বললাম যে ঠিক আছে, একটা যখন করতে দিয়েছ আমাকে আর একটা দিতে হবে, তা নাহলে আমি পানিতে পড়বো, একটা কিস করলে পানিতে পড়ে।
ওকে ওকে, জানা ছিল না, যাই হোক।
তো বললো যে না, এটা আর দেওয়া যাবে না, তুমি এখন প্লিজ রুম থেকে যাও। তা আমি বললাম যে না, আমি যাবো না, আমি আর একটা কিস করতে দিতেই হবে আমাকে। তো এরকম কথাবার্তা চলছে আমাদের, আর সময়টা পার হচ্ছে। তো একটা সময় আমি লাকিকে আর একটা কিস করার জন্য অনুরোধ করলাম, খুব বিনয় ভাবে, যে আসলে আমি চলে যাব। তো এরকম কথাবার্তা বলতে বলতে লাকিকে আমি একটা জোর করে একটা কিস করলাম। করার পর ও ব্যাপারটাকে খুব নেগেটিভ ভাবে নিল, যে টু মাচ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, তুমি এই ধরনের একটা আচরণ আমার সাথে করবে। তা আমি বললাম যে আসলে এই ধরনের আচরণটা আমার নিজেরও জানা ছিল না, আমি তোমাকে অবস্থায় দেখে আমার খুব ইচ্ছে করছিল যে তোমাকে একটা কিস না করলে তোমার এই সৌন্দর্যের আসলে প্রশংসা করাই হবে না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, এখন তুমি রুম থেকে বেরিয়ে যাও। তো এই কথাটা বলার পর কথা বলতে বলতে আমি একটা সময় রুমের দরজাটা বন্ধ করে দিলাম বেডরুমের। তো ও তখন আমার দিকে খুব তাকিয়ে থাকলো যে কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন, দরজাটা খুলে দাও। যদিও ওই বাড়িতে তখন কেউই ছিল না, তারপরও আমি বেডরুমের দরজাটা বন্ধ করে দিই। বেডরুমের দরজাটা যখন বন্ধ করি তখন আমার হাত কাঁপছিল। আমি তখন আসলেই খুব স্বাভাবিক না, কারণ সাতটা ইয়াবা যেটা ডক আর 70 ইয়াবার মধ্যে কিছুটা আমি আপনাকে কি বলবো,
জি প্লিজ,
ইয়াবার মধ্যে যেমন কিছু কোয়ালিটি আছে যেগুলি খুব হাই পাওয়ার খুব লো পাওয়ার। আমি যেটা সেবন করেছিলাম যেটাকে বলে R70, এটা হচ্ছে মূলত যারা বিবাহিত বা সেক্স করার জন্য এটা সেবন করে। আমি সেদিন এটা সেবন করেছিলাম এবং সাতটা খাওয়ার পর আমার ভিতরে প্রচন্ড রকম ই কাজ করছিল, যেটা আমি খুব হিংস্র হয়ে গেলাম। আমি নিজে স্বীকার করি যে সেদিনের আগ পর্যন্ত আমি আমাকে মানুষ হিসেবে আমি স্বীকার করতাম।
কি হলো যে আপনি এখন অমানুষ বলছেন?
বলছি এই কারণেই যে আমি আমার সত্যি যে একটা মানুষ একটা মেয়েকে যতটুকু ভালোবাসে বা যতটুকু ভালোবাসার জন্য একটা পরিবেশ দরকার হয়, বিশ্বাস দরকার হয়, এই সবগুলো পরীক্ষাতে আমি পাশ করেছিলাম লাকির কাছে। কিন্তু শুধু আমি ইয়াবার আসক্তের কারণে আমি পশু হয়ে যাই এবং এই পশু হওয়া থেকে সেদিন আমার জীবনে একটা বিপর্যয় নেমে আসে।
কি বিপর্যয়?
বিপর্যয়টা হচ্ছে এরকম, যেটা আসলে যারা শুনবে তারা হয়তো আমাকে ঘৃণাই করবে।
Don't think about them. তাদেরকে আজকে তাদের মতো করে বিচার করার জায়গা দিয়ে দেন, তাদেরকে নিয়ে চিন্তা করেন না, বরং আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন যে আপনি আপনাকে কনফেস করতে এসেছেন। সো আপনি আপনার জায়গা থেকে সমস্ত কিছু এক্সপ্রেস করবেন, আপনার ভুল ত্রুটি আপনার রিয়েলাইজেশন সবকিছু আমরা জানতে চাই।
সেই ক্ষেত্রে আমি ওই সময়টায় লাকির সাথে আমার এরকম যখন কথা হচ্ছিল তখন আমি একটা পর্যায়ে লাকির বেডরুমের দরজাটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর লাকি ব্যাপারটাকে আসলে খুব ভালোভাবে নেয়নি, যে ও আমার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, আমার চোখের ভাষাটা বোঝার চেষ্টা করছিল আসলে আমি কি করতে চাই।
ওকে,
তো আমি তখন আমার চোখের চশমাটা খুলে ফেললাম, খুলে খুব ধীর পায়ে লাকির সামনে গেলাম। তো লাকি একেবারে সেটে দেয়ালের সাথে লেগে গেল ভয়ে আতঙ্কে, কি ব্যাপার তোমার ইচ্ছেটা কি? বলা অসম্ভব, তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও, তোমাকে যে বিশ্বাসটা আমি করেছিলাম সেটার মর্যাদা তুমি রাখতে পারোনি। তো ওই কথাটা শোনার পর আমার ভিতরে আসলে তখন মনুষ্যত্ব বোধটা ছিল না। আমি বললাম এইসব আসলে ঠিক না, আসো তোমার সাথে বসি তুমি কথা বলি। বলে যে আমি এই মুহূর্তে এই পোশাকে কথা বলবো। ওর ঠিক ভয়ে দেয়ালের সাথে সেটে গেল। আমি ওখান থেকে ওকে জোর করে ওর বিছানায় বসাতে চেষ্টা করলাম, ও কিছুতে আসবে না, কিছুতে আসবে না। আমি ওকে খুব জোর করলাম, বললো যে না আসলে আমি খুব মাইন্ড করছি এবং তোমার উপর ভীষণ রেগে গেছি যে তুমি আর কোনোদিন আমার বাসায় আসতে পারবে না, প্লিজ কাইন্ডলি তুমি ডাইনিং এ গিয়ে বসো, খাওয়া দাওয়া করো, আমি কাপড়টা পাল্টে আসছি।
জি,
তো তখন আমি লাকিকে এক প্রকার জোর করলাম যে লাকি প্লিজ আসো এখানে বসি আমি কথা বলি। তো সেক্ষেত্রে লাকি আমার কোনো কথাই শুনছে না। আমি এক পর্যায়ে লাকিকে জোর করে হাতে ধরে বিছানায় বসানোর চেষ্টা করলাম, সে আমার হাত ছাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিল এবং বললো আমার রুম থেকে তুমি বেরিয়ে যাও। তো তখন আমার ভিতরে আসলে পরিপূর্ণভাবে একজন পশু মাথা চাড়া দিয়ে উঠল। আমি লাকিকে খুব জোর করে টেনে হচ্ছে বিছানায় আনার চেষ্টা করলাম। ঠিক এরকম একটা পর্যায়ে লাকি আমার আচরণে খুব অবাক হয়ে গেল যে চন এটা কি ধরনের ব্যাপার, তোমার কাছ থেকে তো এটা আশা করিনি, তুমি এটা কি করছো, তুমি আমার এতদিনের বিশ্বাসটা নষ্ট করে দিলে। আমার ভিতরে এই ধরনের কোনো কথাই না তখন কাজ করছিল না। আসলে তখন আমার ভিতরে মানে মানসিক বা সুস্থ কোনো স্বাভাবিক চিন্তা ভাবনায় কাজ করছিল না, যেহেতু আমি জায়গা দিকটি আমি লাকিকে জোর করলাম। লাকি আসলেই আমার সাথে খুব ধস্তাধস্তি করছিল, বললো যে আমি চিৎকার করবো, এমন চিৎকার করলে আসলে তোমার মান সম্মান যাবে, সবাই এসে তোমাকে এই পোশাকে দেখবে, তো আসলে সবাই তোমাকেই খারাপ বলবে কারণ বাসাটা তোমার। এ ধরনের কথা বলার পরও বলছিল তাতে কিছু যে আসে না, তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। তা আমি এই কথা না শুনে লাকিকে জোর করলাম। একটা পর্যায়ে লাকির সাথে আমার খুব ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তি হতে তখন আমার ভিতরে আরো বেশি হিংস্রতা কাজ করে। ধস্তাধস্তি পর্যায়ে এক পর্যায়ে আমি লাকিকে খুব ধাক্কা দিয়ে বিছানার মধ্যে ফেলে দিলাম। এই পর্যায়ে ফেলে দেওয়াতে লাকি মাথায় খুব একটা আঘাত পায়। সত্যি আমি জানি না ব্যথাটা কতটুকু পেয়েছিল, ও খুব চিৎকার দিয়ে উঠে, মাথায় ব্যথা পায়। ওই অবস্থায় আমি ওকে চেপে ধরি, দুই হাত চেপে ধরে তো নড়াচড়া করতে পারছিল না, এবং ও শুধু আমাকে অনুনয় করছিল যে প্লিজ আমাকে ছেড়ে দাও, তোমাকে আসলে আমি ঠিক এভাবে চিন্তা করিনি, তোমাকে আমি আরো উঁচু চিন্তা করেছিলাম, তোমার মন মানসিকতা, এবং এখন দেখছি যে আসলে তুমি সে ধরনের পরিচয় দিতে পারছো না। আমি বললাম যে আসলে এটা কিছুই না, তুমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। এই কথাটা বলে ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার ভিতরে অন্যরকম কোনো কিছু কাজ করছে না। একটা পর্যায়ে লাকি যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তখন আমি লাকিকে একটা চড় দিই, প্রচন্ড রকম জোরে একটা চড় দিই। চড় দেওয়ার পরে লাকি আরো খেপে যায়, ওর একটা হাত তখন ছুটে যায়, আমি যখন যে হাতটা দিয়ে চড় দিই ওই হাতটা চেপে ধরেছিলাম, ওই হাতটা দিয়ে আমার মুখের ভিতরে একটা খামচি ধরনের একটা কিছু দেয়, তো তখন আমি আরো বেশি হিংস হয়ে যাই। সেদিন সেই মুহূর্তে আমার জীবনে প্রথম যে প্রেম ভালোবাসা এত সাধনার, যাকে নিয়ে আসলে আমি ঘর করার স্বপ্ন দেখেছিলাম, যাকে নিয়ে আমার এত তপস্যা, যাকে নিয়ে আমার দিনের পর দিন রাতের পর রাত সেই লাকিকে নিয়ে আমি আমার ভবিষ্যৎ রচনা করেছিলাম, যার সাথে কথা বলতে বলতে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে, এমনও ঘটনা ঘটেছে যে রাত 2টা বাজে আমি ওর মোবাইলে লোড পাঠিয়ে দিতে পেরেছিলাম, যে খুব সকাল বেলা যে ঘর থেকে বেরোনোর পর আমার হাতে ফোন দেখত, আগে তারপর স্কুলে যেত, যদি রাতে বলতো যে মনটা খারাপ, সকালবেলা আমি ওর জন্য যত সাদা ফুল পাওয়া যেত, শাহবাগে সাদা যতগুলো ফুল পাওয়া যেত সব রকম ফুল নিয়ে ওর বাড়ির কাছে দাঁড়াতে আমি ফুলগুলো দিতাম, ওর মুখটা যখন হাসি মুখে হাসি দিত তো তখন ওর মনটা ভালো হয়ে যেত, তখন স্কুলে যেত। যেহেতু ওর মা ছিল না, ও খুব আনহ্যাপি একটা মেয়ে ছিল, সে ধরনের একটা প্রেম, সে ভালোবাসা আমার সব কিছু লোটপালট করে দিল ইয়াবা। সেই ইয়াবার আসক্তির কারণে সেদিন আমি লাকির সাথে প্রচন্ড রকম খারাপ ব্যবহার করি, যেটা আসলে আমি এখন এতগুলো দিন পর আমি বুঝতে পারলাম যে আসলে আমাকে পশুই বলা চলে।
ওকে, বর্ণনা শুনে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে অ্যাটিটিউড গুলো আসলে কি হয়, এবং সি রেপ করার পরে তো আপনার ফিলটা আসলো, যখন আপনি ওটা করেই ফেললেন, আপনার শারীরিক চাহিদা বা যেটা ছিল আপনি সেটা পূরণ করলেন, করার পর মুহূর্তের কাহিনীটা কি?
পরের মুহূর্তের কাহিনীটা আরো দুঃখজনক, আরো খারাপ লাগার মতো, যে সে প্রচন্ড রকম কান্নাকাটি করছিল, এবং একটা মেয়ের এই ধরনের একটা সর্বনাশ হয়, তখন যে সিচুয়েশনটা হয় এটা অন দ্য স্পটে যারা থাকে তারা ছাড়া বোধ আর কেউ এটা বোঝার মতো ক্ষমতা নেই। এটা আসলে ব্যাখ্যা করে বা ভাষায় 2টা কথায় বোঝানো যাবে না, যে তার ওই মুহূর্তটা, যে তার ভাষাটা কি ছিল, তার কথাটা কি ছিল, যে সে শুধু আমাকে এইটুকুই বলল যে আমার মতো জানোয়ার নাকি পৃথিবীতে আর একটাও জন্ম নেয়নি, আর পৃথিবীতে আর এরকম জানোয়ার জন্ম নিয়েছে কিনা ওর জানা নেই। এ কথা শোনার পরও আমার ভিতরে তখন আসলে বিন্দু মাত্র দুঃখ বা হতাশা কাজ করেনি, কারণ তখনও আমি নেশাগ্রস্ত অবস্থায়। আমি ওর রুম থেকে তখন দরজা খুলি, ওভাবে কান্নাকাটি করছিল, দরজা খুলে আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আমি অনেকক্ষণ আমার মাথাটা ভিজিয়ে রাখি, ঘাড়ে পানি দিই, দেওয়ার পর তারপর ওর সাথে দেখা না করি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই।
প্রিয় শ্রোতা, অ্যাড্রেস করছি সবাইকে, আজকে চয়নের গল্প আপনারা এখানে শুনছেন। চয়ন নিজেকে যেটা দাবি করছে, ঠিক এই গল্পের যে জায়গাটা আমরা আছি এখন এই মুহূর্তে, সে অ্যাডিক্ট, ইয়াবা সেবনকারী একজন মাদক সেবী, এবং তার জীবনের একটা অসম বিউটিফুল লাভলিয়েস্ট মোমেন্ট ধ্বংস হয়ে গেল ইয়াবার কারণে, সেটা সে তার ফিলিংস থেকে বোঝানোর চেষ্টা করছে। সব ঘটনা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলা সম্ভব নয়, কারণ এখানে সবাই শুনছেন আমরা বিশ্বাস করি, সে শুধু তার ফিলিংসটা বোঝার চেষ্টা করছে এবং ফিলিংসটা বোঝানোর চেষ্টা করছে, গল্পের শুরু মাত্র। এবং আমরা সবসময় বলে থাকি যে কোনো বিরতিতেই আসলে বোঝার কোনো উপায় নেই যে এর পরবর্তীতে জীবনের গল্পটা কোন দিকে মোড় নেবে, কোনো ইন্টারভেলে আসলে বোঝার উপায় নেই যে এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে। কিভিয়া আপনার সঙ্গে আছে, চয়ন আপনার সঙ্গে আছে, আপনারা শুনছেন হ্যালো 8920। চয়নের জীবনের গল্প আজকে চয়ন অকপট এখানে স্বীকার করবে। এবং হ্যালো 8920 বিরতির পরপর মাত্র 2 মিনিটের সংবাদ, সংবাদের পরপরই আবারও ফিরে আসছে। আপনার যদি এখানে কিছু বলার থাকে, আপনি চয়নকে নিয়ে যদি কিছু বলতে চান বা আপনার জীবনের গল্প বলতে চান, তাহলে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে ফোন নাম্বার, ফোন করতে হবে। ফোন করার পর ওখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনি সেই নির্দেশনা অনুসারে আপনার ফোনটি রেকর্ড করবেন, স্বয়ংক্রিয়ভাবে ওখানে রেকর্ড করা হবে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওখানে চয়নকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, চাইলে চয়নকে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, চয়নকে নিয়ে আপনারা মন্তব্য করতে পারেন। সবার প্রতি আমরা একটা রিকোয়েস্ট করছি, প্লিজ গল্পের শেষ না শোনা পর্যন্ত কেউ কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না। চয়ন কিন্তু এখানে স্বীকার করতে এসেছে তার জীবনের ভুলগুলো এবং একই সাথে তার জীবনের সঠিক সিদ্ধান্তগুলো কি ছিল, আমরা সেটা শুনবো। চয়নের কাছ থেকে আমরা শিক্ষা নেব, চয়ন যেটা করেছে সেটা তো চয়নের জীবনে হয়েছে, কিন্তু চয়নের জীবনের খারাপ দিকগুলো যেন আপনার জীবনে ফিরে না আসে সেজন্যই কিন্তু চয়ন এখানে এসছে। সুতরাং সেই জায়গা থেকে তাকে অবশ্যই স্যালুট করতে হবে আমাদেরকে। সুতরাং কোনো ব্যাড কমেন্ট করবেন না, এবং আজে বাজে কমেন্টস যদি করেন তাহলে আপনাকে আমরাই ফেসবুক পেজটা থেকে বাদ দিয়ে দিব বা ব্যান করে দিব। আমরা অত্যন্ত দুঃখ ভরে সেটা জানাচ্ছি, এবং আমরা সবসময় বলে থাকি যে এই পেজটিতে যারা আছে তারা সবাই মিলে আমরা একসাথে ভালো থাকতে চাই, ঠিক আছে? পেজটি হচ্ছে facebook.com/hello8920 hello8920। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংবাদের পরপর। আপনি শুনছেন হ্যালো 8920, কিবরি আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাতে শুরু হওয়া অনুষ্ঠানটি এখন বৃহস্পতিবারের রাতের প্রথম প্রহর বলা যেতে পারে। রাত 12টার মানে হচ্ছে বৃহস্পতিবার পড়ে গিয়েছে, সেটাই স্বাভাবিক। বুধবারের রাতে অনুষ্ঠানটি শুরু হয়, এবং এই জন্য আমরা বলে থাকি বুধবারের রাত মানে হচ্ছে এবিসির রাত, কারণ লাখো শ্রোতা, লাখ লাখ মানুষ আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং একই সাথে দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকবার জন্য। হ্যালো 8920-র মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে জীবনের গল্প প্রচারিত হবার পর সেই জীবনের গল্প থেকে যদি আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন, তবেই হ্যালো 8920-র সার্থকতা। আজকে আমাদের সঙ্গে আছে চয়ন, চয়ন তার জীবনের গল্প বলছে, এবং চয়নের কাছ থেকে আমরা শিখছি, চয়নের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেব। আর আপনিও চাইলে আপনার জীবনের গল্প এখানে এসে বলতে পারেন, আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য কোনো সিলেবাস নেই। শুধুমাত্র ভালোবাসার গল্প হতে পারে, শুধুমাত্র আনন্দ, কিংবা শুধুমাত্র কষ্ট, কিংবা শুধুমাত্র সাফল্য, যে কোনো কিছু হতে পারে আপনার জীবনের গল্প, সেটা এসে আপনি আমাদের সঙ্গে এখানে ভাগাভাগি করতে পারেন। আজকে চয়ন আছে আমার সাথে, এবং চয়ন তার জীবনের গল্প কোথা থেকে বলছে আপনি প্রথম অংশটা শুনলে আপনি বুঝতে পারবেন যে চয়নের জীবনটা আসলে কতটা ডিফিকাল্ট একটা জায়গা থেকে সে নিজেকে এক্সপ্লেইন করছে, আমরা সেটা শুনছি। এবং চয়নকে নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান, আমাদের ফেসবুক ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আর চয়নের সাথে সরাসরি কথা বলতে চাইলে, কিংবা চয়নকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে, আপনাকে অবশ্যই পেজটিতে আসতে হবে। ওখানে চয়নকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে চয়নকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। চয়ন, আমরা যে জায়গাটাই ছিলাম গল্পের, আপনার যে লোমহর্ষক বর্ণনা শুনছিলাম যে কাজটি, এবং সেটা শেষ পর্যায়ে আপনি মাথা নিচু করে বাড়ি থেকে ফিরলেন, আমরা ঠিক ওখান থেকে ফিরতে চাই।
আমি বাড়ি থেকে বের হওয়ার পর আমার ভিতরে আসলে তখন ওই স্বাভাবিক যে চিন্তাগুলো, যে বেদনাগুলো, এগুলো কাজ করছিল না। আমি যেহেতু নেশাগ্রস্ত ছিলাম, তো বাড়ি থেকে বের হওয়ার পর এক প্যাকেট সিগারেট নিলাম, নিয়ে একটা ধরালাম, আমার ভিতরে তখন একটা উল্লাস কাজ করছিল যে আমি খুব ফ্রেশ একটা মেয়ের সাথে সেক্স করলাম, আর সেটা ইয়াবা খাওয়ার পর, এবং আমার কাছে আসলে খুব আনন্দ হচ্ছিল তখন। তো আমার যে ইয়াবা গুরু, যে বড় ভাই, আমাকে ইয়াবা সেবন করায়, সেই মূলত বলেছিল যে ইয়াবা খাওয়ার পর যদি ফার্স্ট কোনো মেয়ের সাথে সেক্স করা যায় তাহলে হচ্ছে আসলে জীবনের মজাটা পাবি তুই। তো যাক গিয়ে সেদিন তাকে ফোন করলাম ওর বাড়ি থেকে বের হওয়ার পর, সে নাজমুল ভাই, নাজমুল ভাইকে বললাম যে নাজমুল ভাই আজকে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, কি ঘটনা? আমি বললাম যে আজকে আমি একটা মেয়ের সাথে রেপ করেছি তাকে জোরপূর্বক, এবং ব্যাপারটা আসলে অনাকাঙ্ক্ষিত। তারপর নাজমুল ভাই বলল যে আচ্ছা, ব্যাপারটা যেহেতু এরকম হয়েছে আমার জায়গায় বসি। নাজমুল ভাই বললো যে আমাকে আজকে ইয়াবা খাওয়ানোর ব্যবস্থা কর। তো নাজমুল ভাইকে 1,500 টাকা দিলাম, দেওয়ার পর ইয়াবা আনলো, নাজমুল ভাই দিলে কিছু, দেওয়ার পর আবার 3-4টা ইয়াবা আনলাম।
আপনাদের ইয়াবার প্রাইসটা কেমন ছিল, কত টাকা কতটা হতো?
ইয়াবাটা হচ্ছে যেটা আর আমি তখন নিতাম 500 টাকা করে,
এক একটা ট্যাবলেট 500 টাকা,
500 টাকা মানে 4টা ট্যাবলেট 2,000 টাকা।
প্রতিদিন কটা করে লাগতো?
প্রতিদিন আসলে ডিপেন্ড করতো এটা আজকে কত টাকা আছে এবং কতটা ফ্রেন্ড আমরা একসাথে খাবো। কারণ ইয়াবা খাওয়ার জন্য হয় কি, একটা প্লেস দরকার পড়ে। যেমন ইয়াবাটা হচ্ছে মূলত একটা পিল, সেটা ধোয়ার মতো টেনে নিতে হবে।
না, অনেকে তো অনেক ভাবে করেন, আপনারা ফুয়েল পেপারে
এটাকে লাইটার দিয়ে পাইপ বানিয়ে এটা টেনে নেই, এবং এটা হতে হবে মানে কোনো বাতাস যেন না থাকে, বদ্ধ একটা ঘরে। সেটা আনুষঙ্গিক ওই জিনিসগুলো আসলে হয় কি, আমাদের সাথেই রাখতে হয়, ফুয়েল পেপার, সুই, লাইটার।
সুই কেন?
সুইটা হচ্ছে কি, ওই লাইটারের যে আগুনটা সেটা একটা লিমিটেড ভাবে বের হয়, বেশিও না কমও না, যতটুকু আমার প্রয়োজন সেটাকে ওইভাবে আমি ই করে নেই,
সুই দিয়ে।
যেমন
বাতাস দিয়ে আপনি এটা করেন?
না, সুইটা লাইটারের ভিতরে ঢুকিয়ে দিই। এবং কোন সুইটা, এই যে ইঞ্জেকশনের সুইটা আছে না, ওই সুইটা, ওটা লাইটারের ভিতরে ঢুকিয়ে দিলে তো আমরা আগুনটা লিমিট করে নিই যে কতটুকু আমার লাগবে। তারপর ফুয়েল পেপার আমরা পিলটা দিই, তারপর খাওয়া দাওয়া করি। তো নাজমুল ভাই আমাকে ইউনিভার্সিটি নিয়ে গেল অ্যানেক্স ভবনে, 4টা পিল খেলাম। আর 4টা পিল খেতে খেতে এই ব্যাপারটাকে বর্ণনা করলাম সেদিন, নাজমুল ভাই এরকম এরকম ঘটনা ঘটেছে। সে বলল যে আমার জীবনে তো আরো অনেক ঘটনা আছে, তোর তো মাত্র প্রথম একটা।
তার জীবনে যে ঘটনাগুলো সেগুলো আপনার মুখ থেকে শুনে আসলে আমরা খুব একটা ফিল করতে পারবো না, তবু আপনি যা শুনেছিলেন সেটা কি আমাদেরকে একটু বলতে পারেন?
তার জীবনে
অ্যাডিকশনের পরবর্তী পর্যায়ে সে কি করেছে, এই ধরনের তার জীবনের ঘটনা?
আমার বড় ভাই ঘটনা বলছি,
যে নাজমুলের কথা বলছি।
হ্যাঁ, সে আমাদের সিনিয়র ভাই ছিল, আমরা একই স্কুলে পড়াশোনা করতাম। সে একটা মেয়েকে যখন প্রেম করে, তাকে জোর করে বিয়ে করে, এবং বিয়ে করার পর তার দাম্পত্য জীবনটা আসলেই খুব আনহ্যাপি ছিল। সে তার ওয়াইফকে প্রচন্ড রকম মারধর করতো, এবং একটা পর্যায়ে তার একটা প্রথম যখন বাচ্চা হয় সেটা ফেলে তার ওয়াইফ চলে যায়,
মার সহ্য করতে না পেরে
সে ঘরে এটা বিক্রি করে ফেলতো, ওটা বিক্রি করে ফেলতো, ঘরে ঠিক মতো টাকা দিত না, সে নেশাটা ঠিকই চালিয়ে যেত। এবং সে এমন কোনো মাস ছিল না 30-40,000 টাকা নেশা না করতো, সেটা আমার চোখের সামনে দেখতাম।
ওকে,
তো যে কোনো একটা কারণে আমরা যেহেতু একই পাড়া ছিলাম, তো তার সাথে আমার একটা সখ্য গড়ে ওঠে, শুধু এত বয়সে ব্যবধানেও শুধু নেশার কারণে। তো তারপর নাজমুল ভাই আস্তে আস্তে আমাকে অন্যভাবে ডাইভার্ট করা শুরু করলো, যে এখন থেকে তাহলে তুই ইয়াবা নেওয়ার পরে সেক্স করার চেষ্টা করবি। সেটা কোথায়? আমরা ইয়াবা নেওয়ার পরে কোনো আবাসিক হোটেলে চলে যাব। তো এরকম একদিন আমরা ইয়াবা নিলাম তার বাসায়, নেওয়ার পর আমরা আবাসিক একটা হোটেলে গেলাম, ওখানে গিয়ে সেক্স করলাম এবং দেখলাম খুব ভালো লাগে। তারপর থেকে এই জিনিসটা আমাকে পেয়ে বসলো, ইয়াবা নেওয়ার পরে সেক্স করতে হয়, তা নাহলে ভালো লাগে না, রিল্যাক্স লাগে না। এই জিনিসটা আমি পুরোপুরি ঢুকে গেলাম এরকম একটা জগতে, যে ইয়াবা এবং সেক্স এটা পরিপূরক, যে কোনো একটা হলে চলবে না, ইয়াবা এবং সেক্স দুটাকে একসাথেই পাওয়ার জন্য আমরা এভাবে দিনটাকে অতিবাহিত করতে থাকলাম।
এটা এই জিনিসটা আপনি শুরু করলেন, আপনার ফার্স্ট যে ঘটনাটা ঘটলো, তারপরে আপনি এই লাইফে চলে গেলেন, এবং এটা কতদিন কন্টিনিউ করলেন?
এরকম কন্টিনিউ করেই যাচ্ছিলাম।
2007 সালে কিন্তু ঘটনাটা ঘটেছে,
2007 থেকে আমি 2012 পর্যন্ত কন্টিনিউ
করেই যাচ্ছেন আপনি। তার মানে আপনার জীবনে এই সেক্সুয়ালি ব্যাপারে যদি বলি, আপনি যেটা বললেন যে ইয়াবা এবং হচ্ছে শারীরিক সম্পর্ক এবং ইয়াবা পরিপূরক, তো আপনি ইয়াবা নেওয়ার পরে শারীরিক সম্পর্ক করতেন, কি পরিমাণ, কোয়ান্টিটিটা কত ছিল, কতজন মেয়ের সাথে আপনি ঘরে মিশছেন?
এটা আনলিমিটেড বলা চলে,
আনলিমিটেড। ওকে, লেটস সি, যান সামনের দিকে যাওয়া যাক।
তারপর এই ঘটনা যখন ঘটছে, তখন আমার আরেক ফ্রেন্ড ইয়াবা আসক্ত, ওর সাথে ওর বাসায় গেলাম। তো যাওয়ার পরে এরকম ওর বাসায় ফোন করি, ল্যান্ড ফোনে কথা হয়, তখন মাঝে মাঝে ওর বোন ধরতো, আমার ফ্রেন্ডের বোন, ওর সাথে কথা বলতাম, যে আমার ফ্রেন্ডের নাম বলতাম, ও আছে নাকি, তো বলতো হ্যাঁ ও আছে, ওকে ডেকে দিবো বলে। হ্যাঁ, এরকম করতে করতে ওর বাসায় যখন যেতাম, ওর ছাদে উঠতাম, ওর বোনের সাথে দেখা হতো, কথা হতো, একটা পর্যায়ে ওর বোনের একটা মোবাইল নাম্বার পাই আমি, তো ওর সাথে আমার মোবাইলে কথা চলতে থাকে, এবং একটা পর্যায়ে ওর সাথে আমার ওই ফ্রেন্ডের বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক জড়িয়ে যায়। 2008 এর দিকে জড়িয়ে যাওয়ার পর ওর সাথে আমি আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় এবং দুজনের মধ্যে খুব মোবাইলে কথা বলা, SMS আদান প্রদান চলতে থাকে। আমার ওই ফ্রেন্ডটা এটা জানে না, না জানাতে ওর সাথেও আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আমি সপ্তাহে দুদিনই ওদের বাসায় যেতাম এবং রাতে অবস্থান করতাম। আমি আমার ওই ফ্রেন্ডে একসাথে রুমের ভিতর থাকতাম ওই ফ্রেন্ডে, এবং আমরা সারা ছাদে সিগারেট টিগারেট খেতাম, ওই বিভিন্ন ধরনের গাঁজা টাজা খেতাম আর কি।
তার মানে আপনি আরেকটা পাওয়া গেল যে স্মোক তো আপনি কন্টিনিউ করতেনই, গাঁজাও আপনি মাঝে মাঝে খেতেন।
হ্যাঁ, এবং ইয়াবা খাচ্ছি, ইয়াবা খাওয়ার সাথে যে অ্যাশটা হয়, যে একটা পাউডারটা জমে, ওই পাউডারটা নিয়ে আমরা গাঁজার মধ্যে দিতাম, দিয়ে ওটা খেতাম। ওটা খেলে আবার আর এক রকম ফিলিংস হয়, একটা মাথা ক্র্যাক হয়ে যায় একেবারে সম্পূর্ণ।
ওকে, শুনতেই আমার ভয় লাগছে। কেমন জানি, আপনি ড্রিঙ্কস করেন বা করেছেন?
হ্যাঁ, তবে ড্রিঙ্কসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, এটা খুব রাফ।
আপনি আমাকে ফ্র্যাঙ্কলি বলেন তো, আপনি জীবনে কত ধরনের নেশা করেছেন?
আমি আপনাকে ফ্র্যাঙ্কলি যেটা বলবো সেটা হচ্ছে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, তারপরে স্লিপিং পিল, তারপরে
গাঁজা তো আছেই,
গাঁজা আছে, চরস। চরসটা অবশ্য আমাদের দেশে এখন পাওয়া যায় না, এটা মালয়েশিয়াতে খুব ভালো হয় চরসটা, এটা গাছের একটা কষ থেকে হয়। এবং চরসের ফিলিংসটা হচ্ছে চোখে, মাথা না।
চোখে কি হয়?
চোখটা আপনার খুব ছোট হয়ে যাবে, ব্রিং এর মতো হয়ে যাবে, যেটাকে মার্বেল বলি আমরা। এবং এটার ফিলিংসটাই অন্যরকম চরসের।
যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, যারা অ্যাডিক্ট এবং যারা নেশা করেন, তারা তো আছেনই আমরা জানি, আমাদের রেডিওতে কান পেতে আছেন, যারা করেন না তারাও শুনছেন। আমরা আজকে চয়নকে এখানে কেন নিয়ে এসেছি প্রশ্ন হতে পারে, অনেকেই সহ্য করতে পারছেন না গল্পটা শুনে, আমি জানি, বিশ্বাস করি। আমরা চয়নকে এখানে নিয়ে এসেছি কারণ আমরা ডার্টি ওয়েতে প্রেজেন্ট করতে চাই, রিয়েলিস্টিকটা ব্যাপারটা আসলে কি হয় দেখুন। যারা নেশার দিকে যেতে চান বা যারা এইরকম নেশাতে অ্যাডিক্ট হওয়ার শখের বসে হোক বা যে কোনো কারণে হোক হওয়ার সম্ভাবনা আছে, তারা আজকে জানুন ওর কাছ থেকে শেষ পরিণতিটা আসলে কি, ও বর্ণনা করতে এসছে এবং লাখো মানুষের আসলে উপকার করতে এসছে, এবং সেটা শেষ পর্যন্ত শুনলে আসলে বুঝতে পারবেন। এবং এই জন্য আমরা বলে থাকি যে হ্যালো 920 সার্থকতা আসলে সেখানেই যে এই গল্পটা শোনার পরে যদি আপনার জীবনের যে পাথেয়, সেই পাথেয়তে আপনি ওর কাছ থেকে কোনো শিক্ষা নিয়ে আপনার দিনগুলোকে, সামনের দিনগুলোকে সুন্দর করেন। ফেসবুকে যেতে পারেন, যে চয়নের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং একই সাথে চয়নকে নিয়ে যে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে সেখানে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনার আরেকটা মেয়ের সাথে ফোনে কথা হচ্ছে, সেই ভদ্রমহিলার নাম যেন কি বলছিলেন?
ওর নাম হচ্ছে আকলিমা।
আকলিমা, তারপর কি হলো?
আকলিমা আমার ফ্রেন্ডের বোন, তো ওর বাসায় যখন যাতায়াত করে যেতে যেতে আমি যেটা বলছিলাম যে ওর সাথে আমার একরকম প্রেমের সম্পর্কই হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আকলিমার সাথে আমি প্রায় বাইরে দেখা করি, বিভিন্ন মার্কেটে আসে, কেনাকাটা করি, ওর সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এবং ওকেও আমি ঠিক আমার আগের মতো, আগের যে প্রেমিকাকে কথা দিয়েছিলাম বিয়ে করবো, ঠিক আকলিমার সাথেও আমার এরকম একটা প্রমিস হয় যে আকলিমাকে আমি বিয়ে করবো এবং 2008। এটা বলার পর আকলিমা আমার প্রতি খুব একটা বিশ্বস্ত হয়ে যায় এবং সে আমাকে আসলে খুব বিশ্বাস করে।
ওকে,
এই বিশ্বাসের এক পর্যায়ে আমার যে ফ্রেন্ড, ও মোহাম্মদপুর একটা জায়গায় আমাকে নিয়ে যায়। যাওয়ার পর ও যে কোনো একটা কারণে ঢাকার বাইরে যায়, আর আমার ওই আকলিমার যে বাবা মা ওরা তখন হজে থাকে, কোরবানিদের আগের ঘটনা এটা। আমি আকলিমাকে বললাম যে তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে, আসলে তুমি যদি বলো আমি বাসায় আসবো। বলে হ্যাঁ আসতে পারো, বাসা আসলে খালি, আমি বলতাম তুমি চলে আসো। তো আমি আকলিমার বাসায় গেলাম, যাওয়ার পর আকলিমার সাথে টুকটাক কথা হচ্ছে। এর আগে আমি একটা কথা বলিনি, সেম আমি যেটা করেছিলাম আমাকে লাকির সাথে দেখা হওয়ার আগে, আমি আকলিমার সাথে দেখা করার আগে আমি সেদিনও 6-7টা পিল খেয়ে যাই।
কারণ আপনি আগে থেকে প্রিপেয়ার ছিলেন?
প্রিপেয়ার ছিলাম যে আমি সেম একই ঘটনা ঘটাবো আকলিমার সাথে।
আপনি আমাকে একটু বলেন তো, আপনি প্রথম যে আপনার ভালোবাসা লাকি,
জি,
এটা করার পরে আপনি একটা লম্বা ব্রেক নিলেন, এই লম্বা ব্রেকে আপনার তার প্রতি কোনো ধরনের কোনো অনুতপ্ত বা কোনো ধরনের কোনো মায়া বা কষ্ট কোনো কিছু হয়নি?
আমি আসলে লাকির সাথে এরকম করার পর থেকেই আমি জিন্দালাস হয়ে গেছি, আমি উপরে একটা মানুষ কিন্তু আসলে আমি মৃত।
ও কি আপনাকে আর কোনো যোগাযোগ করেনি, আপনি ওর কাছে মাপ চাননি?
আমি ওর সাথে অনেক চেষ্টা করেছি মোবাইলে, ল্যান্ড ফোনে, কিন্তু আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি।
আপনাকে কখনোই বোঝানোর চেষ্টা করেনি, কোনো ভাবেই পারেননি বোঝাতে?
আসলে আমার কোনো ভাষা ছিল না। তারপর একটা কথা বলিনি, এটার মূল কারণ হচ্ছে কিন্তু নেশা। নেশাটা এমন হচ্ছে যে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি একটা প্রিয় মানুষ যখন আপনাকে কথা দিয়ে ঠিক মতো আসতে পারছে না, আপনার ওর কথার সাথে কাজের কোনো মিল নাই, হ্যাঁ আপনার অভিমানের কোনো দাম নাই, তখনই বুঝতে হবে যে মানুষটা স্বাভাবিক না। আমি তো আসলে তখন স্বাভাবিক ছিলাম না, কারণ ইমোশনের প্রতি আমার তখন শ্রদ্ধা দেখানোর মতো সময় নেই। কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে যায় আসে না, আমি যদি ইয়াবা ছিলাম আমি রাজা, আমি যদি সুস্থ স্বাভাবিক একটা মানুষ হতাম তাহলে হয়তো যে করেই হোক আমি সেটা মর্যাদা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমি তো তখন আসলে স্বাভাবিক না।
বাই দ্য ওয়ে, নোট অন দ্যাট পয়েন্ট, এই যে আপনি বলছেন যে কারো ইমোশনকে আপনি পাত্তা দেওয়ার কোনো জায়গা নেই বা থাকে না, নেশা করলে এটা হয়, এরকম কি হয়, যেহেতু আপনি রাকির কাছে বলেননি, প্রিয়তম মানুষ, একদম কাছের মানুষ অনেক রিকোয়েস্ট করছে আপনাকে, আপনার কাছ থেকে জানার জন্য যে আপনি অ্যাডিক্ট কিনা, সেক্ষেত্রে আপনারা কি করেন, গোপন করেন? গোপন করলে কিভাবে করেন, মানে একবার গলা ধরে মানে জবাই করে ফেলবে এরকম একটা অবস্থা, তারপরেও কি আপনারা স্বীকার যান নাকি স্বীকার যান?
না না, আমরা তখন আসলে যারা আপনি বলছেন আমরা যারা অলস টেকার নেশা করি তারা একেবারে আকাশ থেকে পড়ি, যে তুমি আমাকে এরকম একটা পর্যায়ে চিন্তা করতে পারো, আমি নেশা করি তার সাথে এরকম একটা ভান করি যে সে খুব বড় একটা অপরাধ করে ফেলেছে, আমাকে এরকম নিচু ধারণা করে, এরকম ধারণা করার কারণটা কি, আমার ভিতর কি কোনো নেশার সিমটম পাওয়া যায় যে আমি নেশাগ্রস্ত, কি দেখে তোমার মনে হতে পারে যে আমি অ্যাডিক্টেড বা আমি নেশাগ্রস্ত, এ ধরনের কথা বলে প্রিয়জনদের বা আপনজনদের বা খুব ভালো বন্ধুদেরকে আমি
ব্ল্যাকমেইল করেন।
আমি যেদিন থেকে আমার ওই ফ্রেন্ডটাকে স্বীকার করব সেদিন থেকে সে আমাকে অ্যাভয়েড করা শুরু করবে। যেমন ক্লাসে যখন টিচার বলে না যে সত্যি কথাটা বললো আমি মারবো না, যখনই সত্যি কথাটা বলা হয় সে কিন্তু পানিশমেন্ট দেয়, ঠিক শৈশবের এই কথাটাই আমি বাস্তবে এটাই প্রতিফলিত হয় যে আমি যেদিন থেকে আমার প্রিয়জনের কাছে স্বীকার করব যে হ্যাঁ আমি নেশা করি, সেদিন থেকে আমি ওর কাছে মৃত হয়ে যাব, এবং এটাই হয়।
প্লিজ, যারা হ্যালো 8920 শুনছেন ও কিন্তু আজকে আপনাদের কাছে স্বীকার করতে এসেছে, সুতরাং আপনাদের কাছ থেকে এমন কোন অ্যাটিটিউড যেন ও না পায় যেটা ওকে আবার সেই কথাটাই মনে করিয়ে দেয়। কারণ আমরা হ্যালো 8920 নিয়ে খুব গর্ব করে বলি, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেখানে এসে পৃথিবীর কোথাও যদি বলার জায়গা না থাকে তো বলো, ও কিন্তু সেই আশাটা নিয়ে এখানে এসছে, ওর নিজের কোনো উপকার হবে না, ও লাখো মানুষের কাছে নিজের গল্প বলে লাখো মানুষের জীবনটা যেন সুন্দর হয় সেটাকে উপকার করে যাচ্ছে, ওই জায়গাটা থেকে তার প্রতি তার জন্য আমাদের রেসপেক্টটা থাকে। যেটা বলছিলেন যে আক্লিমার ঘটনা, আপনি আগে থেকে প্রিপেয়ার হয়ে গেলেন যে আপনি ধরনের ঘটনা ঘটাবেন, তারপর
এর মাঝখানে আর একটা ঘটনা হয়েছিল যে ইন্ডিয়া থেকে আমাদের ওই বড় ভাই নাজমুল ভাই কোকেন আনায়, কোকেনটা নিতে হয় মূলত নাক দিয়ে,
ওকে
টান দিয়ে, তো সে আমাকে বললো যে একটু কোকেনটা টেস্ট করে দেখবি, আমি বললাম খুব ভালো কথা আমি জীবনে কোকেন দেখিও নাই, তো সে এরকম নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাকে কোকেনটাই করলো, কিন্তু কোকেনটা নাক দেওয়ার পর আমার প্রচন্ড রকম মাথায় ই করলো, হিট করলো, তো নেওয়ার পর দেখলাম যে খুব ভালো লাগে, বলি স্টিক টান দে, স্টিক টান দিলাম। তো আকলিমার সাথে যেদিন আমি দেখা করতে যাবো দুদিন আগে আমি কোকেন খাই, কোকেনটা ফার্স্ট আমি তখন টেস্ট করি, তো দেখলাম যে খুব কড়া একটা নেশা, আপনি কোকেন নেওয়ার পর কাউকে মেরে কুটি কুটি করে আপনি যদি পাতিলও ভরেন আপনার বিন্দুমাত্র অনুশোচন হবে না, কি করলাম এটা, আপনি সেট কাপড় পাল্টে আবার চলে যেতে পারবেন। তো যাকে সে কথা আমি আকলিমার বাসায় যেদিন যাওয়ার আগে চারটা স্টিক বানাই অ্যাশ দিয়ে আর পাঁচটা ইয়াবা খাই, কারণ আমি ওই লাকির সাথে এরকম ঘটনা ঘটার পর আমি কিন্তু আসলে আমার ভিতরে এই ধরনের একটা নেশা জাগ্রত হয়, আমি প্রেম করছি এবং আমাকে নিজেকে খুব হিরো মনে করছি, আমি যে আমি খুব অল্পতে মেয়ে পটাচ্ছি এবং মেয়েরা আমাকে ধরতে পারছে না, আমি খুব আস্তে পার পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু আমাকে আরো সাহস বাড়িয়ে দিয়েছে যে লাকি কোন রকম পানিশমেন্ট না যাওয়াতে, যেমন ধর লাকি তো অনেক কিছু করতে পারতো, কেস করতে পারতো, এটা করতে পারতো, তাহলে আমি ওখানেই ভ্যানিশ হয়ে যেতাম, তো লাকি যেহেতু সমাজের একটা ব্যাপার চিন্তা করে কেস টেস এগুলোতে যায়নি, এটা থেকে আমার একটা সাহস জন্মে যায় যে আসলে ঠিক এই লেভেলে কাজটা করতে হবে, যারা স্ট্যাটাস মেনটেন করবে সমাজের ভয়ে মুখ খুলবে না, এই যখন ব্যাপারটা আমি দেখলাম যে আসলে এটা করার পর আমি খুব পার পেয়ে যাচ্ছি যে এই শ্রেণীগুলো কিন্তু সমাজে মুখ খুলে না, তেমনি ভাবে আমি আকলিমাদের বাসায় যাই, যাওয়ার পর আকলিমার যে দুই মিনিটে যে বাসাটা পাশের ফ্ল্যাটে যাই, যাওয়ার পর আকলিমার সাথে এরকম কথাবার্তা চলতে থাকে, চা খাওয়ায় আমাকে, খাওয়ার পর আকলিমার সাথেও আমি ঠিক একই আচরণ করার চেষ্টা করি, কিন্তু আকলিমার ব্যাপারটাকে সহজভাবে নেয় না, বলে যে চরণ আসলে তুমি আমাকে কি মনে করো জানি না, কিন্তু তুমি আমাকে যেহেতু বলেছ বিয়ে করবে, তো বিয়ের আগে আমাদের এই ধরনের কোনো সম্পর্ক আশা করা ঠিক না। তা আমি বললাম আমি তো তোমাকে বলছি বিয়ে করব, তো এরকম একটা দুটো কথায় ও এমন একটা সিচুয়েশন তৈরি করে, ওর হাতের যে মানে মগটা থাকে চা খাওয়ার সেটাও ভেঙে ফেলে, হাত থেকে ফেলে দেয়, ফেলে দেওয়ার পর বলে যে আসলে আমাদের রুমের বাইরে যাওয়া উচিত, আমাদের আর এখানে থাকা উচিত না। তা আমি বললাম যে না, তুমি রুম থেকে বেরোতে পারবে না। সেম কেস হাকিমার বাড়িও সেদিন খালি ছিল, একতলায় ভাড়াটিয়ারা ছিল আর দোতলায় ওরা ছিল দুই ইউনিট নিয়ে। তো আমি আকলিমাকেও খুব কথা দিয়েছিলাম যে ওকে ভালোবাসে, এবং আকলিমা ইজ লাইক ভালোবাসার মতো একটা মেয়ে এবং বিয়ে করার মতো একটা মেয়ে। যে কোনো ছেলেই আকলিমাকে দেখলে বিয়ে করতে চাইবে এবং বিয়ের প্রপোজ করবে, সে ধরনের একটা মেয়ে। সুশিক্ষিত, স্মার্ট এবং সামাজিক স্ট্যাটাস সব দিক থেকেই সে পরিপূর্ণ, কিন্তু সেই দিক থেকে তো আমি তো অ্যাডিক্টেড। আমার কাছে বিয়ে ব্যাপারটা আসলে তখন মাথায় কাজ করতো না। আমি আমার জীবনের দ্বিতীয় ভালোবাসাটাকে সেদিন আকলিমার সাথে, সেদিন প্রথমে আকলিমাকে আমি একটা ঘুষি দেই কপালে, যখন আকলিমা আমাকে খারাপ ভাষায় কথা বলছিল যে তোমাদের সব পুরুষের কি চরিত্র এরকম, তখন আকলিমাকে আমি একটা ঘুষি দিই কপালের মধ্যে এবং সে অজ্ঞানের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমি যেহেতু অ্যাডিক্টেড, আকলিমার সামনে আমি সিগারেট ধরাই, সিগারেট খাই, তারপরে করে একই রকম ভাবে আমার ভিতর যে নেশার যে একটা আত্মতৃপ্তি, সেটা আমি সেদিন অনুভব করি যে আসলে আমাকে খুব আনন্দ দিচ্ছে। আমার ভিতর তখন অনুশোচনা কাজটা আর করে না। অনুশোচনা জিনিসটা কি আমি তখন আসলে বুঝতামই না, যে আমি কি করছি এবং এটার ডেস্টিনেশনটা কোথায়, এটা কি পরিণতি হতে পারে। নেশা আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় তখন আমার সাথে কন্টিনিউ ইয়াবা থাকতো, এবং আমি যেখানে সেখানে দেখা গেছে যে টয়লেটের মধ্যে বসে আমি ইয়াবা খাচ্ছি।
ওকে, আপনি আমাকে একটু বলেন তো, আপনি যে চাকরিটা করতেন সেখানে বেতন কত ছিল?
ওখানে আমাকে 18,000 টাকা দিত।
আপনার ইয়াবাতে খরচ আরো বেশি পড়তো?
ফিক্সড বেতন ছিল, তারপর এক্সট্রা আমার মনে করেন যে আরো 15,000-20,000 টাকা ইনকাম ছিল।
কি ধরনের, কিভাবে করতেন এটা?
এটা এই যেমন ধরেন যে আজকে কোনো গার্মেন্টস মাল নিয়ে গেল, আমি এয়ারপোর্ট স্কেলে মাল দিচ্ছি, ওই স্কেলে কম বেশির জন্য তারা আমাকে টাকা দিচ্ছে। দেখা গেল কি আমাদের দেশে যারা গার্মেন্টস ব্যবসা করে বা এক্সপোর্ট করে, তারা যে কার্টুনের ভিতরে মনে করেন যে 500 পিস গেঞ্জি আছে, 500 পিস থেকে 250 পিস নামিয়ে রাখলো, নামিয়ে ওয়েট জাতীয় কিছু, ভারী জাতীয় কিছু এটার মধ্যে ভরে দিল, দিয়ে এটাকে ওজনে দেখালো যে 50 কেজি বা 20 কেজি আছে। এই যে 250 পিস বা 50 পিস গেঞ্জি ওরা নামিয়ে রাখলো, এর মধ্যে 25টা টি-শার্ট আমাকে দিয়ে দিল প্যাকেট করে আলাদা, যে বস আপনার বক্সে এটা দিয়ে দিছি। 25টা গেঞ্জি যদি আমি কোনো ভালো শোরুমেও দিই, এক একটা টি শার্ট আমাকে না হলে 500 টাকা করে দিবে, যেটা বাংলাদেশের মানুষ চোখেই দেখে না।
এই টি শার্ট গুলা,
এই টি শার্ট গুলা বাংলাদেশের,
এই যে 2 নম্বরই হচ্ছে
হয়,
এটা এক্সপোর্টের ক্ষেত্রে পরবর্তীতে কোনো সমস্যা করে না?
হ্যাঁ, আমাদের দেশে যারা এখন হয় যে বাইরেরা আমাদের সাথে কন্ট্যাক্ট ক্যান্সেল করে দেয়। এই যে যেমন ধরেন আমি আরেকটা জিনিস বলি, চিংড়ি মাছ, চিংড়ি মাছের ভিতরে ছোট ছোট পাথর ঢুকিয়ে দেয় ওয়েট করার জন্য। যখন এটা বিদেশে যায়, যাওয়ার পর ওরা এক পর্যায়ে, তো আমাদের চিংড়ি নিষিদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছিল আমাদের দেশ থেকে, যে হাজার হাজার কোটি টাকার চিংড়ি আমরা রপ্তানি করি, সেটা ওরা আমার কাছ থেকে নিত না, আমাদের বাংলাদেশ থেকে, ভারত থেকে নিত, শ্রীলঙ্কা থেকে নিত, শুধুমাত্র এই ধরনের কিছু মানুষের জন্য। আমাদের ইমেজ নষ্ট হয় বহির্বিশ্বে, যেমন হংকং এয়ারপোর্টে গিয়ে দেখলো যে মালটা, তখন আমরা দাবি করি যে এটা আমাদের দেশে হয়নি, হংকং এয়ারপোর্টে হয়েছে।
ওকে, মানে একটা ফাঁক ফকর খোঁজেন এবং সেটা থেকে একটা কিছু করা বের করা যায়। তো 2 নম্বরে একটা ব্যাপার ছিল যেটা থেকে আপনার টাকা আসতো,
উৎস ছিল,
আপনার পরিবারে আপনার কোনো কন্ট্রিবিউট করতে হতো না এই টাকা দিয়ে?
না, আমার পরিবার ছিল স্বাবলম্বী, যে আমার পরিবার আমাকে বলতো শুধু এইটুকুই যে তুমি ভালোভাবে চলো, তোমার কাছ থেকে আমাদের কোনো চাওয়া নেই পাওয়া নেই, তুমি মানুষের মতো মানুষ হও, কারণ তুমি যে লাইফ থেকে আসছো। আমাকে বিদেশে পাঠানোর একটাই কারণ ছিল যে রাজনীতিতে জড়ানো। তো সেখান থেকে যখন আমি চলে আসলাম, তারপরে আমার পরিবার খুবই আতঙ্কগ্রস্ত। আমি বাসায় না গেলে আমার বাবা ঘুমাতো না, আমি বাসায় যেতাম, আমার বাবা তালা মারতো গেটে, তারপর আমি বাবা শুতো। তো সেই ছেলে যে এরকম নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, আসলে বাবা মা তো বৃদ্ধ তাই না, বাবা এসে নামাজ পড়ার পর, দোয়া দরুদ পড়ার পর সে প্রেশারের ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়তো, বৃদ্ধ বাবা মা। তারা তো আসলে এখনকার যুগের ছেলে পেলেদের এই অনুভূতিগুলো, এই নেশা, এগুলো তো তারা এত সচেতন না, এই সিমটম গুলো কি করে বুঝবে যে আমার ছেলে আসলে কার সাথে চলছে। এটা তো এখনকার বাবা মারা দেখা উচিত, আমার ছেলে বন্ধুকে কার সাথে মেলামেশা করছে, তার আচরণ কেমন হচ্ছে, সে অল্পতে মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে কিনা, সে সব কাজে অনিয়মিত কিনা, সে খুব ঘন ঘন মিথ্যে কথা বলে কিনা, বাসায় খুব ঘন ঘন অকারণে টাকা চায় কিনা, ঘরে এটা সেটা হারিয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো খুব পরখ করে দেখা উচিত আমাদের এখনকার বাবা মায়েদের, যে আসলে আমার ছেলে কি করছে, ওর অ্যাটিটিউডটা কি। এবং প্রত্যেকটা মেয়েকে বলবো, প্রত্যেকটা ওয়াইফকে বলবো, আপনি আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন যে তার আচরণগুলো কেমন, সে আপনার সাথে সপ্তাহে একদিন 15 দিন কোনো খবর নাই, তাহলে মনে করবেন আপনার হাজবেন্ড অ্যাডিক্টেড।
আমরা এই কমেন্টস গুলো আপনার জায়গা থেকে, ঠিক আছে, পরামর্শ আমরা সাদরে, কিন্তু আপনি যেটা বলছেন যে সেটা যে অবশ্যই অ্যাডিক্টেড হবে এমন কোনো কথা নেই। আমরা এই পর্যায়ে আমাদের শ্রোতাদেরকে জানাতে চাই, এই গল্পের শুরু থেকে আমাদের সঙ্গে একজন ডক্টর রয়েছেন যিনি গল্পটা মনোযোগ দিয়ে শুনছেন, আমরা শেষের দিকে তার কিছু কমেন্টস নেবার চেষ্টা করবো আজকের গল্পের ওপরে। গল্প শোনার পরে উনি যেটা বলবেন সেটা নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। চয়নের কাছ থেকে আমরা শুনতে চাই আসলে, তবে সন্দেহ জিনিসটা করবে না, সম্পর্কের মধ্যে সন্দেহ জিনিসটা আসলে অনেক খারাপ, চোখ কান খোলা রাখাটাই ভালো। ওকে, যেটা বলছিলেন চরণ, আপনি আকলিমার সাথেও আপনি একই কাজ করলেন, করার পরে আপনার কাছে মনে হতো যে এটাই হচ্ছে বাহাদুরি কাজ, হিরো মনে হতো নিজেকে,
নিজেকে হিরো মনে হতো।
তারপর
তারপর আমি ওর বাসা থেকে চলে আসার পর, যেহেতু আমার ফ্রেন্ডের বোন ছিল, ওর বাসায় আমি আর যাতায়াত করি না, এবং ও ব্যাপারটা ওর বাসায় চেপে যায়, বলে না লোক লজ্জার ভয়ে, এবং সেখান থেকে আমার কোন রকম ভয় বা আতঙ্ক কাজ করে নাই যে ও যদি ওর বাসায় বলে দেয় বা এটা জানাজানি হয় বা আমাকে বিয়ের জন্য একটা চাপ দেয়, আমি এই ধরনের একটা আতঙ্কে ছিলাম, যার কারণে আমি বেশ কিছুদিন যশোর বেনাপোলের ওখানে গিয়ে অবস্থান করি, যে যদি কোনো রকম কেস বা মামলা হয়ে থাকে তাহলে আমি ইন্ডিয়া ঢুকে যাব। তো সেই ক্ষেত্রে এ ধরনের ওর কাছ থেকেও কিছু হয়নি, না হতে আমি ওখান থেকেও যখন দেখলাম যে আমার ওই ফ্রেন্ডের ব্যবহার স্বাভাবিক, হ্যাঁ, এবং ও আমাকে বাসায় যেতে বলছে, আমি বললাম যে না, আসলে এত দূর গিয়ে নেশা করলে আবার ওখান থেকে আসাটা আমার কাছে খুব ইয়ে লাগে, এখন আমরা অন্য জায়গায় করি, বাসায় গিয়ে আর করা ঠিক না। তো ওকেও বুঝতে দিলাম না, আস্তে আস্তে ওর বাসায় যাওয়া বন্ধ করে দিলাম, এবং আমি ওর সাথে পরবর্তীতে আমার ওই ফ্রেন্ডের বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, দেখলাম যে ওর মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, ল্যান্ড ফোনে আমি হ্যালো বললে আমার কথা যদি শুনে ফোনটা রেখে দেয়। কোনোভাবেই ওর সাথে যোগাযোগ আমি আর করতে পারলাম না। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম, যাক, কোনো রকম বিপদ যেহেতু হয়নি, তখন আমি মানে মানে কেটে পড়াই ভালো, এটাকে আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। ওখান থেকেও আমি বলতবিতে ফিরে আসলাম, আসার পর আবার আমার ওই রকমই নেশা চলছে, আর এক রকম ভালোবাসার ইচ্ছা যাচ্ছে যে কি করা যায় কি করা যায়। এরকম একটা পর্যায়ে ঠিক 2-4 মাসের মাথায় আমি একটা ফ্রেক দিলোটের দোকানে আমার পাড়ায় বসা ছিলাম, ওখানে একটা মেয়ে লোড করলো মোবাইল, আমি ওর নাম্বারটার সাথে সাথে টুকে নিলাম। টুকে নেওয়ার পর ঠিক ওই দিনই না, আমি ঠিক 4-5 দিন পর, সে যেন বুঝতে না পারে যে ওই ছেলেটা দোকানে বসা ছিল, এরপর থেকে আমার মোবাইলে কোনো অনাকাঙ্ক্ষিত ফোন আসছে। সপ্তাহখানেক পর আমি ওর মোবাইলে কিছু টাকা পাঠাই লোড করে, এই যেমন ধরুন 100 টাকা পাঠিয়ে দিই। পাঠানোর পরে আমি ঠিক 5 মিনিট পর ওর নাম্বারে ফোন দিই, ফোন দিয়ে বলি যে মিস, একটা মিস্টেক হয়ে গেছে আপনার এই নাম্বারে, আমি ভুলে আমার 100 টাকা চলে গেছে। তো সে বলে হ্যাঁ, আমার মোবাইলে কিছুক্ষণ আগে 100 টাকা আসছে। আমি বললাম যে কাইন্ডলি আপনি যদি কিছু মনে না করেন, টাকাটা যদি একটু ফেরত দিতে পারেন তাহলে আমার জন্য একটু ভালো হয়। তো সে বললো আচ্ছা, আমি এই মুহূর্তে না পারলেও আপনি নিশ্চিত থাকেন আমি আপনার মোবাইলে টাকাটা পাঠিয়ে দেবো। আমি বললাম যে যদি দেন আমার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, ঘন্টাখানেকের মধ্যে আমি পাঠিয়ে দেবো। তো সে দেখলাম যে ঘন্টাখানেক আগেই আমার মোবাইলে আবার 100 টাকা সে ব্যাক করলো। তো ব্যাক করার পর আমি তাকে একটা SMS করলাম, থ্যাংকস আ লট, শুধু এইটুকুই। তো এটা করার পর সে আমাকে আবার ব্যাক করলো, ব্যাক করার পর বললো আচ্ছা টাকাটা পেয়েছেন? আমি বললাম হ্যাঁ। তো সে বললো আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এরকম পর্যায়ে যাওয়ার পর আমি তাকে বিভিন্ন রকম রোমান্টিক SMS দেওয়া শুরু করলাম ওই মেয়েটাকে, এবং একটা পর্যায়ে সে আমাকে ফোন করলো যে আসলে আপনি যে আমাকে SMS দিচ্ছেন আমাকে কি কেনেন? আমি বললাম যে না, ওই যে আপনাকে ভুলে আপনার মোবাইলে টাকা চলে গেল এই কারণে। তো সে বললো আপনি কি করেন? আমি বললাম যে আমি একটা জব করি, এই ব্যাপার, কোথা থাকেন বললাম। তো এইভাবে তার সাথে আমার টুকটাক কথা হচ্ছে কথা হচ্ছে। তো ওই মেয়েটা পড়তে হচ্ছে, যেহেতু লালবাগেরই মেয়ে, সে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ একটা জায়গা আছে, সেই কলেজে পড়তো। তো একটা পর্যায়ে আমি বললাম যে আসলে আমি আপনার কলেজে আসি, দিন চলেন আপনার সাথে গিয়ে আপনার ফুচকা খাই। তো বললো যে আসলে আমি তো বাইরে কোথাও যাই না। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। তো ওর সাথে দেখা করলাম, দেখা করার পর ওকে নিয়ে গেলাম নিউ মার্কেটে, ওকে একটা ভালো দোকান, নিউ মার্কেট একটা ভালো ফুচকা হয় আমার পরিচিত, সেই দোকানে ওকে ফুচকা খাওয়ালাম। আমি বললাম যে ফুচকাটা কেমন? ও বললো যে আসলে এর আগে এরকম আমি সুস্বাদু ফুচকা খাইনি। তো ওকে আমি বললাম যে আমি একটা গিফট করতে চাই তোমাকে, নাম ছিল ময়না, যে ময়না আমি তোমাকে আমার একটা গিফট করতে চাই। বলে কি? আমি বললাম তোমাকে আমি একটা 3-piece গিফট করবো। তো সে কিছুতেই নিতে চায় না। তো আমি বললাম এটা যদি না নাও তাহলে আমি ভাববো যে তুমি আমাকে ভালোবাসো, আর যদি গিফটটা নাও তাহলে আমি মনে করবো তুমি আমাকে জাস্ট ফ্রেন্ড মনে করো, ভালোবাসো না। এইরকম একটা ব্ল্যাকমেল করাতেও চিন্তা করলো যে না নিলে যদি মনে করে ভালোবাসি তাহলে নিতে পারে। তারপর আমি গাউসিয়ায় যে একটা থ্রি পিস দোকানে যাই, আমি 2200 টাকায় দিয়ে একটা থ্রি পিস দিই এবং থ্রি পিসটা চুজ করো, আমি বলছি তুমি চুজ করো, চুজ করে আমি থ্রি পিসটার দাম এরকম ছিল দিলাম। দেওয়ার পর ওকে তারপর বাসায় খুব কাছে গিয়ে ওকে আমি পৌঁছে দিই। তো দেওয়ার পর এটার পর্যায়ে আস্তে আস্তে আমাদের ব্যাপারটা ঠিক সুন্দর করে আগাতে থাকে এবং তা খুব সুন্দর লাভিং পর্যায়ে চলে যায়। ঘন ঘন ওকে বায়না করতাম যে আমার আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, একটু বেড়াতে ইচ্ছে করছে, ও আমার এই ধরনের আবদারে সাড়া দিত এবং বলতো যে আসলে তুমি খুব নাচবান্ধব, এই ধরনের রোমান্টিক কথাবার্তা চলতে ছিল। ও কিন্তু ঠিক ময়নাও কিন্তু জানতো না আমি একজন অ্যাডিক্টেড, এবং ময়নার কাছে নাকি এই জিনিসটা খুব অবাক লাগতো যে আমি কখনই গ্যাস টাইমে আসতে পারতাম না। আমি যদি বলতাম আমি 11টায় আসবো, দেখা গেছে আমি 12টা বেজে গেছে, তখন ওকে আমি রিকোয়েস্ট করছি যে আমার আসতে আরো 1 ঘন্টা দেরি হবে, কজ আমি তখনই আবার টেক করছি।
ওকে,
আমি কখনই ঠিক সময় মতো যেতে পারতাম না লোকাল ট্রেনের মতো। তো বলতো যে এটা আমার কাছে খুব আসলে অসম্ভব একটা ব্যাপার যে একটা ছেলে একটা মেয়ের জন্য এসে অপেক্ষা করবে, দাঁড়িয়ে থাকবে, আর তোমার জন্য আমার দাঁড়িয়ে থাকতে হয়। এই জিনিসটা আমাকে খুব অবাক করে, তুমি অলসো লেট। আমি বললাম আসলে কি করবো, আমি তো কাজ করি, তো কাজের বিভিন্ন রকমই দিতাম যে এইটা অন্তত ওকে বোঝার চেষ্টা করো যে একটা চাকরি করা একটা ছেলে কাজের মাঝখান থেকে ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করবে, এই ব্যাপারটা তোমাকে মানিয়ে নিতে হবে, যে করে হোক ব্যাপারটাকে তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু এটা ছিল চরম মিথ্যা কথা। আমি তখন হয়তো ইয়াবা আনতে গেছে, সে আসছে না, বা আমি টেক করছি এই সময় ফোন দিল, আমি বললাম আমি অফিসে বিজি, 10 মিনিট পরে করি, এই ধরনের কথা বলে ওকে আমি এই ব্যাপারটা কি করতাম সমাধান করতাম।
তো করার একজন নেশাগ্রস্ত মানুষের জন্য যদি প্রায়োরিটি বেসিস কোনো কথা বলা হয় যে আপনার কাছে সবচেয়ে প্রায়োরিটি জায়গাটা কি, তাহলে আপনি কি বলবেন?
আমার কাছে হচ্ছে নেশা।
এক্স্যাক্টলি, চলেন তারপর।
তারপর এভাবে ওর সাথে আমার টুকটাক সম্পর্ক আগার ছিল, এবং ওর ভিতরে একটা কমপ্লেইন ছিল যে আমি আমার যতগুলো ফ্রেন্ডকে দেখেছি যে ওদের জন্য ওদের লাভাররা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই ওই স্পটে এসে অপেক্ষা করে, কিন্তু তুমি রেয়ার একটা পার্সন যে তোমারকে আমি কখনো এক্সিট টাইমে পাইনি, এবং সময় মতো তুমি কখনই আমার সাথে কাজটা করতে পারোনি, কাজটা বলতে দেখা করতে পারিনি বা ওই সময় মতো আসতে পারিনি। এবং আমি তখন খুব মিটিমিটি হাসতাম এবং বলতাম যে আসলে আমি আমি তো বেকার ছেলে না, আমি কাজ করি, আমাকে তো বসের ছুটি নিয়ে আসতে হবে। নেশা করা অবস্থায় ফোন দিলে তো আমার বাসা থেকে যদি মা ফোন দিত যে খেতে আসছি না কেন, বলতাম যে এই তো আসছি। যাকগে ময়নাকেও আমি এরকম নেশার ব্যাপারটা কখনো বুঝতে দিইনি। আর আমার জানি না, আমি এটা আমার আউটলুকিংটা বলবে সবাই যে আমি নেশা করলেও না আমাকে বাহ্যিক দিক থেকে কেউ গেস করতে পারতো না যে আমি একজন নেশা আসক্ত একটা ছেলে। আমি নেশা করেও খুব ভালোভাবে ব্যাংকে কাজ করে যাচ্ছি, অফিসিয়াল কাজ করছি, সামাজিক যোগাযোগটা রাখতে পারছি, কেউ বুঝতে পারবে না যে এই লোক নেশা অবস্থায় এরকম কাজ করছে। তো ময়নাকে আমি কখনো বুঝতে দিইনি। ময়নার এই কমপ্লেনটা আমি সবসময় হেসে উড়িয়ে দিতাম যে আসলে আমি কাজের ছেলে, তো ঠিক সময় মতো আমি তোমাকে সময় দিতে পারছি না।
ওকে,
ময়নাকে একদিন বললাম যে চলো আমরা একটু গাজীপুরের দিকে যাই, একটু প্রকৃতির দিকে যাই। তো বললো যে হ্যাঁ যাওয়া যায় প্রকৃতির দিকে, বললাম যে চলো। তো ময়নাকে একদিন খুব সকালবেলা গাজীপুরে আমার এক ফ্রেন্ড আছে, ওদের বিশাল বাড়ি, ওর বাবা মা আমেরিকা থাকে, ও আর ওর ভাই থাকে শুধু।
ওকে,
ওকে ইনফর্ম করলাম যে আমি আমার লাভারকে নিয়ে ওর বাড়িতে ওইদিন সারাদিন থাকবো, খাওয়া দাওয়া করবো। তো বললো আচ্ছা ঠিক আছে নিয়ে আয়, কোন দিন আমি আসার আগের দিন আমাকে ইনফর্ম করে রাখবি। তো ওকে বলে রাখলাম যে আমরা অমুক দিন আসছি। ময়নাকে যেদিন বললাম আমরা 9টার মধ্যে গাজীপুর রওনা হব, তো সেদিন আমি 10টার দিকে ঘুম থেকে উঠি।
জি,
আমি উঠে দেখি যে ময়না আমাকে প্রায় 14 থেকে 15টা কল, আমার মোবাইল সাইলেন্ট অবস্থা ছিল, সাথে সাথে ব্যাক করলাম। ব্যাক করার পর বললো কি ব্যাপার, আমি তো তৈরি হয়ে বসে আছি, 9টার মধ্যে আমাদের যাওয়ার কথা, এখন বাজে 10টা। আমি বললাম যে আসলে সারা বাবার খুব প্রেশার ছিল, বাবার ওই প্রেশার টেশার এটা সেটা, বাবা অসুস্থ ছিল, সারা ঘুমোতে পারিনি, আমি আজানের পরেই শুয়েছি।
মিথ্যা কথা,
মিথ্যা কথা। এই কথাটা বলার পর সে বললো ও তাহলে তো দুঃখজনক। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তারপরও আমি তোমার সাথে যাবো। বলে যে না তাহলে আজকে ব্যাপারটা আমরা ক্যান্সেল করে দিই, যেহেতু তোমার বাবা অসুস্থ। আমি বললাম যে না এখন ভালো, ওষুধ টুষুধ খাওয়ার পর এখন প্রেশারটা নর্মাল। তাই বললাম ঠিক আছে আমাকে 1 ঘন্টা সময় দাও। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে আমি দাঁত ব্রাশ করে শাওয়ার নিলাম, নাস্তা করে আমি তাড়াতাড়ি আমার বাসার মধ্যেই বাবা নিয়ে বসলাম।
This track was downloaded from fusionbd.com.
বাবা মানে ইয়াবাকে আপনারা বাবা বলেন?
সরি, বাবা বলে ইয়াবা। খুব তাড়াতাড়ি করে দুটো ইয়াবা সেবন করি। ইয়াবা সেবন করার সাথে সাথে ওকে বলি যে আমি তৈরি হচ্ছি, তুমি তো রেডি? বলে হ্যাঁ। এর মধ্যে আরো দুটো ইয়াবা নেই, মোট চারটা হয়ে যায়। চারটা হয়ে যায়, ওকে ফোন করে বলি যে তুমি চলে আসো অমুক জায়গায়। ও চলে আসে আর আমি সাথে করে নিয়ে যাই আরো তিনটা ইয়াবা। তো ওকে নিয়ে যাওয়ার পরে আমাদের যেতে যেতে গাজীপুর প্রায় 1:30 বেজে যায়। তো আমাকে তখন রাস্তায় বলছিল, আসলে তোমার ব্যাপারটা আমি বুঝি না, যে তুমি আমার কাছ থেকে মানে এরকম ছুটি নিলে, আজকে এরকম অবস্থা, বেলা 1:00 বেজে গেছে, এখন গেলে আমরা কি করবো? আমি বললাম অসুবিধা নেই। তো ময়নাকে যখন নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে আমরা খাওয়া দাওয়া করি আমার ফ্রেন্ড সহ। খাওয়া দাওয়া করার পর ময়নার সাথে পরিচয় করে দিই এবং ময়নার জায়গাটা খুব ভালো লাগে। এবং ওখানে ময়না আবদার করে যে হুমায়ুন আহমেদের একটা শুটিং স্পট আছে নুহাশপল্লি, ওখানে সে যাবে। তাই আমি বললাম যে নুহাশপল্লিতে যাবো, একটু দূরে, তো আমরা একটু বিশ্রাম নেই, চলো তারপরে 3টা 4টার দিকে নুহাশপল্লিতে যাবো এবং তোমাকে ওখানে ঘুরিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। তো মনে এটা শুনে খুব খুশি হলো যে নুহাশপল্লিতে যাবে, সে এর আগে নুহাশপল্লি দেখেনি। তো ওই ফ্রেন্ডের বাড়িতে, ওই ফ্রেন্ডের আরেকটা রুমে মানে বলি যে তুমি বিশ্রাম নাও, আমরা একটু কথাবার্তা বলি, ঘন্টাখানেক বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার নুহাশপল্লিতে যাবো। তো ময়নাকে বলে আমরা আরেক রুমে চলে আসি আমার ফ্রেন্ডের। এর মধ্যে ও প্রসেস করছিল, ফুয়েল প্রসেস করছিল, ফুয়েল পেপার পাইপ বানাচ্ছিল। হ্যাঁ, ওকে সব রেডি করতে দিয়েছি যে এসেই টানবো। তো এর মধ্যে আমরা বসে 3টাই আবার সেবন করলাম। ওর কাছে ছিল দুটা, ওর দুটাও দে, দুটা খেলাম। খাওয়ার পর তো বললো যে কি আজকে তোর প্রিপারেশন কি? আমি বললাম যে আমি তখন ময়না রুমে গেলাম। ইয়াবা সেবন করার পর সে আমার আগে সেই এটা জাগ্রত হয়ে গেল ইয়াবা নেওয়ার পর। আমি ময়না দেখলাম, ও বললো যে খুব মাথা ধরেছে। তো আমি বললাম যে তোমাকে কি ওষুধ টুষুধ লাগিয়ে দিবো? বা বলে যে না, এগুলো দরকার নেই। আমি বললাম তাহলে মাথা একটু টিপে দিই। বলে যে না, টেপা লাগবে না মাথা। আমি বললাম তারপর দেখো, আমি খুব ভালো মাথা টিপতে পারি, যেটা যে কোনো মানুষেরই মাথা ব্যথা চলে যাবে। তো বললো যে মিথ্যা কথা। আমি বললাম দেখো। তো আমি আসলে ওর মাথাটাকে টেপার জন্যই আমি ওর মাথায় হাত দিই এবং ম্যাসাজ করার চেষ্টা করি। তো ওর একটা পর্যায়ে বলে যে আসলে ইমাজিন যেটা ভালো কাজ করছে। তো একটা পর্যায়ে ওকে আমি টাচ করি, তখন ময়না খুব বিগড়ে যায়। বলে না না, চলো, এটা তুমি কি করছো? পাশে তোমার ফ্রেন্ড আছে, ও কি মনে করবে আমাকে, তাই না? ও তোমাকে খারাপ মনে করতে পারে। আমি বললাম যে ও বাসায় নেই, ও চলে গেছে নিচে কে টিকিট দিয়ে তালা মেরে। তো বলে এটা কেন, তুমি ওকে যেতে বলেছো? আমি বললাম যে না, ও গেছে, ওর আনুষঙ্গিক কিছু কাজ আছে। যে বললো তোরা কথা বল, আমি আসি। তো এটা শোনার পর মনে বলো যে এই জিনিসটা আমার ভালো লাগেনি। তাই আমি বলে আচ্ছা, ভালো লাগেনি যেহেতু আমরা চলে যাবো, আসলে এই পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। তো বললো যে না, ওকে ফোন করে ডেকে নিয়ে আসো, আমরা নুহাশপল্লিতে যাব। তো সেই মুহূর্তে ওর সাথে যখন আমি এরকম কথা নিয়ে তর্ক বিতর্ক চলছিল, একটা পর্যায়ে আমি ময়নাকে বললাম যে ময়না, ব্যাপারটাকে এরকম না দেখে তুমি সিম্পলি দেখো যে আমরা দুজন দুজনকে খুব লাইক করি, ব্যাপারটা এভাবে কথা বলছি। বলে যে না, তোমার ব্যাপারটা তো আসলে এরকম পর্যায়ে থাকছে না, তুমি তো আমাকে স্পর্শ করার চেষ্টা করছো, যেটা খুব অড লাগছে আমার কাছে, যেটা শোভন না। আমি একটা পর্যায়ে বললাম যে আসলে শোভন অশোভন কি জানি না, ব্যাপারটাকে তোমার মেনে নিতে হবে। এটা যখন বললাম, ময়না আমাকে বললো ডোন্ট ট্রাই দিস এগেইন। আমি বললাম যে না, এটা আসলে কথাটা আমি আজকে তোমার মানবো না, আমার খুব ইচ্ছে করছে এবং আমি এটা করবই। তো বললো যে তুমি জানো এটা করলে তোমার পরিণতি কি হবে? আমি কি হবে? আর তোমার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক থাকবে না, কখনোই তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল এটা আমি মেনে নেব না, এবং আরো অনেক কিছু হতে পারে। তা আমি মনেকে বললাম যে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি আমার কিছু করতে পারবে না, তুমি যদি আমার কিছু করো তাহলে তোমার পরিবারকে সবাই ছিছি দেবে সমাজের, তুমি আমার সম্বন্ধে কি করবে? আমার সম্বন্ধে অভিযোগ করবে যে তোমার সাথে আমি কোনো খারাপ আচরণ করেছি বা তোমাকে, তাহলে সমাজে তোমাকে কে বিয়ে করবে? পাড়ায় তোমার বাবা মাকে কেউ মুখ দেখাতে পারবে? এই ধরনের খুব ইমোশনাল কথা বলে ওকে হিট করে আমি খুব নার্ভাস করে ফেলছিলাম। ও তারপরে বলে যে যত যাই করুক তুমি আমাকে আর টাচ করার চেষ্টা করবে না, আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে দাও, আমি তোমাকে ছাড়াই যেতে পারবো।
আপনার ফ্রেন্ডের রোলটা কি ছিল ওই মুহূর্তে?
ওই মুহূর্তে আমার ফ্রেন্ড তো বাসায় ছিল না, চলে গেল।
ওকে ওকে, ঠিক আছে।
ওকে আমরা একসাথে বাবা টেক করার পরে চলে গেল, অন্য জায়গায় চলে গেল। আমি ওকে বললাম যে তুই ফোন দিলে তারপর আসবি।
ওকে,
তো বললো সেই কথা। তো ওই মুহূর্তে ময়নার সাথে আমার যে আচরণটা, ময়নাকে আমি প্রচন্ড রকম একটা চড় দিলাম। তারপর ময়না বলছে যে এটা কিছুতেই আমি মেনে নিব না, তুমি আমাকে দরজাটা খুলে দাও, আমি চলে যাবো। আমি বললাম এটা সম্ভব না, তুমি এখন আমার কাছে বন্দি, আমি যেটা চাই তোমাকে সেটাই করতে হবে। তো মনের সাথে এক পর্যায়ে আমার প্রচন্ড রকম হাতাহাতি হয়, প্রচন্ড রকম, এবং ওই ফ্রেন্ডের ঘরে কয়েকটা জিনিসও নড়চড় হয়, ভেঙে যায়। মানে কিছুতেই আমি মনাকে ধরে রাখতে পারছিলাম না, সে দরজা খুলে বেরিয়ে যাবে। একটা পর্যায়ে আমি মনাকে একটা প্রচন্ড রকম মানে বুকের মধ্যে ঘুষি মারি, ওর দম আটকে যায়। তখন আমি খুব ভয় পেয়ে যাই যে কি হলো। ওই মুহূর্তে ওর নাকটা চেপে ধরে আমি পিঠে ই করতে থাকি যেন নর্মাল হয়ে যায় ও।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920। আপনারা চাইলে জয়েনকে নিয়ে কোনো কমেন্টস বা প্রশ্ন থাকলে আপনারা গিয়ে ফেসবুকে গিয়ে আপনারা কমেন্টস বা প্রশ্ন করতে পারেন, facebook.com/hello8920। এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি, facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। তারপর চলুন,
তারপর মনেকে যখন আমি এরকম উদ্যমটা বন্ধ হয়ে যায়, তখন আমি ওকে নাকটা বন্ধ করে ওর পিঠে মালিশ করা শুরু করি। তারপর হ্যাঁ চলে আসে, কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর। তো একটা পর্যায়ে আমার ভিতরে তখন তো যাবার যে পাওয়ারটা কাজ করছে, যে খুব কাছাকাছি ওকে আমি, তখন আমি ওকে যেটা মানে এর আগেও আমি করেছি, আমার ভিতরে অনুশোচনা হয়নি, এটাকে এক পর্যায়ে বলে ম্যানিয়াক, যে
সেক্স ম্যানিয়াক নামে একটা শব্দ আছে
আমরা জানি। আমি ওকে ওর কান, ওর শরীরের বিভিন্ন অংশ আমি কামড়ে একেবারে ক্ষতবিক্ষত করে দিই। ময়নাকে আমি খুব প্রচন্ড ভালোবাসতাম, এবং ময়নাও আমাদের সমাজে একটা খুব লাভলি একটা মেয়ে, দেখার মতো একটা মেয়ে, সুশিক্ষিত, যে কোনো ছেলে ওকে বুক করার জন্য অনায়াসে হবে। ওই দিন ওই আমার ওই ফ্রেন্ডের বাসায় গাজীপুরে ময়নাকে আমি, যেটা বলা চলে আর কি, যে সেখান থেকে ময়না আমার সাথে আসবে না, ও একাই যাবে, বললো আমাকে একটা ট্যাক্সি করে দিতে। তো সেখান থেকে আমার ফ্রেন্ডকে ফোন করলাম, ও এসে টিকিট খুললো। খোলার পর ময়নাকে নিয়ে আমি গাজীপুর থেকে একটা ট্যাক্সি করে দিলাম, ও আমার সাথে আসবেন, ও একাই যাবে। তো ময়না একাই চলে আসলো ওখান থেকে। সেদিনই ময়নার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। এরপরে ময়নার সাথে আমার স্বাভাবিক কোনো কথা, স্বাভাবিক কোনো যোগাযোগ আর কখনই হয়নি। আমি অনেক চেষ্টা করেছি যে অতীতে যা করেছি এটা থেকে ময়নাকে বুঝিয়ে বিয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ময়না কখনোই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নিতে পারেনি, যে না, যে তোমাকে লম্পট বললে লম্পটকে ছোট করা হবে, তোমাকে যদি রেপিস্ট বলি রেপিস্টকে ছোট করা হবে, তোমাকে এর চাইতেও বেশি কিছু বলা উচিত, যে তুমি আসলে খুব সীমিত একজন জানোয়ার, তোমার মতো এরকম মানুষ আর পৃথিবীতে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। অমিল, দেখো তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, এবং তুমি আমার কথা শুনলে আমাদের দুজনের ফিউচারটা খুব ভালো হবে, আমরা একটা পর্যায়ে যাবো। বললো যে না, আমি সব সহ্য করতে পারি, প্রতারণা সহ্য করতে পারি না। আমার ধারণা ছিল যে এরকম একটা প্রস্তাব ময়নার কাছে রাখলে ময়না হয়তো রাজি হবে, যে ঠিক আছে যা হয়ে গেছে এটা একটা বিয়ের পর্যায়ে যাই, এটা করি। কিন্তু আমার সব ধারণাকেই একেবারে ধূলিসাৎ করে দিয়ে ময়না আমাকে খুব ঘৃণা করলো, যে না, আর যাই হোক, এই ধরনের মানুষের সাথে মানে সারা জীবন কাটানো যায় না। ময়না আমার অনেক চেষ্টা, অনেক ই করার পরও ময়না আমার কোনো কথা রাখলো না। ময়না বলল যে যেটা আমি না বলেছি নাই, কোনো কথাই ময়না আমার শুনেনি। তো সেই থেকে ময়নার কথা আমি ভুলে যাই। যেহেতু ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমি যখন থেকে মানে ইয়াবা নেই, তখন আমার অতীতের কোনো ইয়ে কোনো কাজ করে না, আর আমার মেমোরিটা কিন্তু খুব বেশি লোড রাখতে পারে না। যেমন আপনি আমাকে এক মাস আগে একটা বকা দিলেন, ওইটা আমার মেমোরিতে এক মাস পরে থাকবে না, এটা ইয়াবার একটা প্রভাব। আমার স্মৃতিগুলো ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, যেমন হার্ড ডিস্কে ধারণ ক্ষমতা এরকম থাকে, এগুলো খুব কমে যায়, মানে খুব বেশি লং টার্ম স্মৃতিগুলো মনে থাকে না।
That means it's one kind of pain remover.
জি, এ কারণে হয় কি যে আমার অতীতের এই জিনিসগুলো আমাকে খুব অনুশোচনা দিত না, একমাত্র ইয়াবার কারণে। ইয়াবা নিচ্ছি আমি অতীতের এই কষ্টটা ভুলে যাই, ঠিক তেমনি ভাবে আমার এই দিনগুলো চলছিল। মনে হচ্ছে থার্ড পার্সন, যেটা তৃতীয় ব্যক্তি যার সাথে আমি এরকম একটা কাজ করলাম, সেটাও আমার একটা লাভ ছিল, ভালোবাসার সম্পর্কই সে আমার সাথে আসলো। এরপর থেকে আমার ভিতরে এই জিনিসগুলো আরো বেশি কাজ করতে থাকলো, আসলে আমি কি করছি এবং কোথায় যাচ্ছি, আমার এই পরিণতিটা কি হবে। ময়নাও কিন্তু আমার ব্যাপারে কোনো রকম পুলিশ বা এই ধরনের কোনো কমপ্লেন বলতে যায়নি, যে আমি যেটা ভয় করছিলাম যে ও এই ধরনের কোনো কমপ্লেন করতে পারে, যে এখন যেটা হরর হচ্ছে যে এটা যদি আমাকে প্রথমেই করা হতো তাহলে কিন্তু আমি এই পর্যন্ত চলে আসতে পারতাম না। প্রথম যে লাকি যেটা করতো সবারই সামাজিক এই কারণটায় করা হয়নি। তো ময়নয় এই ব্যাপারটা নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করেনি, সে চেপে যায়। চেপে যাওয়ার কারণে আমি যেহেতু খুব আতঙ্কগ্রস্ত ছিলাম যে কোনো রকম পুলিশি ঝামেলা হতে পারে, এই ধরনের কোনো ঝামেলা হয়নি। পরবর্তীতে আমি খুব রিল্যাক্স বোধ করি এই কারণে যে ময়না আমার নামে কোনো কমপ্লেন করেনি। না করাতে আমার পরবর্তীতে এই কাজগুলো শেষ যে কাজটা হয়, যেটার পর আসলে আমি বুঝতে পারি যে আমার এই ব্যাপারগুলো এখানে স্টপ করা উচিত। তা না হলে গড গিফটের যে পানিশমেন্টগুলো আছে এইগুলো আমি বিশ্বাস করি যে এরা আমাকে কোনো পানিশমেন্ট দিতে পারেনি লোক লজ্জার ভয়ে, কিন্তু সৃষ্টিকর্তার তরফ থেকে যে ধরনের পানিশমেন্ট আসছে সেটা আমি কিছুতেই রোধ করতে পারছি না। এই জিনিসটা আমার ভিতরে একদিন ঢুকে গেল, সৃষ্টিকর্তার যে পানিশমেন্টটা এটা যে একটা পাওনা এটা আমি তখন অনুভব করতে থাকি। এই এরকম পর্যায়ে একদিন আমার সাথে ইডেন কলেজের একটা মেয়ে অনার্স পড়ে, তোর নাম হচ্ছে মাহিন। তো যে কোনো কারণে আমরা ওই কলেজের অপোজিটে রাস্তার দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তো ওই মেয়েটাও ওর এক ফ্রেন্ডকে নিয়ে চা খাওয়ার জন্য ওখানে আসে। এরকম কথাবার্তার মাঝখানে ওই মেয়েটার সাথে আমার একটা কথা হয়, কথা হতে ওর সাথে একটা পরিচয় হয়ে যায়। তো পরিচয় হওয়ার পর ওদের সাথে বসে আমরা ভিতরে যাই, আজিমপুর যে সরকারি কলোনিগুলো আছে ওখানে গিয়ে বসি, বসে বাদাম খাই, কথা বলি। একটা পর্যায়ে মাহিনের সাথে আমার ফ্রেন্ডের মতো একটা সম্পর্ক হয়ে যায় ওই দিনই, আমাদের চারজনের কম্বিনেশনে
ফোর্থ লাভলি রিলেশন বলতে পারি,
ফোর্থ লাভলি রিলেশন। তো এটার পর দুদিন পরেই মাহিনের ওখানে যাই, ওই কলেজে মাহিনা আসে, আসার পর মাহিনের সাথে কথা হয়, ফুচকা খাওয়া হয়। তারপরে ওই দিন এর আগে মাহিনের নাম্বারটা সেল নাম্বারটা আমার জানা ছিল না, ওই দিন মাহিনের সেল নাম্বারটা আমাকে দেয়, আমার টোকে দেই। দেওয়ার পর মাহিনের সাথে খুব অল্প দিনের ব্যবধানে, প্রায় 15 দিনের ব্যবধানে একটা লাভ রিলেশন হয়ে যায়।
আপনি আমাকে একটু বলেন তো, এই যে একটা রিলেশন থেকে আপনি আরেকটা রিলেশনে যেতেন, পরের রিলেশনে কি আপনি আগের রিলেশনের গল্পটা বলতেন নাকি লুকিয়ে যেতেন?
না, ওটা তো কখনোই বলতাম না। আমি আমাকে যদি প্রশ্ন করা হতো যে আপনি এই পর্যন্ত কোনোদিন কোনো মেয়ে প্রেমে পড়েননি বা এর আগে আপনার জীবনে কোনো প্রেম আসে, আসলে আমি মেয়েদের সাথে ওভাবে কথা বলতে পারি না, মেয়েরা আমাকে খুব একটা পছন্দ করে না, যার কারণে কখনো আমার লাভ জিনিসটা হয়ে ওঠেনি।
অল টাইম থ্রুলি মিথ্যা কথা যেটাকে বলে,
হ্যাঁ, এটা এত সুন্দর করে একটা মিথ্যা কথা আমি বলতে পারবো যে কেউ সত্য কথাটা এত মিথ্যা করে বলতে পারবে না।
ইনফ্যাক্ট আপনি আজকে অনুষ্ঠানে তো মিথ্যা কথা বলছেন না?
না, আমি আমার জীবনে খুব সত্যি কথাটাই আজকে এখানে বলতে আসছি, অনুশোচনা থেকে।
সেটাই আমরা বলি, এবং হ্যালো 920 এর সার্থকতা আসলে এখানেই যে এমন ধরনের মানুষ এখানে আসেন, আসার পরে তারা আপনাদেরকে এত আপন ভেবে নিজের গোপন কথাগুলো বলে যান, সবচেয়ে প্রিয়তম মানুষ তার কাছেও হয়তো কখনো বলা হয়নি। আপনারা শুনছেন হ্যালো 8920, আমরা ফোর্থ যে গল্পটা মাহিন, সেই মাহিনের জায়গাটাতে আছি, কি হলো এবং তারপরে বর্তমানে চয়ন কোন জীবনে দাঁড়িয়ে আছে সে গল্পগুলো আমরা মাত্র 2 মিনিটের সংবাদের বিরতির পরপরই শুনব। আমি আবারও বলছি যে জীবনের গল্পের কোন বিরতিতে আসলে আজ করবার কোনো সুযোগ নেই যে বিরতির পরে আসলে কি ঘটতে যাচ্ছে। আজকে চয়নের গল্প আমাদেরকে অনেক কিছু শেখাবে। সাইলেন্ট ড্রাগ অ্যাডিক্ট বলে একটা শব্দ আছে, আমরা জানি ড্রাগ নেবার পরে এক ধরনের আচরণ আমরা সাধারণত দেখে থাকি, সেটা বোঝা যায়, কিন্তু যারা সমাজের একেবারে সাধারণ মানুষ মিশে আছেন আমাদের সাথে, বোঝার কোনো উপায় নেই। তাদের মধ্যে যদি কেউ ড্রাগ অ্যাডিক্ট হন এবং তিনিও সাধারণভাবে কাজকর্ম চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হয় না। এইসব মানুষের জীবন যে কতটা ভয়াবহ হতে পারে এবং একই সাথে এরা যে কত ভয়াবহ কাজ করতে পারেন তার প্রমাণ হচ্ছে আজকের চয়ন। চয়নের কাছ থেকে আমরা গল্প শুনবো, এবং একইভাবে বলছিলাম যে আজকের গল্পটা কিন্তু একজন ডক্টর আমাদের প্রথম থেকেই আছেন, তিনি শুনছেন এবং তার কাছ থেকে আমরা পরামর্শ নেব যে চয়ন যে কথাগুলো বলেছে সেগুলো আসলে কতখানি সত্য এবং সেগুলো আসলেই বাস্তবে ধরা দেয় কিনা, সেগুলো একজন ডক্টর আমাদের সঙ্গে আছেন, তিনি বলবেন সবশেষে গল্পের শেষে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, সংবাদের 2 মিনিটের বিরতি, এর পরপরই ফিরে আসছি। হ্যালো 8920 তে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, আমাদের যেখানে জীবনের গল্প বলার নিয়ম হচ্ছে ফোন করতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর ফোনের নির্দেশনা অনুসরণ করুন, আপনার ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে। এছাড়া এই মুহূর্তে ফেসবুকে চয়ন রয়েছে, চয়নের সাথে সরাসরি কথা বলতে পারেন, চয়ন থেকে বিভিন্ন রকমের কমেন্টস হচ্ছে, কমেন্টস সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920।
920 ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। সংবাদের পরপরই আমরা ফিরে এসেছি। আজকে আমাদের এখানে অতিথি হয়ে আছেন চয়ন। চয়ন মূলত মাদকাসক্ত আমরা বলবো, এবং তিনি অ্যাডিক্ট, ড্রাগ ম্যান, কিন্তু তিনি আমাদের কাছে অনেক রেসপেক্টেবল একজন গেস্ট। তিনি তার জীবনের গল্প এখানে বলছেন এই কারণে, তার আসলে কি পাওয়ার আছে বা নেই সেটা গল্পের শেষে জানা যাবে, কিন্তু আপনাদের সে অনেক বড় উপকার করে যাচ্ছে। তার গল্প শোনার পরে আজকে লাখো মানুষ সচেতন হবেন যে এই যে নেশা, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, কোকেন বলেন, এক ধরনের পাউডারের সাথে গাঁজা মিশিয়ে সেটা সেবন করা বলেন, যেটাই বলেন না কেন, যেটা যেগুলো বলছে সেগুলো যে মানুষকে কতটা অমানুষ করে ফেলতে পারে, কতটা বিবেকহীন করে ফেলতে পারে, সেটার বর্ণনা আমরা আজকে ওর কাছ থেকে শুনছি। ও নিজের জীবনের গল্পগুলো বলছে। সুতরাং এই ধরনের ভয়াবহ জিনিসের দিকে হাত বাড়াবেন নাকি বাড়াবেন না, আজকের গল্পটা শোনার পরেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজেই। আমরা কোনো অ্যাডভাইস দিই না আমাদের গল্পে, আমরা কোনো উপদেশ দিই না, কারণ আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ, সেটা আমাদের শ্রোতারা খুব ভালো করেই জানেন। প্রত্যেকেই তার নিজ অবস্থান থেকে অনেক বেশি অভিজ্ঞ। হ্যালো 8920 তে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন অকপটে। সেটার জন্য নিয়মটা হচ্ছে আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার সেল নাম্বারটি বলুন, তারপর আপনি আপনার গল্পটি ছোট্ট করে সংক্ষিপ্ত করে দুই মিনিটে বলে বলবেন, আমাদেরকে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনি আমাদের এখানে স্টোরি লিখতে পারেন আপনার জীবনের গল্প, সেটা আমাদের ইনবক্সে পাঠিয়ে আমাদের আপনার সেল নাম্বারটি দিতে হবে, তাহলেও আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে থাকি। আমাদের হ্যালো 8920 পুরনো পর্বগুলো ডাউনলোড করা থেকে শুরু করে, পুরনো অতিথি যারা এখানে এসেছিলেন তাদের সাথে কথা বলা থেকে শুরু করে, একই সাথে আজকে যিনি অতিথি আছেন তার সম্পর্কে যে কোনো মন্তব্য করা থেকে শুরু করে, যাবতীয় তথ্যাবলী আপনারা হ্যালো 8920 ফেসবুক পেজটি থেকে পেয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এই পেজটি আর জে কিবরিয়া নামে আছে, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চয়ন, আমরা যে জায়গাটাতে ছিলাম যে মিথ্যা বলার যে ব্যাপারটা থাকে
কৌশলটা আর কি,
হ্যাঁ, আপনি মাহিনের গল্পে ফিরে যান, আমরা মাহিনের যে গল্পের যে জায়গাটাতে ছিলাম।
তো এরকম একটা পর্যায়ে মাহিনা একদিন প্রশ্ন করলো যে চয়ন ভাই, আপনি কখনো কোনো মেয়ে প্রেম পড়েননি বা আপনার সাথে কোনো মেয়ে প্রেম ছিল না, এটা আসলে আমি বিশ্বাস করতে পারছি না। তো আমি বললাম যে না, সত্যি আমি মেয়েদেরকে সময় দিতে পারি না, কথা বলতে পারি না, আর একটা মেয়ের মন জয় করার মতো আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন একটা ছেলে, সেই জিনিসগুলো হয়তো আমার ভিতরে নাই। এই জন্যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, এই জন্য কথাটা মন থেকে বলে ফেললাম, এখন তুমি সেটা গ্রহণ করতে পারো, ছেড়ে দিতে পারো, সম্পূর্ণ তোমার ব্যাপার।
মানে আগে থেকে কোনো ভাবে কোনো জোরাজুরি করতে না, সম্পূর্ণ হয়ে ফ্লেক্সিবল,
বলা চলে যে খুব ভদ্র, মানে বিনয়ী, এই ধরনের একটা মানুষ যে তুমি দেখলে বুঝতে পারবে না বা কথা শুনলে যে এই ছেলের আর একটা রূপ আছে।
আমি এখানে একটু যোগ করতে চাই, ও আমার সামনে বসে আছে, টু বি অনেস্ট, ওকে দেখে কোনো ভাবেই বোঝার নেই। 2007 সাল থেকে চলছে এবং তারও আগে থেকে চলছে ফেন্সিডিল থেকে শুরু, ওকে দেখে একদমই বোঝার উপায় নেই ওর চেহারার কোনো অংশ দেখে যে লং টার্ম ড্রাগ অ্যাডিক্ট বলে যে শব্দটা আছে সেটা ওর সাথে একেবারেই যায় না, একেবারেই বোঝার উপায় নেই। চলেন, তারপরে কি হলো?
তারপর ওকে এই কথাটা বলার পর বললো যে আসলে আমি তাহলে বিশ্বাস করলাম যে তুমি এর আগে কখনো কোনো মেয়ের সাথে প্রেম করনি। আর আমি মূলত যে মেয়ের সাথে সম্পর্কে জড়াতাম ওর সাথে যে নাম্বারটা কথা বলতাম ওই নাম্বারটা দিয়ে আমি অন্য কারোর সাথে কথা বলতাম না। কারণ হচ্ছে যে অন্য কারোর সাথে কথা বললে হয়তো কোনো মেয়ে আমাকে ভুল বুঝবে যে অন্য কারোর সাথে কথা বলে বা আমার মোবাইল অ্যাঙ্গেজ পাবে, ও যখন তখন আমাকে ফোন দিলে দেখতো আমার মোবাইলটা ফ্রি, এরকম অনেক যাচাই করেছে। আমি বললাম যে আমি এখন একটু বিজি, পরে কথা বলি। ঠিক এই কথাটা বলার 2 মিনিট পর আমাকে একটা মিস কল দিল, দেখলাম, আমি বুঝলাম যে লক্ষ্য করলো যে আমার মোবাইল অন্য কোনো ইয়েতে বিজি কিনা, দেখতো যে না, তো সে আমাকে অলরেডি সম্পূর্ণ ট্রাস্ট করা শুরু করে দিল। মাহিনো চমৎকার একজন মেয়ে এবং তার চমৎকার একটা সাবজেক্ট,
চমৎকার একটা সাবজেক্ট মানে শিখছে পড়তো,
সে সোশ্যালজিতে পড়তো,
কোথায়,
এটা ইডেন কলেজে।
ওকে,
মাহিনের সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে ওর যার সাথে কথা বলবে আমার মনে হবে যে ওই ছেলে ওই দিনই ওর প্রেমে পড়বে। ও হিপনোটাইজ বলতে যে যদি কোনো কথা থাকে সেটা মাহিন খুব ভালো জানে,
মানে খুব সুন্দর করে বলতো, এক ধরনের হিপনোটাইজ করে ফেলে।
হ্যাঁ, ও যদি মনে করতো যে এই মানুষটার মনটা আমার জয় করতে হবে, যদি টার্গেট করে সেটা মাইন্ড করতে পারবে।
ওকে,
মাইন্ড আমাকে বললো যে না আসলে চয়ন তুমি খুব একটা ভালো ছেলে, আমার তোমার মতো একজন একটা ভালো ফ্রেন্ড দরকার, আমি আসলে মনে হয় যে একটা ভালো ফ্রেন্ড পেলাম। আমি বললাম আমি যত যাই করি জানি না, তবে আমি যেহেতু জব করি তোমাকে আমি সবসময় সময় দিতে পারবো না, আমি এটা আগেই বলে রাখি কারণ আমি খুব বিজি মানুষ, এটা যদি তুমি মানতে পারো তাহলে। বললো আচ্ছা ঠিক আছে আমি এটা মানবো। এরকম দেখা গেল যে মাইন আমার সাথে দেখা করতে যাচ্ছে, ওই সময় আমি ইয়াবাটেক করছি। কোথায়? আমি তো অফিসে, আমি তো এয়ারপোর্টে, আমি এই মুহূর্তে আসতে পারবো না। তো বলে যে না আসতে হবে, তাহলে আমি বলি সময় দিতে হবে কারণ আমি তো অন্যের কাজ করি।
একইভাবে আপনার সবগুলো গল্পই মানে একইভাবেই চলছে রীতিমতো, বোঝানোর জন্য একই স্ট্র্যাটেজি আপনি বেছে নিয়েছেন,
কারণ মানুষগুলো তো নতুন।
এক্স্যাক্টলি, সো একই পলিসি বারবার কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে
না, সমস্যা হচ্ছে না। এবং তারা যখন এটা দেখছে যে হ্যাঁ যে এই ছেলেটা আসলে ব্যস্ত থাকে, কাজের ছেলে, খুব পরিশ্রমী ছেলে,
তখন খুব ইমপ্রেস হয়।
হ্যাঁ, ইমপ্রেস হয় এবং দেখে যে না এই ছেলেটা অন্যদিকে কোনো দাঁড়িয়ে নাই। তো মাহিনের সাথে আমার একটা পরিপূর্ণ সম্পর্ক হয়ে গেল। মাহিনকে আমি একই কথা বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? তো বললো তো আমার তো এখন পড়াশোনা চলছে, আমি পড়াশোনাটা অন্তত মাস্টার কমপ্লিট করি, তারপরে মাস্টার্স না হয় পরে করলাম। তাই বললাম এটা করতে করতে তো অনেক সময় যাবে।
একটা জিনিস একটু বলবেন যে মেয়েদেরকে, আপনি যে চারটা বা চার নম্বর এখন আমরা আছি, প্রত্যেকটা জায়গায় আপনি একই কথা বলেছেন বিয়ে করব, এবং বিয়ে করার কথা বললে কি জিনিসটা অনেক ইজি হয় আপনার জন্য, আপনার যে উদ্দেশ্যটা ছিল?
আমার মনে হয় কি যে মেয়েরা একটা জিনিস খেয়াল করে কি যে যারা প্রেম করে, বিয়ের করার যখন একটা ছেলে প্রপোজ করে একটা মেয়েকে, তখন ওই মেয়েটা ধারণা করে নেয় যে এই ছেলেটা আমার সাথে কোনো ভণিতা করছে না বা আমার কাছ থেকে সরে যাবে না, সে তখন বিশ্বাস করার চেষ্টা করে। কারণ আজকালকার হয় কি, আমি অনেক দেখেছি যে 5 বছর একটা প্রেম করার পর তাদের বিয়ে হয়ে যায়, বিয়ে করার কথা যখন বলে বা চাপ দেয় তখন ছেলেটা সরে যায়।
সো প্রথমে যখন বিয়ের ব্যাপারটা নিয়ে যায় তখন মেয়েটা অনেক ইজি হয়ে যায়।
ইজি হয়ে যায় কি, এবং আস্থা ফিরে আসে যে না এই ছেলে আমাকে বিয়ে করতে। আমি বলছি আমি কোন মেয়ের সাথে প্রেম করব না, বিয়ে করব তারপর প্রেম করব।
ওকে, দ্যাট ওয়াজ ইওর স্ট্র্যাটেজি।
তখন একটা মেয়ে খুব আস্থা ফিরে পায় যে না একটা ছেলে প্রথমেই বিয়ে করতে চাইছে, তখন ওর উপর আস্থা রাখা যায়। বলে যে হ্যাঁ দেখা যাক, আগে তোমাকে ভালো করে চিনি জেনে, হ্যাঁ সেটা করতে পারো, তবে যেটাই করো আমি তোমাকে যদি বিয়ে করতে চাই তুমি মনে করো, তাহলে আমার এই কথা তোমাকে ইয়েস অর নো বলতে হবে। এই ধরনের একটা কথা বলে ওকে খুব শর্ট টাইমে নিয়ে আসার চেষ্টা করতাম। এবং আমি প্রত্যেক দিন একই কথা ছিল যে একদিন বলে দেখো না যে চলো না কাজে বসে যাই,
কনফিডেন্স লেভেলটাকে আপনি আরো বেশি বাড়াতে নেবো।
এবং তুমি আচ্ছা কত টাকা হলে তুমি কামিন করতে চাও বলো তো। এই ধরনের কথা বলতে বলতে হ্যাঁ একটা সময় দেখলাম যে মাহিন আমাকে ছাড়া কিছুই বোঝে না। 6 মাসের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক আমাদের চলে গেল। এবং মাহিন আমাকে খুব রিকোয়েস্ট করলো যে আমাকে অন্তর্পক্ষে অনার্সটা কমপ্লিট করতে দাও, তারপরে না হয় আমি বিয়ের কথাটা বাবা মাকে বলবো। কারণ দেখো এটা ভালো যদি তুমি মনে করো, কারণ আমার বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, কারণ আমার বাসায় বৃদ্ধ বাবা মা, আমার বউ আসলে আমার ফ্যামিলিটাকে টেক করতে পারবে। আমি বললাম যে ঠিক আছে আমরা বিয়েটা করে রাখি, তুমি অনার্স কমপ্লিট করার পর সেটা প্রকাশ করলে, বলে এটা করলে হয়তো আমার ফ্যামিলির সাথে আমার প্রতারণা করা হবে, তোমাকে এই কষ্টটুকু করতে হবে, দেখো তোমার ইচ্ছা। একদিন ওর বড় বোনকে আমার সাথে পরিচয় করিয়ে দিল, এবং ওর বড় বোন নাকি আমাকে দেখেই বললো যে আসলে ছেলেটাকে খুব ইনোসেন্ট মনে হয়।
ওকে,
ওকে আমার প্রথম দেখাতেই নাকি খুব ভালো লেগেছে। তারপর একদিন ওর বোনের মেয়েকে নিয়ে আসলো, ওরাও আমার সাথে পরিচয় হওয়ার পর আমরা একটা হোটেলে বসলাম, চাইনিজ খেলাম, ওরাও নাকি একই কথা বললো যে আমাকে খুব ভালো লেগেছে, ওদের খুব পছন্দ হয়েছে, আমি খুব মিশুক, খুব সুন্দর করে কথা বলি। ওদের ফ্যামিলির মোটামুটি যাদের সাথে আমার পরিচয় কথাবার্তা হয়েছে প্রত্যেকেই আমাকে পজিটিভ একটা অ্যান্সার দিয়েছে। আমাকে এই কথাগুলো যখন বলতো আমি তখন খুব হাসতাম যে যাক তাহলে জামাই হিসেবে তোমাদের ফ্যামিলিতে আমার সম্মানটা বা কদরটা খুব ভালোই থাকবে। ও যখন আমাকে বলতো যে তুমি সময় দিতে পারো না, এটা কেমন করতো, তাহলে তোমার ফ্যামিলিকে কিভাবে সময় দিবে, তাই না? আমাকে তো তুমি সময় দিতে পারো না। আমি বলি যে সপ্তাহে একদিন তুমি সময় পাবে ফ্রাইডে, কারণ তুমি তো জানো আমি সেই কাক ঢাকা ভরে বেরিয়ে যাই আস্তে আস্তে 10টা 11টা বাজে, এটা তো তোমাকে মানতেই হবে, কারণ তোমাকে ভালো রাখার জন্যই তো আমি এটা করবো, জবটা করবো। এখন তুমি যদি মনে করো তোমাকে বিয়ে করার পর আমি জবটা ছেড়ে দিই, তুমি যদি বলো এটা আমি করবো, তুমি কি রাজি বলো? তো সে বলে যে না এটা কি করে সম্ভব, তাহলে এটা তো তোমার মানতেই হবে। এক্ষেত্রে মাহিনা আমার প্রতি 100% একটা বিশ্বস্ততা অর্জন করলো। একদিন আমরা আজিমপুর মাঠে বসা ছিলাম সন্ধ্যেবেলা, বললো দেখি তোমার হাতটা, আমার ডান হাতে অনামিকায় একটা গোল্ডেন রিং পরিয়ে দিল, বললো এটা আমি তোমাকে গিফট করলাম। তো সেদিন সম্ভবত আমি জানি না ফেব্রুয়ারি মাস ছিল, আর এই জিনিসগুলো হয়তো আমার ভিতর কাজ করতো না কোন দিন ফেব্রুয়ারি মাস আর কোন দিন ওই যে বিশেষ কিছু দিন, কারণ ওই দিন দেখতাম যেহেতু আজিমপুর দিয়ে যখন যেতে হয় তখন দেখতাম যে ইডেনে একটা শাড়ি পরার একটা খুব প্রচন্ড রকম একটা মিছিল বের হতো
ভ্যালেন্টাইন ডে,
ফেব্রুয়ারি মাস,
14 ফেব্রুয়ারি,
হ্যাঁ 14 ফেব্রুয়ারি। তো সেদিন দেখলাম যে ও খুব শাড়ি টাড়ি পরে মাথায় ফুল টুল ইউজ করে আমাকে বলল যে এর আগের রাতেই বোধহয় আমাকে এরকম একটা মেসেজ দিয়েছিল যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো তখন আমি এটাই করতে পারিনি কারণ আমি নেশা করছিলাম।
ওকে
ওকে আবার আমি আমার একটা নাম দিয়েছিলাম, ওকে মাহিন ডাকতাম না, ওকে আমার দেওয়া একটা নাম ছিল জান, জান নামে আমি ওকে ডাকতাম। জান তুমি তো বোঝোই যে আমি যা কিছু করি সব তোমার জন্যই, তো তোমার জন্য যদি ঢাকা শহরে একটা ফ্ল্যাট করতে হয় আমার এই পরিশ্রমটুকু আমাকে 5 বছর করতে দিতে হবে যে তোমাকে আমি একটা ফ্ল্যাট গিফট করতে পারি। তো এই কথাটা সে খুব ইমপ্রেস হলো যে তুমি আমার জন্য এরকম বলে, আমার একটা টার্গেট আছে যে তোমাকে একটা সারপ্রাইজ দিব আমি, এবং যে কোনো একদিন তোমাকে আমি একটা খাওয়াতে নিয়ে যাব সেদিন আমি তোমাকে একটা পেপার দিব এই ফ্ল্যাটটা তোমার।
আপনি বললেন এটা,
আমি ওকে বললাম তখন কেমন হবে, তো বললো যে হোয়াট আ সারপ্রাইজ, ও এটা তো আসলে যে কোনো মেয়ের জন্যই খুব চমৎকার একটা সারপ্রাইজ। আমি বললাম আমি এই ধরনের একটা চিন্তা ভাবনা আছি এবং এটা আমি অলরেডি কোনো এক জায়গায় ডাউন পেমেন্টও দিচ্ছি তোমার জন্য। আমি কথাটা কিন্তু খুব দামি একটা কথা বললাম,
সেটা আমরা বুঝতে পারছি যে এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারেন। তারপর
বলার পর এরপর থেকে ও দেখলাম আমার প্রতি আরো খুব ইমপ্রেস হয়ে গেল।
আমার তো মনে হয় এরপর চাইলেই পাবেন এরকম একটা অবস্থা। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের একটা সুনাম আছে, চাইলেই পাইবেন, আপনাদের সবাইকে বলি এটা হয় বৃহস্পতিবার, তুলতে মনে আসলো, এটা বাংলা সিনেমার গানের অনুষ্ঠান, চাইলেই পাইবেন, কথা বন্ধুকে বিয়ে করেন। আপনারা যারা হ্যালো 920 শুনছেন তারা ওখানে শুনতে পারেন বাংলা সিনেমার গান নিয়ে অনুষ্ঠান, এবং অত্যন্ত দামি একটা অনুষ্ঠান। আপনারা ওখানে যদি বাংলা সিনেমার গান শুনতে চান আমি বাজাতে বাধ্য থাকি, অনুষ্ঠানের নাম হচ্ছে চাইলেই পাইবেন, বৃহস্পতিবার বিকেল 3টার খবরের পর। চাইলেই পাইবেন অবস্থাটা হওয়াটাই স্বাভাবিক, কারণ সে আপনাকে অনামিকা পড়িয়ে দিচ্ছে, মানে এক ধরনের এঙ্গেজমেন্ট, আবার বলা যেতে পারে যে আপনি তাকে ফ্ল্যাটের লোক দেখাচ্ছেন সেগুলো সবকিছু বিশ্বাস করছে। তো এই অবস্থায় আমার মনে হয় যে আর প্রথম থেকেই যখন ছিল হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, তারপরে এসব আপেক্ষিক ব্যাপার, তার কাছে যে ব্যাপারটা কিরকম ছিল সেটা তার জায়গা থেকে ইভালুয়েট করা, এটা নর্মালি হওয়ার কথা আর কি। তারপর আপনার ক্ষেত্রে কি হয়েছিল আমরা জানি,
আমি তো আমার ভিতর ব্যাপারটা জানি, আমি যেই আশ্বাস তোকে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে।
তারপরে কি হলো,
আমার জন্য টুকটাক এটা সেটা প্রায় গিফট করতো। তো যদি আমাকে একটা টি শার্ট গিফট করতো আমি হয়তো ওকে 3-3 পিস গিফট করতাম। তো বলতো যে তুমি এরকম প্রায় করলে আমার খুব নিতে ছোট লাগে। আমি বললাম আসলে আমি তো কিনতে চাই একসাথে 10টার নিচে কিনা আমার মানে ভাল লাগে না, এটা নিজের কাছে ছোট মনে হয়, তোমার জন্য একসাথে যদি 10টা বা 15টা 3 পিস না দিই তাহলে এটা আসলে আমার কাছে খারাপ লাগে।
আপনি একটা বিশাল টাকার মালিক বা বিশাল পার্সোনালিটি হিসেবে তার সামনে নিজেকে প্রেজেন্ট করতেন।
হ্যাঁ, ওকে আমি কখনো 500 টাকার নিচে লোড দিতাম না,
ফ্লেক্সি লোড দিতেন 500 টাকা,
হ্যাঁ নিচে,
নিম্নে এরপরে সবসময় বেশি,
হ্যাঁ বেশি।
নাও আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, একটা মেয়ে যদি সহজে আপনার সাথে রাজি হতো আপনি কি সেই ফিলটা পেতেন?
আসলে সেটা পেতাম কিনা আমি জানি না, আমি ওভাবে ট্রাই করিনি।
ওকে, তারপর কি হলো?
ও সবসময় আমাকে রিং করলে আমি কেটে দিতাম, কেটে দিয়ে ব্যাক করতাম। তো বলতো যে আমার মোবাইলে তো পর্যাপ্ত ব্যালেন্স আছে, তুমি মোবাইলটা রিসিভ করো। আমি বলি যে না, আমি তোমার মোবাইলটা রিসিভ করলে আসলে আমার খারাপ লাগে, তোমার টাকা নষ্ট হবে। আমার ভিতর তখন একটা দূরভিসন দিয়ে আবার কাজ করলো যে মাইনকে নিয়ে আসলে দূরে কোথাও যাই। তো দূরে কোথাও যেতে রাজি হচ্ছিল না। বাই দ্য ওয়ে তখন আমাদের ওই কোয়ার্টারেই এক বড় ভাই ছিল, তো ওনার সাথে যেহেতু পরিচয় তো ভাইকে আমি প্রায় বলতাম যে ভাই মাঝে মাঝে আপনার চাবিটা আমি ইউজ করবো, দিয়ে আপনি একাই থাকেন তো আমার অনেক সময় কাজে লাগে। তো বলতো আচ্ছা ঠিক আছে তুই চাবিটা নিয়ে রাখ, একটা ডুপ্লিকেট চাবি। তো ওই ভাইয়ের চাবিটা পাওয়ার পর আমার ভিতরে খুব একটা ই কাজ করতে থাকলো যে আমি মাইনকে ওই ফ্ল্যাটে নিয়ে যাবো। ফ্ল্যাট বলতে এটা সরকারি বাসা ছিল আজ। এটা করার পরের দিন আমি মাইনকে বললাম যে আমার এখানে এক আঙ্কেল থাকে, উনি তো মিনিস্ট্রিতে চাকরি করে, তো তুমি তাড়াতাড়ি পড়াশোনা করলে তুমি কি জব করতে চাও? তো জব যদি করো তাহলে আমি তোমাকে একটা ভালো একটা চাকরি দিতে পারবো। এই কথাটা বলার একটা কারণ ছিল যে আমি যে ওই বাসায় ওকে প্রথম নিয়ে যাব, আমি ওকে বুঝতে দিব না যে ওই বাসায় আমি এবং ও ছাড়া কেউ অবস্থান করছে না। ঠিক 3 তলায় সিঁড়িতে উঠার আগে আমি ফোন দিয়ে বলবো যে হ্যাঁ ভাইয়া তুমি কোথায়, কেন, ওহো তুমি এই মাত্র নিচে গেলে, কখন ফিরবে? আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার কাছে চাবি আছে, আমি বসি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসার সময় আমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, ওই মাহিন আসছে আমার যান। এই রিংটা ছিল একেবারেই একটা মিথ্যে রিং, কিন্তু মাহিন বুঝতেছে যে আমি সত্যিকার অর্থে বলতেছি ভাই এই মাত্র নিচে গেছে আবার আসবে, আমি তালাটা খুলে বসি। সে যেন কখনই বুঝতে না পারে এই বাসে কেউ এখন আসবে না বা বাসাটা ও আর আমি ছাড়া কেউ অবস্থান করছে না।
ওকে ওকে,
এই জিনিসটা, এই ভয়টা যেন ওর ভিতরে কাজ না করে। ঠিক 3 তলায় গিয়ে আমি যখন ফোন দিই এই আচরণটা করি, তো বলে যে ভাইয়া কোথায় গেলো? আমি বললাম যে ভাই একটু ইয়েতে গেছে, নিউ মার্কেট গেছে, ওই কেনাকাটা আছে, আমি বলছি তোমার জন্য আর কিছু আমাদের জন্য ড্রিঙ্কস আনবে, বসে আলাপ করবো। বলে আচ্ছা ঠিক আছে। তো আমি, আমার কাছে যেহেতু ডুপ্লিকেট চাবি ছিল, আমি চাবি নিয়ে খোলার পর ওকে নিয়ে বললাম যে বসি, চলো গল্প টল্প করি। তো এর মধ্যে আবার প্রায় 15-20 মিনিট পর বললো আবার ভাইয়াকে ফোন দাও, আমরা আর কতক্ষণ বসবো, ভাইয়া না আসলে তো শুধু ভালো লাগছে না। আবার ফোন দিলাম, তো বললাম যে ভাইয়া তো কেটে দিচ্ছে, তাহলে মনে হয় ভাইয়া ব্যস্ত কিনা জানি না। আচ্ছা বেশি করা ঠিক হবে না, কারণ ভাইয়া আবার বলে বলেছিল যে মেয়ের স্মৃতি যেতে পারে। তো বলে যে না কনফার্ম হও। তা আমি আবার 10-15 মিনিট পর একটা মিথ্যে ফোন করা অভিনয় করলাম, হ্যাঁ সাজিদ ভাই তুমি কোথায়? তাই ওহো, তা আমাকে বলবে না, ও তোমার জন্য অপেক্ষা করতেছে, কাজটা ঠিক করনি। তো এটা এই জন্য তুমি কি আসবে না? আস্তে আস্তে কখন হবে? রাত? আল্লাহ, তাহলে তো ওর সাথে তোমার আজকে পরিচয় করানো গেল না। তাহলে আমি কি করবো? আমি আচ্ছা আমি এক কাজ করি, তাহলে আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করি, ওর জন্য প্যাকেট নিয়ে আসি, খাওয়া দাওয়া করে আমরা ডিস্ট্রিক্ট দেখে বিকেল পর্যন্ত থাকি, তারপর চলে যাব। তুমি তো রাতে আসবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এভাবে বলে আমি ফোনটা রেখে দিই। আমি বলি যে ভাইয়া তো কাজে বেরিয়ে গেছে, ওই তুমি স্মৃতি যাবে, আজকে আসতে পারবে না ভাইয়া, এই জন্য তোমাকে সরি বলেছে, তুমি যেন মাফ করে দাও, কিছু মনে করো। তবে তোমার জন্য ভাইয়া একটা সারপ্রাইজ রেখেছে, সেটা হচ্ছে ভাইয়া সিঙ্গাপুর যাবে, ওখান থেকে তোমার জন্য একটা ভালো iPhone 4 নিয়ে আসবে।
ওকে, তারপর
এটা ওকে বললাম। তো বললো যে ভাইয়ের সাথে আমার পরিচয় হলো না। আমি বলছি না, তোমার কথা বলার পর সে বলেছে যে আমি যেহেতু দেখা করতে পারিনি ওর সাথে, ও যেন আমার সাথে রাগ না করতে পারে, ওর হাতে এই জিনিসটা দেওয়ার পর আমি সরি বলবো। তো মাহিনের সাথে যেদিন আমি ওই বাসায় যাই, যাওয়ার আগে যেটা আমার সচরাচর সবসময় হয়, আমি জানি না আপনার এই নামটা আগে কখনো শুনেছেন কিনা, রসু খা নামে একটা কথা হয়েছিল।
রসু খা শুনেছি বোধহয়।
আমরা আমাদের এক বড় ভাইকে রসু খা বলে ডাকতাম। ডাকার কারণ হচ্ছে রসু খার চরিত্রের সাথে তার চরিত্র মিলে যেত।
রসু খার চরিত্রটা আসলে কি ছিল?
রসু খা এরকম প্রেমে ফাঁদে ফেলে মেয়েদেরকে হত্যা করে ফেলত।
ওকে,
এটা বাংলাদেশে খুব একটা আলোড়ন হয়েছিল কুমিল্লায় কোথাও একটা জায়গায়।
হ্যাঁ এটা আমরা শুনেছি, উনি প্রায় 15-20টার মতো এরকম করেছেন এবং শেষ পর্যন্ত এখন জেলে আছেন। আমরা জানি এটা, উনি আসলে এখন বিকারগ্রস্ত একজন মানুষ। আপনারা নিশ্চয়ই জানেন রসুই খা নামে আসতো, আমরা পড়তাম, এবং লাস্ট একটা মেয়েকে করতে গিয়ে উনি ধরা পড়ে যান কচুরি পানার মধ্যে, উনি রেপ করার পরে উনি মেরে ফেলতেন, এই ধরনের একটা ইয়ে ছিল। বিভিন্ন রকমের স্টোরি হয়েছে তাকে নিয়ে। যাই হোক, আপনারা তাকে রসু খা বলে ডাকতেন।
হ্যাঁ ওই বড় ভাইকে রসু খা বলে ডাকতাম। ওনার ভয়েস টোনটা এরকম ছিল যে ওই রসু খা ভাই চ্যালেঞ্জ করে কোন মেয়ের সাথে কথা বলবে, আপনি দেখিয়ে দিবেন ওই মেয়েটার সাথে কথা বলতে হবে, এই নাইন ওই মেয়ের নাম্বার, এবং এক সপ্তাহ বা 15 দিনের মধ্যে ওই মেয়েকে নিয়ে ওই রসু খা ভাই ঘুরছে।
বাবা,
আপনি অবাক হয়ে যাবেন,
অবাক ট্যালেন্ট।
হ্যাঁ রসুকা ভাই হচ্ছে আমার ইয়াবার গুরু এবং মেয়ে পটানোর গুরু, এবং তার কাছ থেকে আমি শিখেছি মেয়েদের কিভাবে সাইকো ভাবে মেন্টালি উইক করতে হয় এই দিকগুলো। তো যাক গিয়ে কথা প্রসঙ্গে আসলাম।
ওকে, আপনাকে কিভাবে উইক করতে হয় সেগুলো আমরা আজকে বলবো না, এবং আমরা বললে হয়তো এগুলো মিস ইউজ হবে। ওকে, তারপরে কি হলো?
তারপর মাইনকে যেদিন আমি ওই বাসায় কোয়ার্টারে নিয়ে যাই, সেদিন যাওয়ার আগে আমি আর রসুকা ভাই মিলে প্রায় 7টা ইয়াবা টেক করি। ইয়াবাটা টেক করি হচ্ছে রসুখার বাসায়, ওয়াইফকে আর একটা রুমে দিয়ে দিই। দেওয়ার পর বলি আমাদের একটা চেকের সমস্যা হয়েছিল, এই চেকটা একটু করতে হবে ভাবি, আপনি একটু অন্য রুমে যান। আমি আর একটা জিনিস বলে রাখি, ইয়াবাটা যদি আপনার ছোট ভাই আপনার রুমে খায় আপনি টের পাবেন, এটা কোনো পারফিউম নাই,
স্মেল হয় না।
না, যদি সিমটম গুলো আপনি না পান।
সিমটম গুলো কি কি?
সিমটম হচ্ছে তার ফয়েল পেপার থাকবে, লাইটার থাকবে, হ্যাঁ পাইপ থাকবে, অথবা পয়সা থাকবে, বা কোক বা মিনারেল পানির যে মুখাটা ইয়েটা ওটা থাকবে, এবং আপনি দেখবেন যে লাইটারের যে স্টিলের যে এটা ওটা সরানো থাকবে।
স্টিলের এটা সরানো থাকে কেন?
ওটা সুই সবসময় ভরার জন্য সুই ভরা থাকে ওটার মধ্যে।
সুই দিয়ে আপনারা কি আলোটা কন্ট্রোল করেন,
লাইটের আগুনটা মানে নিজেদের নিয়ন্ত্রণ রাখি কতটুকু আমার লাগবে?
ওকে,
এই সিমটম গুলি যদি দেখেন তাহলে বুঝবেন ওই ঘরে কেউ বাবা সুবি। তো যাক গিয়ে ওই ভাবিকে যখন সরিয়ে দিলাম, ভাবিকে বলার পর আমরা ওখানে একসাথে দুটা করি আবার পিল নামালাম, এবং রসুকে বললাম যে আমি যোগ করে বললাম যে বস আজকে আমার একটা অপারেশন আছে, অপারেশনটা আমি এক জায়গায় করতে যাই, একটু মজা হবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। ওই ইয়াবা সেবন করার পর, 7টা ইয়াবা সেবন করার পর মাইনকে আমি এই যে কথাটা আগে বললাম, মাইনকে নিয়ে গেলাম ওই বাসায়। নিয়ে যাওয়ার পর যখন বললাম যে আমার ওই বড় ভাই আসবে না, তখন মাইন রিল্যাক্স হলো। আমরা আবার বিভিন্ন চিপস টিপস এটা সেটা নিয়ে গেছিলাম। একটা পর্যায়ে মাইনকে ওই যে আমাকে এই রিংটা দিয়েছিল ওই রিংটা আমি ওকে পরিয়ে দিলাম। দেওয়ার পর বললাম যে এটা তোমার, আর খুব রিসেন্টলি আমি তোমাকে বিয়ে করব, চিন্তা ভাবনা করছি।
মানে ওর দেওয়া রিং আপনি ওকেই পরিয়ে দিলেন?
ওকে পরিয়ে দিলাম, যে আপাতত এটা দিয়ে আমি তোমাকে আমাদের বন্ধনটা আরো শক্ত বা মজবুত করলাম। মাইন বলে আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, তুমি যখন করবে তখন দেখা যাবে। একটা পর্যায়ে আমি মাইনের যখন খুব কাছাকাছি আসলাম, যেহেতু আমি আবার সেরকম করা অবস্থায় আমি আর ধৈর্যটা রাখতে পারছিলাম না, মাইনকে আমি বললাম যে মাইন তোমার ঠোঁটে একটা কিস করবো, এর আগে মাইন্ডকে আমি ধরনের কথা কখনো সরাসরি বলি নাই, সে বলে যে না এগুলো আমার ভাল লাগে না, প্লিজ এগুলো দরকার নেই। তাই বললাম যে না একটাই করবো আর করবো না। বলে যে না প্লিজ একটা করবো আর কোনোদিন করবো না, বিয়ের আগে আর কোনোদিনই তোমাকে কিছুটা করবো না, আর যদি আজকে না করতে দাও তাহলে কিন্তু বিয়ের পর আর কোনোদিন আমি তোমার ঠোঁটে কিস করবো না, তোমাকে কোনোদিন কিসই করবো না, সেটা চিন্তা করে তুমি আমাকে এটা আজকে হ্যাঁ অথবা না বলবে।
মানে তারপর
তারপর সে বললো যে না তবু প্লিজ আমার এগুলো একদম ভাল লাগে না, এগুলো আমার পছন্দ না। তাই বললাম যাই হোক অনেক সময় অনেক অপছন্দের কাজগুলো করতে হয় ভালোবাসার মানুষের দিক থেকে, যদি ভালোবাসো সেটার প্রমাণটা কি কি প্রমাণ দিতে পারবে তুমি আমাকে? তুমি আমাকে একটা কিস করতে দাও তাহলে বুঝবো যে তুমি আমাকে পারফেক্ট লাভ করো। মানে একটা কিস করলে কি বোঝা যায় যে পারফেক্ট লাভ করো? আমি বলি হ্যাঁ আমি বুঝবো আর কি না বুঝুক, তুমি করে দেখো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে পারফেক্ট লাভ করো এবং তোমার জন্য আমি অপেক্ষা করতে পারবো। তো সে খুব সংকোচ নিয়ে শুধু আমাকে একটু টাচ করতে দিল তার ঠোঁটে, যেই টাচ করতে দিছে আমি অমনি ওর ঠোঁটের মধ্যে কামড় দিয়ে ধরে ফেলেছি। কামড় দিয়ে যখন ধরে ফেলেছি নিচের ঠোঁটটা আমি কিছুতেই ছাড়ছি না। এই অবস্থায় ওকে আমি দুই হাত চাপতে ওকে আমি বিছানায় লেপতে ধরি, আর যখনই ও আমাকে খুব পুশ করে ধাক্কা দিয়ে উঠে যেতে চায় আমি ওর নিচের ঠোঁটটা এমন ভাবে কামড়ে ধরি যে আমি বলি যে এটা আমি ছিঁড়ে ফেলবো যদি তুমি আমার সাথে শক্তি দেখাও। তো একটা পর্যায়ে তারপর ও আমার সাথে খুবই করছে, আর যতই ও আমার সাথে জোরাজোরি করছে ওর নিচের লিপটা আমি অতই দাঁত দিয়ে কামড়ে ধরছি যে একের দাঁত দেবেই যাচ্ছে। তো ও টি শার্টে বোতামটা ছিঁড়ে ফেলেছে টানাটানি করতে গিয়ে, তখন আমার খুব মানে আমি খুব কেঁপে হয়ে গেছি। তো একটা পর্যায়ে মাইনকে আমি ছেড়ে দেওয়ার পরে আমি দেখলাম ও উঠে যাচ্ছে, আবার ওকে আমি জাপটে ধরলাম, তখন আর স্বাভাবিক ছিলাম না। ওই অবস্থায় উঠে আমি আমার জীবনে হ্যাঁ আমার এখনো মনে পড়ে যে চর কি জিনিস আমি কখনো খাইনি, সেটা টিচার হোক বাবা মা হোক বড় ভাই হোক বোন হোক, সে আমাকে এমন জোরে একটা চর মারলো যে আমার কান সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এই চরটা মারার পর আমি প্রায় দু মিনিট স্তব্ধ হয়ে থাকলাম। তো মাইন কখনই ভাবতে পারিনি যে এটা রিফ্লেক্টটা আমি এরকম ভাবে দিব। ইটটা আমি ঘুষি এমন জোরে একটা মারলাম ওর নাক ফেটে দমাদম রক্ত বেরোলো। ওই অবস্থায় আমি ওকে একটা তাওয়াল দিয়ে মুছে দিলাম এবং মুছে দেওয়ার পর অনেকক্ষণ আমি বরফ দিয়ে করলাম। তো এটা বন্ধ হওয়ার পর আমার তখন ওর ভিতর প্রচন্ড রকম একটা জিদ হলো যে আমার গায়ে এই প্রথম কোন মেয়ে তাও আবার চর মেরেছে। তারপর আমি বললাম যে পোশাকটা খুলো, তুমি যদি ভিজা পোশাকে যেতে পারো না এটা খুলো তাড়াতাড়ি আমি এটা আয়রন করি শুকিয়ে দিই। তো বললো যেটা আমি এখন কিভাবে খুলবো, তুমি ওই রুমে যাও। আমি যখন ওই রুমে গেলাম দরজা লাগাইনি, ও যখন খুলেছে আমি আবার ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর ওকে যখন দেখলাম আমি ঠিক অন্যরকম একটা পোশাকে খুব খোলামেলা, তখন আমি ওকে আবার হিট করি। হিট করার পর ওকে জাপটে ধরি, জাপটে ধরার পর আমি যেভাবে চেয়েছিলাম মাইনকে ঠিক ওভাবেই পাই এবং প্রচন্ড রকম ধস্তাধস্ত হওয়াতে মাইন আমার সাথে হেরে যায়।
ওকে, আমাকে একটু বলুন তো আপনি যে পরিমাণ অর্থ এদের পেছনে খরচ করেছেন, এই চারজনের পেছনে, আপনি লাভের ফাঁদে ফেলেই হোক বা যেভাবে হোক এখন হিউজ পরিমাণ অর্থ আপনি খরচ করেছেন, ফ্লেক্সিলো আপনি 500 টাকা নিচে দিতেন না, সেই পরিমাণ টাকা দিয়ে তো আপনি একজন যৌনকর্মীর সাথেও সেক্স করতে পারতেন ইয়াবা খাওয়ার পরে, আপনি সেটা কেন করেন
না? আসলে যৌনকর্মীর ব্যাপারটা হচ্ছে কি, এটা রুচিবোধের ব্যাপার। যারা নাকি মানে শুধু নেশা করে না শুধু সেক্স করে তারা যৌনকর্মীর কাছে যাবে। আমার কাছে কিন্তু ইয়াবা এবং সেক্স এই দুটো কম্বিনেশন যে কাজটা করে মাথার ভিতরে,
মানে হোয়াট ইউ ফিল, মানে আপনার পার্সোনালিটি থেকে আপনি যেটা যে মেয়েটাকে ফিল করেন সেটা আসলে যৌনকর্মীর সাথে যায় না, রাইট? দ্যাট ওকে, আপনি কিন্তু প্রথম এক পর্যায়ে বলেছেন যে আপনি যৌনকর্মীদের সাথে একসময় এটা করেছেন বা হোটেলে হোটেলে আপনি এটা করেছেন, অগণিত মেয়েদের সাথে করেছেন, প্রথম এক পর্যায়ে আপনি স্বীকার করেছেন। তো আপনি সেই টেস্টটা থেকে সরে আসলেন কেন?
সেটা থেকে সরে আসলাম এই কারণেই যে এরা আর ঠিক লাভার এই দুটা আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ আপনি এক কাপ চা চাইলেন, এক কাপ চা দাও, চা দিল, শেষ। ওটার ভিতর না আসলে কোনো কিছু পাওয়া বা চাওয়া পরিপূর্ণতা থাকে না।
যাই হোক আমি বুঝলাম যে টেস্টের জায়গাটা ডিফারেন্ট। ওকে, মাহিনের ব্যাপারটা এরকম হলো, হওয়ার পরে কি হলো?
এই যে মাহিনকে করার পরে মাহিন তো খুব কান্নাকাটি, তখন তার পোশাক আশাক আমার কাছ থেকে নেয়, আমি তখন তার পোশাকটাকে আয়রন করে দিই। সে আমার সাথে নিচে চলে আসে তিনতলা থেকে, চলে আসার পর সে একটা রিক্সা নিয়ে আমার সাথে কোনো কথা না বলে চলে যায়। তো আমি তখন মাহিনকে বিদায় করার পর আবার ইয়াবানিতেই চলে যাই। ওই ব্যাপারটা আমার কাছে আর গুরুত্ব ছিল না, মাইনে আমার শেষ। মাইনের সাথে শেষ করার পর থেকে আমার মানসিক ভাবে একটা চেঞ্জ আসছিল, যে চেঞ্জটা আমাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে।
আজকের জায়গাটা কি সেটা আমরা একটু পরেই জানছি, তবে তার আগে বলে দিই প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920, আপনার এই প্রিয় অনুষ্ঠানটির আপনি যদি মেম্বার হতে চান আপনি তাহলে যেটা করবেন, আপনার ফেসবুকে আপনার যে আইডিটি আছে সেই আইডিটি খোলার পরে আপনি খোঁজ করবেন, সেটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি, আপনি খোঁজ করুন facebook.com/hello8920। ওখানে যান, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং চয়নকে নিয়ে আজকে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে শত শত হাজার হাজার কমেন্টস আছে, আপনি চাইলে কমেন্টস করতে পারেন, চয়নের সাথে সরাসরি কথা বলতে পারেন। চয়ন, তারপরে কি হলো?
তারপর আমি ইয়াবানে ওর জন্য যাই, ইয়াবানে নেওয়ার পর আমি বসে বসে চিন্তা করি যে আসলে কি করলাম। আমি প্রত্যেকটা জায়গায় আমার ঠিক ভালোবাসার মানুষগুলোর সাথে আমি ঠিক প্রতারণা করলাম। এরপর থেকে আমি আর ওই কোনো মেয়ের সাথে প্রেম বা ভালোবাসা এই জিনিসগুলো আমার ভিতরে আসছিল না, কেন জানি আমি সেই স্পিডটা পাচ্ছিলাম না। আমার ভিতরে একটা অনুশোচনা কাজ করছিল ধীরে ধীরে। আমার জবের উপর একটা প্রেশার আসলো, আমার কাজ নিয়ে কমপ্লেন আসলো, বিভিন্ন রকম দিক থেকে আমি বিভিন্ন সমস্যা ডুবে যাচ্ছিলাম। আমি যে জিনিসগুলো আমি কখনো ফিল করিনি এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে আমার সব দিক থেকে আমাকে চেপে বসছিল দুশ্চিন্তা। তারপর আমাকে পারিবারিক ভাবে বাবা মা খুব জোর করে এক প্রকার খুব তাড়াহুড়ো করেই আমাকে বিয়ের ব্যবস্থা করে, আমি বিয়ে করি। তখন থেকে আমার মনের ভিতর না একটা ইয়ে কাজ করছিল যে আসলে আমি কতটুকু কি করতে পারবো আমি জানি না। তো যেদিন আমি আমার বউকে নিয়ে আসি সেদিন রাতে ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, ওর সাথে কথাও খুব একটা বললাম না কারণ ক্লান্ত ছিলাম আমি, অ্যাডিক্টেড। প্রায় রাত দুটা পর্যন্ত আমি টিভি দেখলাম, তো আমাকে তাকে অনেক কথা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার আজকে রাতে তো সবাই কথা বলে রোমান্টিক কথা বলে, তোমাকে খুব অ্যাবসেন্ট মাইন্ড মনে হচ্ছে, কারণটা কি? অ্যাবসেন্ট না, আমি তো ওই কদিন ধরে হলুদ এটা সেটা খুব ক্লান্ত, আমাকে দুটা দিন সময় দাও। তো সে আসলে বিশ্বাস করলো যে হ্যাঁ তোমার বোধহয় খুব ঘুম হচ্ছে না এই জন্য। তো আমি গিয়ে ওর সাথে শুয়ে পড়লাম। পরের দিন বহাত করার পরে ওদের বাসায় গেলাম, ওদের বাসায় যাওয়ার পরও টুকটাক কথা বললাম, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তো একটা পর্যায়ে আমাকে আবার রাত্রে জেগে তুললো যে কি ব্যাপার তুমি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে? আমি বললাম হ্যাঁ আমি খুব ক্লান্ত, আজকে রাত্রে অন্ততপক্ষে আমাকে ঘুমোতে দাও। আমি এই জিনিসটা অ্যাভয়েড করছি কারণ আমি দেখতেছি যে আমার ভিতরে কোন রকম সেক্সুয়াল ইমেজ কাজ করছে না, আমার আসলে খুব নার্ভাস লাগছিল এবং ভয় লাগছিল। ব্যাপারটা কি?
এটা কি বিয়ের পরে হয়েছে না বিয়ের আগে হচ্ছিল?
এটা আমি অনুভব করলাম তখন গিয়ে যে বিয়ের সময় যখন আমি বউটাকে আনলাম তখনই, যে আমি কোনো মেয়ের কাছে যে যাবো সেই সেক্সুয়াল ব্যাপারটা আমার কাজ করছে না, এত রিয়েল জিনিসটা আমি খুব ভয় পেয়ে গেলাম যে আমি এটা কি করলাম। তাহলে টু ডেজ আমার বিয়ের এটা চলে গেল, তারপরে থ্রি ডেজ ওই দিনও আমি বললাম, বিভিন্ন অজুহাত দেখালাম যে আমি আসলে খুব ক্লান্ত। তারপরে আমি একটা ডাক্তারের কাছে গেলাম, তিন দিন অতিবাহিত হওয়ার পর তো ডাক্তারকে আমি আসলে খুলে বললাম যে আসলে আমি এতদিন
এই করেছি।
তো ডাক্তার আমাকে কয়েকটা টেস্ট দিল এবং জিজ্ঞেস করো ডায়াবেটিস আছে, আমি বললাম যে না। তারপর বললো এটা টেস্ট করিয়ে নেন, তা আমি খুব ভালো ল্যাব থেকে সবগুলো টেস্ট করালাম। তা দেওয়ার পর ডাক্তার খুব গম্ভীর হয়ে গেল, ডাক্তার খুব গম্ভীর হওয়ার পর বলে যে আমার যে এই যে আপনার কি যেন একটা টেস্ট বলে যেটাকে প্রজনন ক্ষমতা বলে আর কি, ইংরেজিতে ওটাকে কি যেন ডাক্তার বলে, এই জিনিসগুলো তো আপনি কতদিন ধরে এটা ঠিক করছেন, আমি বলি এরকম, তা আপনার ফিলিংসটা কি হয়? আমি বলি যে আমার মানে যৌন আকাঙ্ক্ষা যে ব্যাপারটা এই জিনিসটাই হচ্ছে না। তো সে বলল আসলে আপনি দাম্পত্য জীবন কতদিন? আমি বললাম মাত্র আমি তিন দিন চলছে। তো বললো যে কি করবেন, আপনাকে এটা মেনে নিতে হবে, আপনার সেক্স পাওয়ার সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে।
ও মাই গড,
ডাক্তার আমাকে খুব বুঝালো যে আপনি যেহেতু তিন দিন আপনি মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেন এবং ফ্যামিলিকে যেহেতু বলতে পারবেন না, আপনার ওয়াইফকে অন্ততপক্ষে শেয়ার করেন যে আপনি আনফিট, তাহলে হবে কি আপনার সাথে আর একটা জীবন নষ্ট হবে না, মেয়েটা অন্ততপক্ষে বেঁচে যাবে। ডাক্তার আমাকে এইভাবে অ্যাডভাইস করলো যে আপনি আশাটা ছেড়েই দেন। তো ইয়াবা হচ্ছে এমন একটা মারাত্মক নেশা যে কেউ তিন মাস কন্টিনিউ নিলেই তার সেক্স পথ ধ্বংস হয়ে যাওয়ার কথা, আর আপনি তো লং টার্ম এবং আপনি ককটেল নেশা করেছেন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, চরস বিভিন্ন রকম। এবং আমি যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করলাম যে হ্যাঁ সেক্স পাওয়ার বলতে কিছু নাই, আমি আর দাবি করতে পারি না, আসলে আমার কাছে তখন খুব খারাপ লাগলো যে তাহলে আমি মানে একজন পুরুষ হিসাবেই পড়ি না। সেই থেকেই টেস্টগুলো থেকেই আমি প্রথমে ক্যারি করলাম এবং আমার বিয়েটা কিন্তু টিকলো না।
কত সালে এটা বিয়েটা ভেঙে গেল?
বিয়েটা ভেঙে গেল 11 জুলাইতে বিয়েটা করলাম, আগস্টের 4-5 তারিখে আনুষ্ঠানিকভাবে বিয়েটা শেষ হয়ে গেল।
এখন সেখান থেকে শুরু করে 2013 সাল, একটা লম্বা সময়, এর মাঝখানেও কি আপনি একই এই প্রবলেমে ভুগছেন যে ইউ ডোন্ট হ্যাভ এনি সেক্সুয়াল পাওয়ার?
না, সেক্সুয়াল পাওয়ারটা আমাকে ডাক্তারই বলে দিয়েছে, আমি কোনো কিছু ফিল করি না।
এবং আপনি রাইট নাও আর ফিল করেন না, ভবিষ্যতে ফিল করার কোনো সম্ভাবনা নেই?
সম্ভাবনা নাই, আমি এখন একেবারে এটা থেকে একেবারে ডিটাচড। সেক্স পাওয়ার ব্যাপারটা আমার ভিতর কাজই করে না আজ পর্যন্ত। আপনি যদি আমাকে খুব সুন্দর একটা মেয়েকেও আমার সামনে বসান, আমি টাচ করি, আমার কোনো রকম ফিলিংস হয় না। এবং আমি সেটা ট্রাই করে দেখেছি যে ডাক্তার আসলে যে বললো সত্যি কিনা। এবং ডাক্তার আমাকে প্রথম যে ওষুধগুলো দিয়েছিল, যেগুলো আপনি কন্টিনিউ করেন, সেক্সুয়াল যে জিনিসগুলো, আমি ডাক্তার যেখানে আমাকে একটা ডোজ দিয়েছে, আমি ওখানে দিনে তিনটা ডোজ খাই, তারপরেও কোনো কাজ হয় না।
ওকে চলুন, আমরা আপনার গল্পে আবার আসবো, আপনার কাছে আসবো, কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন যে আপনার সঙ্গে একজন ডাক্তার রয়েছেন যিনি ফোনে আপনার গল্পটা শুনছেন। তো আপনি যে গল্পগুলো বললেন এ ব্যাপারে তার মতামত কি আমরা একটু জানি। হ্যাঁ প্রিয় শ্রোতা, আমরা গল্পের শুরুতেই বলেছিলাম যে চয়ন যখন গল্পটা বলবে সেই সময় একজন বিশেষজ্ঞ, একজন ডাক্তার আমাদের সঙ্গে থাকবেন যিনি পুরো গল্পটা শুনবেন, এবং শোনার শেষে তার কাছ থেকে আমরা বৈজ্ঞানিকভাবে জানার চেষ্টা করব যে চয়ন যেগুলো বলেছে সেগুলো সিমটম আসলে ইয়াবা থেকে হয় কিনা। তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি এই লাইনে, বিশেষ করে মাদকাসক্ত লাইনে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিয়ে চলছেন এবং তিনি অত্যন্ত স্বনামধন্য পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনি তো পুরো গল্পটা শুনেছেন, তো আপনার কি বলার আছে?
জি, আমি শুনেছি গল্পটা। আমাদের যে মাদকাসক্তি হয়, মাদকের দুইটা বড় ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে স্নায়ু উত্তেজক আর একটা হচ্ছে স্নায়ু নিস্তেজক ধরনের।
জি,
আর এমফেটামিন যেটা যেটা ইয়াবা আর কি, এটা হচ্ছে স্নায়ু উত্তেজক ধরনের এক ধরনের মাদক।
হ্যাঁ,
এখানে থাকে ম্যাট এমফেটামিন এবং আরেকটা স্নায়ু উত্তেজক ক্যাফিন, মানে দুইটাই উত্তেজক একত্রে যোগ করা হয়। এবং এর সঙ্গে আরো যোগ করা হয় কিছু স্বাদ, যোগ করা হয় আঙুর, কমলা, ভ্যানিলা স্বাদ যোগ করা হয়, এবং বৃষ্টি দ্বারা রং করা হয়, লাল, কমলা, সবুজ রং করা হয়, যাতে তরুণরা খুব ইয়া হয়,
আকৃষ্ট
হয়। আপনাকে একটু জানানোর জন্য বলি যে এই ওষুধটা কিন্তু হিটলার ড্রাগ নামে পরিচিত। কারণ হচ্ছে হিটলার চাইছিল যে তার সৈন্যরা যাতে নিদ্রা না গিয়ে, ক্লান্তি না হয়ে শারীরিক উদ্যম বজায় রেখে দীর্ঘক্ষণ যাবৎ যুদ্ধ করতে পারে, সেই জন্য একটা ড্রাগ। এই ড্রাগটা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। বলা হয় যে এই ড্রাগটা খাইলে দ্রুত ওজন হারায়, সবচেয়ে বড় হচ্ছে ঘুম আসে না, নিদ্রা ঘুম না আসলেও চলে। আরেকটা বেশি যোগ করা হয়েছে যে এটা যৌন সবলতা বৃদ্ধি করে। এই এইটাকে পুঁজি করে যা মাদক ব্যবসা করে তরুণদের সবচেয়ে বেশি প্রলুব্ধ করে। এই কারণে যে তুমি যদি এটা গ্রহণ করো তাহলে তোমার যৌন সবলতা বৃদ্ধি পাবে, তুমি অনেকক্ষণ যৌন সক্ষম থাকতে পারবে অনেক। আপনাকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, এই যে একটু ড্রাগকে বলা হয় ক্লাব ড্রাগ। হ্যাঁ, ক্লাব ড্রাগ হচ্ছে যে বিদেশে ক্লাবে গিয়ে নারীদেরকে বা তরুণীদেরকে রেপ করার জন্য। হ্যাঁ, তারা করে কি এই জাতীয় কিছু, যেমন MDMA বা এই যে অ্যামফেটামিন অ্যাক্টেসি বলা হয়, এই জাতীয় ড্রাগ গুলি তারা ওই নারীদেরকে খাওয়ায় দেওয়া হয়, তারপর তারা অচেতন হয়ে পড়ে, তারপর তারা রেপ করে। কারণ তারা সেক্সুয়ালি নিজের এক্সাইটেড হয় এবং তাদেরকে রেপ করার কাজে ব্যবহার করা হয়।
আচ্ছা, তার মানে চয়ন যেটা বললো গল্পে যে ও চার চারটি মেয়ের সাথে ধরনের আচরণ করেছে, ইয়াবা দ্বারাই সে প্রভাবিত এবং ইয়াবার মাধ্যমে সেটা সম্ভব। তো আপনি কি মনে করেন যেটা আসলে এই ধরনের অ্যাটিটিউড করা আদৌ সম্ভব কিনা?
ইয়াবা খেলে সাময়িকভাবে, হ্যাঁ, এতে একটা উত্তেজনা সৃষ্টি করে, স্নায়ু উত্তেজনা। স্নায়ু উত্তেজনা করা মানে হচ্ছে যে আপনার ব্রেনটা অ্যারাউজ হয়ে থাকবে, সক্রিয় হয়ে থাকবে বেশি।
জি,
ব্রেন সক্রিয় হয়ে থাকলে আমরা সব ধরনের কাজে বেশি আগ্রহ থাকি। হ্যাঁ, এবং কিছুটা যৌন যে শক্তিটা, স্বাভাবিক শক্তিটা, এটার সঙ্গে একটু কৃত্রিম ভাবে উত্তেজনা বাড়ে। কিন্তু আপনি যেটা আমাদের বায়োলজিক্যাল যেটা সিস্টেম, সেটা হচ্ছে এই যে আমাদের সবগুলি তন্ত্র স্বাভাবিক নিয়মে কাজ করে। যদি কোনো তন্ত্রের উপর অত্যধিক চাপ দেওয়া হয়, কোনো তন্ত্রকে অত্যধিক যদি অ্যাক্টিভেটেড করা হয়, সক্রিয় করা হয়, তাহলে বারবার এটাকে অ্যাক্টিভেটেড সক্রিয় করার কারণে সেই তন্ত্র একসময় ফেল করবে, যেটা চয়নের ক্ষেত্রে ঘটেছে। যে বারবার সে কৃত্রিম ভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছে, সেই কৃত্রিম ভাবে এই অতিরিক্ত চাঙ্গা করার ক্ষেত্রে কারণে যে যৌনতা যে স্বাভাবিক তন্ত্রটা সেটা দুর্বল হয়ে গেছে এবং সে এখন যৌন অক্ষম হয়ে পড়েছে। এবং এটা সবার জন্য এটা সত্য। হ্যাঁ, সেই জন্য মাদকের সবচেয়ে বড় কুফল হচ্ছে এটাই যে মাদক সবচেয়ে বেশি আনন্দ দেয়, কিন্তু মাদক সবচেয়ে বেশি ক্ষতি করে এই যে নর্মাল জীবন থেকে, স্বাভাবিক জীবন থেকে যে আনন্দ দেওয়ার ব্রেনের ক্ষমতা সে ক্ষমতাকে নষ্ট করে, যার ফলে মাদক না নিলে স্বাভাবিক জীবনের যে আনন্দ, স্বাভাবিক জীবনের যে সুখ শান্তি, সেটাও তারা গ্রহণ করতে পারে না।
আচ্ছা, তো এই পর্যায়ে আপনার সাজেশনটা কি থাকবে, যারা অলরেডি ইয়াবা নিচ্ছে বা যারা অলরেডি ড্রাগ অ্যাডিক্ট, তাদেরকে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হয়, তো আপনার আপনার পরামর্শ আসলে কি থাকবে তাদের প্রতি?
শুধু খালি ইয়াবা না, সব মাদকাসক্তির জন্য পরামর্শ একটাই এই যে মাদক ব্রেনের খুবই কেন্দ্রীয় একটা অংশ, যেটাকে আমরা রিওয়ার্ড সিস্টেম বলি অথবা পুরস্কার তন্ত্র বলি, সেটাকে উদ্দীপ্ত করে, স্টিমুলেট করে, সেটাকে উদ্দীপ্ত করে বলি ওটা খুব তীব্রভাবে আনন্দ এবং উল্লাস নিয়ে আসে, অল্প কিছুক্ষণ ছিল রাস বলি আমরা, খুব কয়েক মিনিটের জন্য সেই সারা পৃথিবীর সকল দুঃখ কষ্ট বলে গিয়ে চমৎকার একটা আনন্দ ফিলিং সে তারা পেয়ে যায়। এই পাওয়ার কারণেই ব্রেন নিজে এটার দিকে আসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, তো ব্রেনে একটা কাজ হচ্ছে, ব্রেন যেখান থেকে আনন্দ পাবে সেটা বারবার সেই কাজে। আপনাকে কি জানা, এই এনপিটারিন এর উপরে পরীক্ষা করা হয়েছিল আমেরিকাটা, ইঁদুরকে এনপিটারিন দেওয়া হয়েছিল। হ্যাঁ, দেখা গেছে যে এনপিটারিন খাইতে খেতে সে তার যে স্বাভাবিক খাবার সেটা নিয়ে সে বাদ দিয়া শুধু এনপিটারিন খাইতে শুরু করছে, এবং একসময় ওই স্বাভাবিক খাবার খাইতে না খেয়েছে সে শুধু এনপিটারিন খাইতে খেতে সে মারা গেছে। এটা শুধু ইঁদুরের বেলা না, মানে প্রাণীর বেলা না, মানুষের বেলাও সত্য যে মাদক এমন ভাবে ব্রেনকে আসক্ত করে ফেলে যে সে শুধু কেবল ওই দ্রব্যটাকে পাওয়ার জন্য সারাক্ষণ ভাবে মোটিভেটেড হয়ে থাকে, সেটা জেনে সে মানে আকাঙ্ক্ষিত থাকে, পৃথিবীর আর সমস্ত কিছুতে সে বাদ দিয়ে যায়। তবে যারা এই প্রলোভনে ভুগতেছে যে শক্তি বাড়ানোর জন্য অথবা সাময়িক আনন্দের জন্য, দুঃখ কষ্ট বলার জন্য অথবা যৌনতা বাড়ানোর জন্য, এগুলি শুধু কেবল মিথ্যে প্রলোভন শুধু নয়, এটা আমাদের স্বাভাবিক যে আনন্দ, স্বাভাবিক যে শক্তি, স্বাভাবিক যে যৌন ক্ষমতা, সেই ক্ষমতা গুলিকে একেবারেই বিলুপ্ত করে দেয়। চয়নের মতন তারা সবকিছু থেকে বিলুপ্ত হয়ে যাবে, তারা তখন একেবারে অথর্ব অযোগ্য একটা জীবন যাপন করবে। অথবা এখনই তাদের সময় এই কুহুকের ডাক না শুনে এই প্রলোভন থেকে সরে এসে তারা সঠিক চিকিৎসায় নিলে মাদক কিন্তু 100% নিশ্চয়তা দিয়ে ভালো করা যায়, কারণ এখন বিজ্ঞানে অনেক কিছু আবিষ্কার করা হয়েছে আর অনেক আধুনিক চিকিৎসা এসেছে। অর্থাৎ তারা যদি এখনো নিজেকে পরিবর্তন করতে চায় এবং সেই সুযোগ রয়েছে এবং তারা খুব দ্রুত সেই চিকিৎসা নিলে তারা খুব ভালো ফল পাবে বলে আশা করি।
জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
ওকে, থ্যাংক ইউ।
ওকে চয়ন, ইউ আর স্টিল ইন অ্যাডিক্ট, আপনি কি এখনো নিচ্ছেন ইয়াবা নিচ্ছেন?
না, এখন আমি নিচ্ছি না, এখন আর নিতে ইচ্ছে করে না, এখন আমি একটু সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই, যে ইয়াবা ছাড়া যে কথা দিনে আমি করি
পারেন আপনি সেটা সম্ভব?
হ্যাঁ, আমি এটা
হালকা পাতলা নেন কিন্তু মানে খুব কন্টিনিউ করেন না, ব্যাপারটা কিরকম?
আগে যদি আপনার ধরেন যে 7-10 নিতাম, এখন হয়তো সপ্তাহে একটা দুটা নেই।
হ্যাঁ,
এটা না করলে হয় কি, দেখা গেলো যে আমার টয়লেট হবে না, টয়লেটটা ক্লিয়ার হবে না, এটা নিলে টয়লেটটা হবে।
ওকে, রাইট নাও আপনি আমাকে বলেন, আপনি Halloween 920 তে কেন আসলেন আপনার এই গল্পটা বলার জন্য?
আমি Halloween 920 তে আসার একমাত্র কারণ হচ্ছে কি, যে আমার ভিতর যে অনুশোচনাটা কাজ করেছে, যে আমি যে কাজগুলো করেছি দুই চারটা, আমার ধারণা থেকে যে এটা একটা অভিশাপও হতে পারে, যে ওদের অভিশাপ আমার উপর লেগেছে। আর একটা হচ্ছে যে আমার এই কথাগুলো শুনে আমাদের বাকি যে মানুষগুলো, যে এরা সচেতন হতে পারে, এরা এটা শিখতে পারে যে না, ড্রাগ ছাড়াও বাঁচা যায়, এবং ড্রাগ নিলে চয়নের মতো অবস্থা হবে, টোটালি সেক্স পাওয়ার ড্যামেজ, তাদের সাজানো সংসার ভেঙে যাবে, তাদের সাজানো স্বপ্ন ভেঙে যাবে, পরিবারটা ধ্বংস হয়ে যাবে।
আমাদের গল্পটা এখানেই শেষ, একই কথা বারবার বলতে চাই, Halloween 920 সার্থকতা হচ্ছে সেখানে, একজন মানুষের জীবনের গল্প যদি আপনার জীবনের মোড়টাকে সুন্দর করে বা সুন্দরের দিকে নিয়ে যেতে পারে তাহলেই আমাদের সাকসেস। আজকে Halloween 920 তে চয়ন যে কথাগুলো বলে গেল, প্রথম থেকে যারা শুনেছেন এবং শেষ পর্যন্ত যারা কোনোদিন ভুলেও ড্রাগসের দিকে পা বাড়াতেন, তাদের জন্য একটা বড় রকমের হুঁশিয়ার বার্তা। একটা মানুষের জীবনে শরীরের যে শারীরিক সম্পর্ক, সেই শারীরিক সম্পর্ককে যদি আমরা গুড সেন্সে দেখি, তাহলে এটা পৃথিবীতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনি আপনার বংশধর রেখে যাবেন কিনা সেটা আপনার শরীরের সক্ষমতার উপর নির্ভর করে। সেটা যদি ড্রাগ আপনার কাছ থেকে কেড়ে নেয়, সেটা শুধুমাত্র কেড়ে নিচ্ছে না, এটা তো একটা সাইড বললাম ড্রাগের, চয়ন আজকে যে বিষয়গুলো বলে গেছে, যদি আপনি শুধুমাত্র এই বিষয়টাকে বড় করে দেখেন তাহলে একটা সাইড, বাকি সাইডটা কি, হিউম্যানিটি। হিউম্যানিটির জায়গা থেকে কিন্তু চয়নের কোনো হিউম্যানিটি ছিল না, সে তার প্রিয়তমকে ড্রাগের কাছে কোনো ক্ষমা করেনি, এবং একটা দুটো না, পরপর চারজন, ব্যক্তিগত লাইফকে সে কোনোভাবে ক্ষমা করেনি, এবং সে আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা একেবারে নিঃস্বরিক্ত একটা জায়গা। এই জায়গাটায় আর কোনো মানুষকে আমরা দেখতে চাই না, আর কোনো চয়নকে আমরা দেখতে চাই না। চয়নের গল্প এখানে শেষ হচ্ছে, কিন্তু Halloween 920 শেষ হচ্ছে না, একটু পরেই আমরা ফিরে আসছি বাকি গল্পগুলো নিয়ে, বাকি কলগুলো নিয়ে, ফোন কলগুলো নিয়ে।
হ্যালো 8920 আপনার গল্প বলার জায়গা। এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনার জীবনের গল্প বলতে পারেন, আপনার কাছ থেকে আমরা অধীর আগ্রহী শুনব, আপনার কাছ থেকে আমরা শিখব। আমাদেরকে ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর ফেসবুক হচ্ছে আমাদের হ্যালো 8920 এর সবচাইতে কোর জায়গা, কেন্দ্রীয় জায়গা আমরা যেটাকে বলে থাকি, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন।
নষ্ট জীবন দিয়ে আমি করব জীবন, যদি বদল করা তো ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো। নষ্ট জীবন দিয়ে আমি করব জীবন, যদি বদল করা যেত ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো। পরে দুঃখ বারে ভাঙে রঙের মেলা, মাতাল হয়ে থাকি যদি ভুলতে পারি জ্বালা, খনিক পরে দুঃখ বারে ভাঙে রঙের মেলা। দুঃখ পিড়া যদি সুখ পাওয়া যেত, সুখের জীবন মতো আমার সুখের জীবন মতো। যদি বাধীনতার সব কিছু ভেঙে দেখে কাল বৈশাখীর জ্বর, নদীর কাছে গিয়ে যদি বাধীনতার সব কিছু ভেঙে দেখে কাল বৈশাখীর জ্বর, আধার করো দিয়ে যদি চন্দ্র কেনা যেত, পাপের জীবন যেত আমার পাপের জীবন যেত। নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব জীবন, যদি বদল করা যেত ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো, ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো।
জীবনটাকে কখনো কখনো একেবারেই এমন একটা জায়গায় আমরা নিয়ে যাই যে আর পাল্টানোর সুযোগ থাকে না, কিন্তু যারা সেই পথে হাঁটছেন তারা পরিণতি যদি আগে থেকেই জানতে পারেন তাহলে হয়তো পথের বাঁকটা অন্যদিকে ঘুরে যায়, পথের বাঁকটা হয়তো ইউটার্ন হয়ে ভালোর দিকে চলে আসে। এবং সেজন্যই আজকে চয়নকে আমরা এখানে এনেছিলাম। এখানে খায়রুল প্লাবন নামে একটা কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে, সে লিখেছে, প্রতি রাতে আমি তিনটা করে ইয়াবা নেই এবং আজকের গল্পটা শোনার পর আমি আর কখনো ইয়াবার দিকে পা বাড়াবো না। এই যে বললাম যে হ্যালো 8920 সাকসেসটা আসলে কোন জায়গাতে, হ্যালো 8920 সাকসেসটা হচ্ছে এই জায়গাটাতে, যারা প্রথম থেকে শুনেছেন গল্পটা এবং শোনার পরে ছিছি করেছেন, ধিক্কার দিয়েছেন, চয়নের গায়ে থুতু মেরেছেন, এই জাতীয় কথাবার্তা যারা লিখেছেন, তারা শেষ পর্যন্ত শুনলে
আসলে চয়নের যা প্রাপ্য, চয়নের যা পুরস্কার ছিল সেটা সেটা তো সে ন্যাচুরালি পেয়ে গেছে। চয়নের জীবন এখন আসলে কিছুই নেই, কিন্তু চয়নের মতো অনেকেই আছেন যারা চয়নের মতো সাহস করে আপনার উপকার করতে আসেননি, এবং ওই জায়গাটা থেকে নিজেকে কনফেস করে যে ধিক্কারটা নিজের কাঁধে নিয়ে সে আজকে বাড়ি ফিরে গেল, সেই ধিক্কারটা নিয়ে আসলে আপনার উপকার করতে অনেকেই আসেনি। যারা এই কাজটা করতেন, বিশেষ করে ইয়াবা, আমরা জানি যে আমাদের সমাজে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ইয়াবা নিয়ে আমরা বিভিন্ন ধরনের খবর পাই। ইয়াবা যে কত পাওয়ারফুল একটা ড্রাগ এবং এটা যে কত ভয়াবহ রকমের ক্ষতি করতে পারে, সেটা আজকে আপনাদের সামনে আমরা তথ্য প্রমাণ গল্প এবং একজন বিশেষজ্ঞ এখানে ছিলেন, যিনি তার মতামত পুরো গল্পটা শুনেছেন এবং মতামত জানিয়েছেন, পুরোটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ওটাই বলে থাকি বারবার যে হ্যালো 8920 জীবনের কথা বলে। হ্যালো 8920 শুধুমাত্র ভালোবাসা না, শুধুমাত্র দুঃখ না, শুধুমাত্র আনন্দ না, শুধুমাত্র কষ্ট না, যে কোনো ধরনের। পৃথিবীতে এত এত মানুষ আছে, 600 থেকে 700 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আছে, প্রত্যেকটা মানুষের জীবনের কাহিনী আছে, প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী এখানে গ্রহণযোগ্য। আসতে পারেন আপনি, আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, এবং আপনার জীবনের গল্প যদি আমাদের লাখো মানুষকে কিছু শেখায় তাহলে সেটা আমরা অবশ্যই প্রচার করব। অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, প্রায় 5000 মতো কমেন্টস পড়েছে এই মুহূর্তে, স্ট্যাটাস আমরা জানি। বিল্লাল হোসেন লিখেছে, আজকে আমরা 3 ফ্রেন্ডস সিগারেট খেলাম জীবনে ফার্স্ট এবং আমরা কখনো খাবো না। আদনান সাইফ লিখেছে, চয়ন ব্রাদার স্টার্টটা ভালো ছিল বাট ইউর ফিলিংস রাইট ছিল না। এরকম অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন চয়নকে নিয়ে। বিশ্বজিৎ দাস লিখেছেন, কিপ্রিয়া ভাই আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, আসুন মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি। মাদককে না বলি আসলে শুনতে খুব ভালো লাগে, বাক্য একটা সুন্দর, কিন্তু মাদককে না বলা মানেটা হচ্ছে আপনি মাদক থেকে দূরে থাকবেন। মেজাবিন মোশারফ লিখেছে, চয়ন ভাই থ্যাংক ইউ হ্যালো 8920 তে আসার জন্য, আপনি পশু না, আপনি এখন খাঁটি মানুষ, যদি মানুষ না হতেন তাহলে আপনি এখানে কখনো আসতেন না, দোয়া করি আপনার জীবন সব ঠিক হয়ে যাবে। ব্লেজিং মিল্লু বস লিখেছে, চয়ন ভাইয়ের একটা জিনিস চরম, নির্দ্বিধায় সত্য বলার আশ্চর্য গুণ আছে তার, আমিও পুরোপুরি মুগ্ধ। এমডি অসীম লিখেছে, আমি কিছুদিন ইয়াবার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলাম, এখন অবশ্য ছেড়ে দিচ্ছি। আশরাফুল আলম লিখেছেন, চয়ন ভাইকে দোষে কি লাভ, আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রই তো নেশাগ্রস্ত না, এটা আমি একদমই মানতে পারছি না। জেক্সাস মুন্না লিখেছে, ভাই আমার একটা ফ্রেন্ড অ্যাডিক্ট, আমি আজকের এপিসোডটা কিভাবে ডাউনলোড করব একটু বলে দেন, কারণ আমার অ্যাডিক্ট ফ্রেন্ড আজকের এপিসোডটা মিস করেছে, আমি এটা ডাউনলোড করে ওকে শোনাবো। আপনারা কালকে সকালবেলা এবং কালকে সারাদিনে দেখবেন যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা জানি www.abcradiobd.fm, আমি আবারও বলছি www.abcradiobd.fm, ওখানে সংগ্রহশালাতে গিয়ে হ্যালো 8920 তে চয়নের নাম দিয়ে দেওয়া থাকবে। এবং এছাড়াও আমাদের ফেসবুক যে পেজটিতে আপনাদের কথা বারবারই বলছিলাম যে পেজটির কথা, ওখানে ডাউনলোড অপশনে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন আগামীকালকে। আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং ওখান থেকে আপনি যাবতীয় পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন। এরকম শত শত কমেন্টস আমরা পেয়েছি, হাজার হাজার কমেন্টস পেয়েছি, এগুলো সারা রাতে পড়ে শেষ করা যাবে না। সবগুলো কমেন্টস যদি আপনি পড়তে চান তাহলে আপনি আসতে পারেন ফেসবুকে, ওখান থেকে দেখে নেবেন, কারণ কমেন্টস গুলো ওখানেই থাকে। গত সপ্তাহে আমাদের এখানে এসেছিল শান্তা, শান্তার কাহিনীটি প্রচার হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত হাজার হাজার কল পেয়েছি, এবং ফেসবুক থেকে শুরু করে আমাদের অফিসে অনেকে এসেছেন শান্তাকে সাহায্য করার জন্য। আমরা নিয়মিত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি এবং শান্তাকে আমরা সত্যি সত্যি সাহায্য করতে পারি কিনা, বিশেষ করে তার যে আইনি লড়াইয়ের ব্যাপার ছিল, সেখানে যে টাকা পয়সার প্রয়োজন, সেই জায়গাটিতে আমরা কোনো হেল্প করতে পারি কিনা, আমরা সেজন্য চেষ্টা করে যাচ্ছি, এবং সেজন্য আপনার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমরা এবার শান্তাকে নিয়ে যে কলগুলো পেয়েছি সেখান থেকে চুম্বক কিছু অংশ, একেবারে হাতে গোনা 4-5টি কল আমরা শুনবো, তারপরে আসছি।
হ্যালো, আমি অনেক বলছি, মানুষের ফোন হচ্ছে, আমি শান্তাপুর পাশে এসে দাঁড়াতে চাই। শান্তাপু আপনার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আর জন্য এই ঘটনা কারো জীবনে না ঘটে, কিন্তু আপনি ওদের কাছে জীবন যেন সুখী হয়।
আমি হাতা ইসলামপুর ঢাকা থেকে, আমার ফোন নাম্বার, আমি বলতে চাই যে শান্তাপুর ঘটনাটা খুবই আমার কষ্ট লাগছে, খুবই কান্না আসছে, আমি একটুগুলোর সাথে একটু কথা বলতে চাই, যে ভাই প্লিজ ওনার সাথে একটু কথা বলা দেন, প্লিজ ভাই আপনার কাছে একটা আবদার।
আমি মসুলি থেকে বলছি, আমার নাম মোশারফ হোসেন, আমি কোন সময় এফএম রেডিও আমি শুনি না। প্রথম আমি এবিসি রেডিওতে ফরাস করে চালু করার পরে আমি শান্তাপুর জীবনের কাহিনী শুনে অনেক কষ্ট পেয়েছি, আর আমি শান্তাপুর সাথে কথা বলতে চাই এবং কাউকে সহযোগিতা বা সাহায্য করতে চাই, আমি কিভাবে করব সেটা আমি জানি না। ভাইয়া আমার সেল নাম্বার হলো, যদি ভাইয়া দয়া করে আমার একটু সহযোগিতা করেন, আমি ওনার সাথে কথা বলতে চাই, আমি সহযোগিতা করতে চাই।
আমি মোহাম্মদ মিজানুর রহমান সীমান্ত নাগালপাড়া থেকে বলছি ঢাকা। শান্তাপুর জন্য আমার একটা কথা, যে আসলে সূর্যটা তেমন সত্য চিরসত্য, মেঘের আড়াল এসে যতটুকু সময়ই থাকুক, একটা না একটা সময় মেঘের আড়াল থেকে সে আবার বের হয়ে আসবে এবং সে আলোকিত করবে এই ভুবন। আর শান্তাপু, তুমি যদি সত্যি ভুলটা করে না থাকো, তোমার কথাগুলো যদি সত্যি হয়, বিধাতা নিশ্চয়ই তোমাকে নিষ্কৃতি দান করবে এবং বিধাতা তোমাকে অবশ্যই সুন্দর জায়গায় যাওয়ার সুযোগ করে দেবে। আমরা সবাই চাই যে তুমি সুন্দর জায়গায় পৌঁছাও, তোমার জীবনটাকে সুন্দর ভাবে গোছাও। তোমার জন্য যাতে এই শুভকামনাটুকুই আমার থাকলো।
হ্যালো, আমি শিলা, আমার নাম্বার। ভাইয়া, যদি মনে করেন যে আমি এখানে যাইতে পারবো, দয়া করে একটু একটু আমাকে ফোন কল দিবেন। ভাইয়া, আমি শুনছি শান্তাপুর কথা, তো মানুষ কেন এতটা নিষ্ঠুর হয় জানি না। পৃথিবীতে দুই দিনের জন্য বেঁচে থাকবে কেন যে এরকম করে সেটাও বুঝি না। ওদের বিপক্ষের কথা শুনে মনে হইলো যে শান্তাপুর সত্যি নির্দোষ, আর যদি সত্যি সে খুনি হয়ে থাকে তাহলে সেটা আদালতে বিচার করবে। 10 দিন পরে জানতে পারছে, কিন্তু 3 মাস পরে কে দেশে বিবেচনা করে এই দিচ্ছে যে কিভাবে কি হবে।
হ্যালো, আমি হাসান মোহাম্মদ সুজন। শান্তাপুর যে কথাটা বললো, পরপ্রেমের কথা, চোখের কথা, উনি যদি ওনার স্বামীকে নিজেই মারা থাকে তাহলে ওনাকে কেন তৎক্ষণাৎ চোখ দেওয়া হলো না, 3 মাস পর কেন দেওয়া হলো? এটা 1 নম্বর ভুল তাদের। আর এটা যে সাজানো হয়েছে এইখান থেকেই বোঝা যায়। আর আপনারা একটি রেকর্ডিং শুনেছেন আমাদেরকে, যেটা তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, মানে কেমন যেন একটা বিরক্তিকর একটি। কারণ আমরা চাই যে শান্তাপুর ভবিষ্যতে এই কেস থেকে মুক্তি পাক এবং তার জীবন সাফল্যময় হোক, কামনাই করি।
হ্যালো, আসসালামু আলাইকুম। গত সপ্তাহে শান্তাপুর উনার জীবন ইতিহাস হলো আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। ওই দিকটিটাকে আমি ওনার পার্সোনাল নাম্বারটা চেয়েছি ওনার সাথে একটু যোগাযোগ করার জন্য। আমার মনটা কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না। ওনার সাথে দুটো কথা বলে আমি আমার মনটাকে সান্ত্বনা দিতে পারবো, এই আশা করে আমি ওখানে আপনার কাছে ফোন করলাম। আপনার যদি পারেন আমার এই নাম্বারটা দিয়ে দেবেন।
শেষ হয়ে গেল আজকের হ্যালো 8920। 1:57 হচ্ছে সময়। আপনারা শুনছিলেন এবিসি রেডিও FM 89.2। প্রতি বুধবার রাত 11:20 কথা বন্ধু কিদ্রিয়া এবং হ্যালো 8920 টিম, বিশেষ করে শাকিলকে বলবো, সহ আমরা সবাই হাজির হই আপনাদের সামনে একজন বন্ধুকে নিয়ে যারা এখানে শোনেন, তার জীবনের গল্প এখানে সে বলে যান। সেই জীবনের গল্প কুৎসিত হোক, ভালো হোক, মন্দ হোক, তা আমাদেরকে শেখায়, আমাদের জীবনটাকে সুন্দর করতে শেখায়। আমরা যেন সুন্দরটাকে সেই কুৎসিতের মধ্য থেকে খুঁজে বের করতে পারি, এই শুভকামনা দিয়ে আজকের মতো হ্যালো 8920 শেষ করছি। আগামী বুধবার আবারও কথা হবে এবং ভূপেন হাজারিকার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, মানুষ মানুষের জন্য, আসুন মানুষের পাশে দাঁড়াই, মানুষকে সাহায্য করি, নিজে ভালো থাকি, পাশাপাশি সবাইকে ভালো রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে।
This track was downloaded from FusionBD.com.